exclusively on FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ আবেগ, বৃষ্টি মানে হাত ছুঁয়ে দূরে কোথাও ঘুরে বেড়ানো, বৃষ্টি মানে কখনো সমুদ্রের কাছে ছুটে বেড়ানো, বৃষ্টি মানে কখনো ছাদে গিয়ে কারো অপেক্ষায় থাকা অথবা মোবাইল ফোনে তাকে নিয়ে টেক্সট করতে থাকা, তাই না? অথবা মেসেঞ্জারে বারবার ঘুরে দেখা কোথায় সেই মানুষটা, কোথায় সেই মানুষটা, তাই না? বৃষ্টি মানে অনেক কিছু, অনেক ভালো লাগা। ওকে, ভালোবাসা বাংলাদেশ নিয়ে তাসমিয়া আছি এবং লেমন ভালোবাসা বাংলাদেশ, রাইট? এবং থাকবো কিন্তু ঠিক রাত দেড়টা পর্যন্ত। এবং সবাইকে আজকে প্রথমে বলে দিচ্ছি যে আমাদের কিন্তু আজকে গেস্ট হিসেবে যে থাকবেন, মানে যিনি থাকবেন ভালোবাসার কথা বলবেন, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় স্বনামধন্য অভিনেত্রী বাধনাপু। তিনি তার জীবনের কিছু কথা বলবেন এবং আজকে একটা কথা দিচ্ছি যে আপনারা সবসময় হয়তো বা আমার বকবক 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 শুনে শুনে অস্থির হয়ে যান, তাই না? আর একেবারে আজকে অস্থির হতে হবে না, কারণ আজকে আমরা শুধুই আমাদের বাংলাদেশের স্বনামধন্য অভিনেত্রী বাধনাপুর গল্প শুনব। কি করেছেন তিনি জীবনে, কি করছেন, কেমন যাচ্ছে দিনকাল, কিভাবে ভালোবেসেছেন, কিভাবে আমাদেরকে ভালোবেসে যাচ্ছেন, আশেপাশের মানুষগুলোকে আগলে রাখছেন, ছোট থেকে বড় সবাইকে। আসলে ভালোবাসার কথাগুলো এই আমাদের প্রিয় ভালোবাসার মানুষের মুখ থেকে শুনতে একটু অন্যরকম লাগে, তাই তো প্রেমন ভালোবাসা বাংলাদেশ এই অন্যরকম ভালোবাসার গল্পগুলো নিয়ে চলে আসছে একেবারে একেবারে আপনার কানের কাছে, তাই না? আমরা কিন্তু অলরেডি আমাদের ফেসবুক যে আমাদের রিয়েল ফ্যান পেজ আছে সেখানে আমরা অলরেডি পোস্ট করে দিয়েছি, তো সেই পোস্টটা আপনারা অবশ্যই লাইক করে কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকুন, পাশাপাশি পোস্টটা শেয়ার করতে থাকুন। গুরুও কিন্তু যথাসময়ে চলে আসবে বাধনাপুকে নিয়ে, রাইট? এবং সবাইকে বলবো পোস্টটা শেয়ার করুন নিজের ওয়ালে, এবং অবশ্যই আপনারা আমাদের যে অরিজিনাল ফ্যান পেজটি আছে সেখানে আপনারা লাইক অ্যান্ড কমেন্ট দিবেন। এবং আমাদের অরিজিনাল ফ্যান পেজের লিঙ্কটি হচ্ছে www.facebook.com/ilovedhakafm, রাইট? এবং সেই সাথে কিন্তু আপনারা চাইলে আমাদেরকে মেসেজও করতে পারেন, এবং আমাদেরকে মেসেজ করার নিয়মটি হচ্ছে আপনি যেটা করতে পারেন মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন আপনার প্রথমে নাম লিখবেন, দেন আপনার বয়স লিখবেন, তারপর আপনার লোকেশন লিখে মনের কথাটা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। পাশাপাশি কিন্তু আমাদের গুরুর একটি রিয়েল ফ্যান পেজ আছে, ইয়েস, আর না হলে দিন শেষ। আপনাকে যেটা করতে হবে যে গুরুর রিয়েল যে ফ্যান পেজটি আছে সেখানে কি আপনি একটা লাইক দিয়ে দিবেন, এবং গুরুর ফ্যান পেজের লিঙ্কটি হচ্ছে www.facebook.com/guru-station, রাইট? এবং হ্যাঁ, ক্লেমন মানে কিন্তু অনেক বেশি ভালোবাসা এবং ভালোবাসার কথাগুলো, তাই না? ভালোবাসার গল্প, তাই তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সবসময় সারা দেশে ছড়িয়ে আছে হাজারো ভালোবাসার গল্প, সেই গল্পগুলো নিয়ে কথা বলতে চাই, তাই না? এবং যে গল্পগুলো অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে কখনো মুগ্ধ করে, অনুপ্রাণিত করে, আশা জাগায়, আবার মনে জাগিয়ে দেয় ভাবনার দোলা, সেসব বাহারি গল্পের জালি নিয়েই সবার প্রিয় প্রোগ্রাম ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। অসাধারণ সব গল্প শুনতে থাকে এখন 90.4 এর সাথেই থাকুন প্রতি বৃহস্পতিবার রাত 11 থেকে 1টা পর্যন্ত। ক্লেমন দেশের অত্যন্ত জনপ্রিয় ক্লিয়ার ড্রিঙ্ক হিসেবে মানুষের ভালোবাসায় সিক্ত, এই ভালোবাসা নিয়ে ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে চলছে সারা দেশে। এই গরমে কি ফ্রেশ হতে খেতে থাকো ক্লেমন, আর থাকা এখন 90.4 টিউন করে শুনতে থাকো ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার কথা যখন আসে তখন আমার বেশ কিছু কথা মনে পড়ে, ঠিক আছে? আর সে কথাগুলো হয় হচ্ছে একেবারে কাছের মানুষকে নিয়ে কথা বল অথবা কোনো জিনিসকে নিয়ে কথা, তাই না? আর এই মতো আমার যেটা মনে পড়ছে, আমি রিসেন্ট একটা মুভি দেখেছি, যদি মুভিটা গত বছর রিলিজ পেয়েছে, দ্যাট ইজ প্রাক্তন। এবং প্রাক্তন মুভির একটা গানের আমি অ্যাকচুয়ালি মানে সেই গানটার প্রেমে একেবারে পাগল হয়ে গেছি, ঠিক আছে? তো এই গানটা আমি এখন প্লে করবো, আশা করি সবার সবার খুব বেশি ভালো লাগবে। তো সেই গানটার যে ট্র্যাক নেই, ও সেটি হচ্ছে তুমি যাকে ভালোবাসো, রাইট? সো এনজয় ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। ওকে, এনজয় করতে থাকুন এবং শুনতে থাকুন তুমি যাকে ভালোবাসো এই গানটি, তাই না? ওকে, সো আমরা দেখতে পাচ্ছি সেই গানটা। ওকে, হ্যাঁ হ্যাঁ, এখন প্লে হয়ে গেছে। তুমি যাকে ভালোবাসো অসম্ভব সুন্দর আপনি পাগল হতে পারো, ঠিক আছে? ভালোবাসা যেমন ভালোবাসা বাংলাদেশ।
সারা দেশে সবার সাথে ঢাকা FM 90.4
শুনছেন, ঢাকা FM 90.4। আর এখন যাচ্ছি
Twing, 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 twing মাঝে ওঠে আশপাশ ভালোবাসা এক ঝাঁক বুক জুড়ে মিশে থাক চোখে মুখে বিশ্বাস উড়ে যাই দূর আকাশ শুরুর নেশে চলছে লেমন ফ্রেশনেস রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার
Share karo Clement offer on to freshness Hello
call dichho na kano
tumi na bollo ar call na dite
chup ekdom chup kono kotha bolba na
call dileo dosh na dileo dosh
bollam na chup
ami call dei amar to bangali
amar ta ki
o tomaro to bangali সময়ের কথা না থাকলে কথা হচ্ছে কথা চেয়েও বেশি একুশ টাকা রিচার্জে এক পয়সা প্রতি সেকেন্ড যে কোনো নাম্বারে আর উনচল্লিশ টাকায় আধা পয়সা প্রতি সেকেন্ড বাংলালিংক নাম্বারে এক পয়সা প্রতি সেকেন্ড অন্য যে কোনো নাম্বারে তাই কথা চলুক চলতেই থাকুক বাংলালিংক
Skin care, lifestyle, simple solution to everyday problem. Adhunikota, Shondurjo, Shauti Paben Ekhane. Robi Theke Brihospotibar Protidin Sokal 8tay Shunun.
Fantastic summer day. Brought to you by Viva.
Viva.
Protidin Amra Ajja Dibo at a different topic niye. To make your life better. So stay tuned to Thaka FM 90.4.
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিরিং টিরিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে
জানেননি আজকাল ছাড়ার মতো ঢাকা এফএম 90.4
ভালোবাসার বাংলাদেশ তাই শুনছেন আপনারা সবার 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 পছন্দের ক্লেমন ভালোবাসার বাংলাদেশ রাইটার্সের সাথে এবং থাকবো কিন্তু ঠিক রাত্রিটা পর্যন্ত আমাদের গুরু হিতে শান্তিনি এবং আগে বলে দিয়েছি যে সবার প্রিয় বাঁধন বাঁধন আপু আজকে আমাদের সাথে তার ভালোবাসার কথা বলবে ভালো লাগার কথাগুলো বলবে আর কি বলেন তিনি সেটা সারপ্রাইজ রাইট আর কথা দিচ্ছি আজকে কথা হবে কম আর কি হবে বেশি আজকে গল্প হবে অনেক বেশি বাঁধনাপুর গল্প বাঁধনাপুর ভালো লাগার গল্প ভালোবাসার গল্প সব ধরনের গল্প আজকে হবে তাই না এবং আমিও কিন্তু আরো কথা দিয়েছিলাম যে আমি আজকে কম কথা বলবো তাই কিন্তু জানিয়ে দিচ্ছি যে আমাদের আম্বার আইটি উচ্চগতি হোম ইন্টারনেট এখন ঢাকা সিলেট চট্টগ্রাম খুলনা এবং সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারেই ফ্রি এবং এর ফিচার গুলো হচ্ছে বাফারলেস ইউটিউব অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি এবং ওয়ান ফ্রি রিয়েল আইপি latency for gamer এবং আপনার ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 0961133778 নম্বরটিতে পাশাপাশি কিন্তু আরো অনেক বেশি ভালোবাসা নিয়ে আমরা ছড়িয়ে দিচ্ছি তাই না ক্লেমন ভালোবাসার বাংলাদেশ তো সারা দেশে ছড়িয়ে আছে হাজারো ভালোবাসার গল্প সে গল্পগুলো অফরন্ত ফ্রেশনেস ছড়িয়ে কখনো মুগ্ধ করে অনুপ্রাণিত করে আশা জাগে আবার মনে জাগিয়ে দেয় ভাবনার ডোলা সেসব বাহারি গল্পের ডালি নিয়ে সবার প্রিয় প্রোগ্রাম ক্লেমন ভালোবাসার বাংলাদেশ অসাধারণ সব গল্প শুনতে থাকো ঢাকা এফএম 90.4 সাথেই থাকো প্রতি বৃহস্পতিবার রাত 11 থেকে 1টা পর্যন্ত ক্লেমন দেশের অত্যন্ত জনপ্রিয় ক্রিয়া ড্রিঙ্ক হিসাবে মানুষের ভালোবাসা সিদ্ধ এই ভালোবাসা নিয়ে ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে এগিয়ে চলছে সারা দেশে এই গরমে ডিপের সাথে খেতে থাকো ক্লেমন আর ঢাকা এখন 90.4 টিউন করে শুনতে থাকো ক্লেমন ভালোবাসার বাংলাদেশ রাইট ওকে অ্যান্ড সবাইকে কিন্তু আর একটা বিষয় বল দিচ্ছি রবি রবি কি করছে আমাদের জন্য রবি অনেক কিছুই করছে তাই না আমরা কিন্তু ফোনে কথা বলছি এবং প্রিয় মানুষদের সাথেও কিন্তু এই রবির মাধ্যমে ভালোবাসার কথা বলছি তাই না একেবারেই চাই এবং ডিয়ার ফ্রেন্ডস চলে এসছে কিন্তু অসাধারণ কিছু মানে আমরা কথা পড়ে চলে আসলাম তাই না এবং ফেভারিট শো ভালোবাসার বাংলাদেশ নিয়ে ক্লেমন ভালোবাসার বাংলাদেশ নিয়ে সাথে আছি তাসমিয়া এবং যেটা বলবো যে হ্যাঁ আমি ছোটবেলা থেকে একরকম মানে কন্টিনিউয়াস বকবক করতে পারি আর এখন আপনারা রবিতে বাড়তি বকবক করে পাচ্ছেন বাড়তি বোনাস গত মাসে চেয়ে এই মাসে বেশি কথা বলবে বাড়তি কথার পর বুঝে নিন 100% বোনাস এই অসাধারণ একটা বোনাস পেতে একটু এক্সট্রা কথা বলাই যায় রাইট এই অফারটি উপভোগ
করতে আজই 25 টাকা রিচার্জ করে এবং কথা বলুন আর বোনাস এনজয় করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.robi.com.bd। রাইট, ওকে, কথা দিয়েছিলাম কথা কম হবে, বাট যে একটা আমি টেক্সট দেখতে পাচ্ছি আমাকে বরিশাল থেকে আমার বন্ধু সাইনা বলছে, আপু অসাধারণ ভালো লাগছে, অ্যান্ড বাঁধন আপু কখন আসবে? অবশ্যই বাঁধন আপু এবং গুরু ইন্তজার চলে আসবে, এই দেশাম তো আসবে আমাদের এখানে খুব শীঘ্রই চলে আসবে। পাশাপাশি আমার সাথে আছে সামিয়া, সামিয়া বলছে ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ফর ইউর কমপ্লিমেন্টস। ওয়েল, এখন আমি খুব বেশি দেরি করবো না, আমি এখন যেটা করবো যে একটা গান ট্রাই করে দিচ্ছি, যেহেতু আজকে একটু বৃষ্টি বৃষ্টির দিন, তো বৃষ্টির দিনে আমি একটা বৃষ্টি টাইপের একটা গান প্লে করতে চাচ্ছি, তাই না? এবং যে গানটা প্লে করবো সেই গানটা হচ্ছে কোন গানটা, সেই গানটা হচ্ছে কভি জো বাদল বারসে, রাইট? তো এই গানটা আমরা শুনবো এবং গানটা শোনার পর একটা টুইন ব্রেক দেন ফিরে আসবো, কথা দিচ্ছি, রাইট? সো এনজয় দিস ট্র্যাক। Okay, I think একটা সমস্যা আছে, তো আমি এখন যেটা করবো যে একটা ছোট ব্রেকে যাব, দেন এই গানটা শুনবো, এই গানটা শোনার পর আমি ব্যাক করছি, সো এনজয়। ওকে 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 ওকে, এইবার আমি খুঁজে পেয়েছি গানটা, এইবার আর একেবারে আমি দেরি করবো না, তো আমি এখন প্রথমে গানেই যাচ্ছি, রাইট? ওকে, সো অসম্ভব সুন্দর সানি লিওনের এই গান, এনজয়। ভালোবাসে বাংলাদেশ, yeah.
ঢাকা FM 90.4 আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে
কি ভাই বাড়ির বাইরের দেয়ালে ধুলো ময়লা জমে একাকার হ্যাঁ পেস্টিস পাঙ্কচার আবার রং করার টেনশন
নো টেনশন এসে গেল ন্যানো অ্যাডিটিভ সমৃদ্ধ বাচার ওয়েদার কোট অ্যান্টি ডার্ট লং লাইফ যা বাড়ির বাইরের দেয়ালে ধুলো ময়লা জমতে দেয় না ফলে দেয়াল থাকে সুরক্ষিত বছরের পর বছর
রবি নতুন সংযোগে বিজিবি বিজিবি দিয়ে কি হবে ভেবে দেখেছ কি যত মিউজিকাল যত আপকামিং দেখো শোনো সবকিছু
যারা নতুন করে দেখতে আর দেখাতে চায় তাদের জন্য রবি নতুন টিমের সংযোগে থাকছে 20 GB পর্যন্ত ইন্টারনেট আকর্ষণীয় কল রেট সহ আরো অনেক কিছু রবি
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে
এটা কি ঢাক বাজা তো
ঢাকের কাঠি উঠলো বেজে
পুজো এলো বছর ঘুরে
ঢাকা FM এর পক্ষ থেকে
শুভেচ্ছা বার্তা যাই মিলিয়ে
সবাইকে জানাই শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা
ক্লিমন ভালোবাসার বাংলাদেশ বৃহস্পতিবার মানে কিন্তু একটু বেশি এক্সাইটমেন্ট আর আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু বেশি এক্সাইটেড ঠিক আছে মানে ভালো লাগার মানুষগুলোর কাছে আজকে ভালোবাসার গল্পগুলো শুনবো এবং সেই আশা নিয়ে আছি তবে তার আগে কিন্তু সবাইকে বলে দিচ্ছি ক্লেমন ভালোবাসার বাংলাদেশ আমার পাড়াতে থাকবো ঠিক রাত দেড়টা পর্যন্ত থাকবো এবং মিউজিক লাভার ফ্রেন্ডস যখন তখন মিউজিক শুনতে চান রাইট ওয়েল স্ট্রং ইন্টারনেট সাথে থাকলে যখন তখন যেখানে সেখানে শুনতে পাবেন আপনার পছন্দের সব মিউজিক ট্রাভেলে চান ঘুরুন ফিরুন যাই করেন না কেন স্ট্রং ইন্টারনেট সাথে থাকলে সারাদিন লেটেস্ট সব মিউজিক কানে থাকবে রাইট এবং আর ঠুকঠাক ট্রাভেলিং এর ভিডিও আর পিকচার্স আপলোড হবে আর এইসব কিছু এখন সম্ভব হবে কারণ রবিতে নতুন প্রিপেড সংযোগ থাকছে 20 GB পর্যন্ত ইন্টারনেট এবং আকর্ষণীয় কল রেট সহ আরো অনেক কিছু আকর্ষণীয় কল রেট সেই প্রতিবার 29 টাকা রিচার্জ করে উপভোগ করা যাবে আধা পয়সা কল রেট সব রবি ও এয়ারটেল নাম্বারে এবং এক পয়সা অন্য সব লোকাল নাম্বারে তো রবির নতুন সংযোগ চলতে থাকবে দারুণ সব এক্সাইটমেন্ট রাইট ওকে এখন আমি যেটা করবো যে আমি আর কোনো কথা বাড়াবো না যেহেতু আমি বলেছি যে আমি নিজেও বাধনাপ্পুর এবং গুরু হিতে শ্যামের কথা শুনতে যাচ্ছি তো আমি কথা না বাড়িয়ে আমি গুরু হিতে শ্যামের কাছে চলে যাচ্ছি ওকে তো গুরু কেমন আছেন গুরু কেমন আছেন গুরু বলছেন যে গুরু ওকে ওকে আমরা কিছুক্ষণের মধ্যে গুরুর কাছে চলে যাচ্ছি গুরু ভালো আছেন তো একেবারে তাই এবং আজকে গুরু আমরা তো স্পেশাল কিছু গল্প করবো তাই না ওকে তো আমি এখনই চলে যাবো কিছুক্ষণের মধ্যে বাধা না পড়তে আছে ওকে
চলো আকাশ ছুঁয়ে দেখি চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই চলো কারো কষ্টে আহাজারি করি চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি প্রাণের চাইতে প্রিয় মা তুমি প্রিয় এই মাতৃভূমি চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি আচ্ছা কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিওয়ালা চলো এসো বন্ধু মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি ভালো লাগা সুর বাঁধবে তোমার মনে আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে বাঁধন ইয়া বাঁধন আটকে থাকে সবসময় মন কেমনে আমার সন্ন্যাসীর সুর ভঙ্গ হল এ মন্ত্র বলার সময় তো গুরু সবসময় পাগল হয়ে থাকে নিজের প্রেমে। সুন্দরের পূজারিত সবাই মেয়ে ঠেহারা গরিব আদমি কেমনি সুন্দরের কাছ থেকে নিজের চোখকে সরিয়ে রাখি। বাঁধন বলতেই ব্যানে ক্লিক করেছে সেই বাঁধন। এক্স্যাক্টলি ব্যাক ইন 2006 লাক্স আনন্দধারা ফটো ঝিনুক ইয়া চ্যানেল লাক্স চ্যানেলাই আনন্দধারা ফটো ঝিনুক পুরো নামটা কি আমি ঠিক বলছি একটু করেক্ট করে দেওয়া হবে। 2004 উনি চেষ্টা করেছিলেন মুভিতেও একটি মুভি করার পর কেন জানি তার কাছে মনে হয়েছে যে ঠিক তার পার্সোনালিটির সাথে তার তিনি যেভাবে কাজ করতে চান তার সাথে সেই এনভায়রনমেন্ট খুব যুতসই হচ্ছে না। হয়তো ভালো এনভায়রনমেন্টের অপেক্ষায় আমরা থাকবো সবকিছু মিলিয়ে অবশ্যই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন যাতে করে বাংলাদেশের স্পেশালি বাঙালিরা যেখানেই আছে তার অনেক ভালো লাগার সাথে সে মানুষটিকে তাদের তাদের ভালো লাগার মধ্যেই কিন্তু গ্রহণ করেছে এবং তিনিও জানান দিয়েছেন আরো ভালো কিছু কাজ সামনে করবেন সে প্রত্যাশায়। সেই মানুষটিকে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের ভালোবাসার বাংলাদেশের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি এবং উদ্দেশ্য একটাই, সবাই কিন্তু কিছু কোয়েশ্চেন মাথায় নিয়েই অপেক্ষা করছে। আমি বায়বীয় ভাবে সেই প্রশ্নের উত্তর আগেই দিয়ে দিই। সেটা হচ্ছে এক্স্যাক্টলি যা তোমরা আপনারা চিন্তা করছেন আসলেই তাই, যে সমসাময়িক যে কোনো ঘটনা সবার আগে ক্যাপচার করে এক্স্যাক্টলি ঢাকা FM, সমসাময়িক যে কোনো কন্ট্রোভার্সিয়াল ম্যাটার সব কিছু আগে ক্যাপচার করে ঢাকা FM। যেসব প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করছে অনেকে উত্তর পাওয়া যাচ্ছে না সেই উত্তর দেওয়ারও ব্যবস্থা করে ঢাকা FM। এবং আপনাদের এত পছন্দের ক্লেমন ভালোবাসার বাংলাদেশের অনুষ্ঠান আমরা এই জবাবদিহিতার জায়গাতেও সবসময় উচ্চকিত থাকি যাতে করে আপনাদের কাছে আপনাদের প্রাপ্য ইনফরমেশন আমরা যেন অত্যন্ত যত্নের সাথে পৌঁছে দিতে পারি। পাপারাজিরা যেমন পাগল হয়ে থাকে বলিউড এবং হলিউডকে ক্যাপচার করার জন্য, ঢাকা FM পাগল হয়ে থাকে সবসময় আপনাদের হয়ে পাপারাজিদের মতো সমস্ত ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। অনেক ভালো লাগা, দারুণ শ্রদ্ধা, দারুণ ভালোবাসার সাথে কেমন ভালোবাসার বাংলাদেশে স্বাগত জানাচ্ছি আপনাকে।
অনেক ধন্যবাদ, ভালো লাগছে। এসে যখন আমি অফিসে বসেছি তখন থেকে আসলে ভালো লাগাটা খুব কাজ করছিল। ইভেন হয় না যে আমাকে যখন ফোন দিলেন ইন্টার ভাই, তো আমি যে শুনেই বললাম যে হ্যাঁ ঠিক আছে, কিছুদিন যাবৎ আমি আসলে খুব একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে যখন আমি আমার শ্রোতা বন্ধু যারা আছেন, যারা ভক্ত আছেন, আমি যখন তাদের সাথে আমার ভালো লাগাগুলো শেয়ার করব হয়তো আমার মনটা আরো প্রফুল্ল হবে। আমি যখন আমার আমার জীবনের অভিজ্ঞতাগুলো তাদের সাথে শেয়ার করব তখন আমার আরো ভালো লাগবে, কারণ আজকে আমি বাঁধন যা হয়েছি যতটুকু হয়েছি যেভাবেই হয়েছি সবকিছু কিন্তু আমার ভক্তদের জন্য, একদমই তাই। মানে আমার ভক্ত যদি না থাকতো তাহলে আজকে আমি বাঁধন হতাম না। আমি যা হয়েছি সবার জন্য হয়েছি, বাট আমি খুব সাধারণ একটা মানুষ, একদম সাধারণ থেকে আজকে আমার এই পথ চলা, এত দূর আসা, এই আর কি।
ধন্যবাদ। এবং আপনি কতখানি সাধারণ এটা আমরা আমরা বলি যে প্রতি অনুষ্ঠানে কিন্তু একজন মানুষের অটোবায়োপিক আমরা কভার করার চেষ্টা করি প্রেমন ভালোবাসার বাংলাদেশের অনুষ্ঠানে, সেখানেই বোঝা যাবে যে আপনি আসলে ডিপ্লোমেট না, সাধারণের চাইতেও অনেক বেশি সাধারণ। সে কথাগুলো আপনার কাছ থেকে আমরা শুনবো, তার আগে কিছু ইনফরমেশন দিয়ে দিই। সেটি হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে খুঁজে পেতে চান এবং দেখতে চান কি হচ্ছে প্রেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে, সেটি আমরা লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। সেই সাথে আপনারা প্লিজ আমাদের সাথে কানেক্টেড থাকুন, ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই আমাদের পেজ আপনারা পেয়ে যাচ্ছেন যেখানে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকুন।
তাই গুরু কিন্তু বলে দিলেন আমাদেরকে যে কিভাবে আমরা ঢাকা FM এর প্যান পেজের সাথে থাকবো। সেই সাথে এখন আমি যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে যে আমি আমাদের গ্রুপ ফ্যান পেজের লিংকটা বলে দিব কিছুক্ষণের মধ্যেই। তবে সেটা করতে হবে যে আবার সবাইকে বলে দিচ্ছি যে আমাদের সাথে আছেন কিন্তু এই মুহূর্তে আমাদের সবার প্রিয় জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী বাধনাপুর, রাইট? এবং আমি একটা কথা আসলে না বলি না, বাধনাপুর যখন আমি ওনার ফেসবুকে অথবা অন্য যে কোনো জায়গায় আপু এবং আপুর যে একটি মেয়ে আছে একদম ম্যাচিং ম্যাচিং ড্রেসের ছবিগুলো দেখি, আমার নিজের কাছে খুব ভালো লাগে। আমার আপুর কাছে একটা প্রশ্ন যে কিভাবে মানে আপনি এত সুন্দর করে ম্যাচিং করে কাজগুলা করেন দুজনের সুন্দর মতো?
একদমই ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে। মানে হয় না যে এক একজনের ভালোবাসার গল্পটা তো এক এক রকম, এক একজনের সাথে ভালোবাসাটা এক এক রকম। একটা মা আর সন্তানের ভালোবাসাটা হচ্ছে আমি বলবো যে এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর ভালোবাসা, সবচেয়ে সুন্দর সম্পর্ক। এবং আমি খুব লাকি যে আমি সেই ভালোবাসাটা ফিল করতে পেরেছি। তো আমার খুব শখ ছিল যে আমার একটা মেয়ে হবে, মানে আমার ফার্স্ট ইয়ার বেবিটা হবে ডেফিনেটলি, থাকতে মানে সেটা যাতে মেয়ে হয়। তো এটা নিয়ে খুব মজার একটা ঘটনা আছে, সেটা আমি আস্তে আস্তে শেয়ার করব। তো আর আমার নিজের কোনো বোন ছিল না, হয় না যে আমি একা, আমার দুই ভাই। তো আমার খুব শখ ছিল যে আমি আমার বোনের সাথে আমি খুব ম্যাচিং করে করে কাপড় পরবো। তো সেটা তো হয়নি কখনো। তো যখন বেবি হলো তখন আমি জাস্ট ঠিক করে ফেললাম যে না, আমার এখন আমার যে আমি এই শখটা আমার পূরণ করতে হবে। তো সেখান থেকে আর আমি খুব চাই যার জন্য আমি কোনো না কোনো ভাবে মানে ম্যাচ করে ফেলি বা আমি সময়টা বের করে ফেলি, এই আর কি।
ওকে, আমরা মূল অনুষ্ঠানে যাব, তার আগে সবার পক্ষ থেকে ক্লেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা। মায়ের কথা বলতেই আসলেই কিন্তু প্রতিমার কথা খুব সম্মুখভাবেই সামনের দিকে চলে এসেছে এবং পুজোর সাথে অনেক ভালো লাগা মিশে আছে সবার। সেই তো ষষ্ঠীর বীরেন্দ্র ভদ্রের শ্লোক দিয়েই তো শুরু হয়েছে, রাইট? যা দেবী স্বর্গভূতে সুশক্তির পুনঃসংস্থিতা, নমস্তাস্যই নমস্তাস্যই নম নম। এই তো এসব গানই তো বাজে, 90s এ দেখতে অনেক দূর থেকে মাইকে গানগুলো ভেসে আসত এবং মন ব্যাকুল হয়ে উঠত। আসলেই তো শিউলি ফুলের গন্ধ, শিশির আর ঢাকের কাঠি, ধূপের গন্ধ মিলেমিশে একাকার। কি ফেল বাঙালিয়ানার সত্যিকার অর্থে উৎসব যদি থেকে থাকে তার মধ্যে অন্যতম শারদীয় দেবোৎসব। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, দারুণ ভালো লাগার এই আয়োজনকে ঘিরে আমাদের আজকের পুরো অনুষ্ঠান ডেডিকেট করছি সনাতন ধর্মের সবচেয়ে বড় আয়োজন এই শারদীয় দুর্গোৎসব। চলে যাচ্ছি বাঁধনের কাছে, শুনবো বাঁধনের জীবনের কথা। এবং বন্ধুরা, আমরা জানি যে তোমরাও কানেক্টেড থাকতে চাও, কারণ ফার্স্ট ইমপ্রেশন যদি বলো, ফার্স্ট ইমপ্রেশন এমন যে এই ক্লেমন ভালোবাসার বাংলাদেশ স্টুডিও অনেক, একদম সাকিব আল হাসান থেকে শুরু করে মোশাররফ করিম, অনেক বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সেলিব্রিটিদেরকে ক্যাপচার করার সুযোগ পেয়েছে খুব কম সময়। আমি হেতে সামের, আমার কাছে মনে হয়েছে যে খুব সাধারণ কোনো মানুষ, যে সেলিব্রিটি এমন কারোর সাথে কথা বললাম এরকম, যা দুই চারবার এই অনুভূতিটা কাজ করেছে আজকে কিন্তু তার মধ্যে একটা। এখন সেই মানুষটার সাথে আমরা কথা বলা শুরু করতে যাচ্ছি। আরেকবার আনুষ্ঠানিকভাবে স্বাগত বাঁধন, শুনি আপনার জীবনের কথা একদম শুরু থেকেই শুনতে চাইব।
আমি আমার বাবা মায়ের প্রথম সন্তান। আমার বাবা মা তাদের দুজনের ফ্যামিলিতেই তারা ছোট, মানে ছোট, আমার বাবা ছোট ছেলে এবং আমার মা ছোট মেয়ে, তাদের প্রথম সন্তান আমি। আমি যখন হই, আমি বনানীতে একটা ক্লিনিকে হয়েছিলাম। তো আমার বড় যে মামা, সে তখন এসে পৌঁছাতে পারেননি। তো সে তখন ফোন করেছে, ফোন করে আমার নানুকে জিজ্ঞেস করছে যে শ্যামিলি, মানে আমার মার নাম শ্যামিলি, যে শ্যামিলির মেয়ে কার মতো হয়েছে দেখতে। তো আমার নানু বলেছে যে আমাদের মতো হয়েছে।
এটা তো একেবারে, এটা একদম অবধারিত প্রশ্ন, রাইট? যে কার মতো হয়েছে, কেউ বলেই কোশ্চেন এটা,
একেবারেই তাই, মানে হয় না যে দূরে ছিল আরো বড় ভাই, তার ছোট বোনের প্রথম সন্তান হয়েছে আর মেয়ে সন্তান কার মতো হয়েছে, তো আমার নানি বলেছে আমাদের মতো হয়েছে, তো আমাদের মতো হয়েছে। এটার একটা মজার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমার দাদা বাড়ির সবাই একটু গায়ের রংটা একটু চাপা, তো হয় না যে তাদের মূল কনসার্ন ছিল আসলে আমি আসলে কাদের মতো হয়েছি, মানে আমার মা একটু ফেয়ার কমপ্লেক্স এর, তো আমি আসলে কাদের মতো হয়েছি এটা আসলে বেসিক্যালি সে জানতে চায় আসলে
বর্ষা হয়েছে নাকি আমাদের মতো,
মানে আমাদের মতো না নাকি ওদের মতো হয়েছে, মানে আমার বাবার
নানি আবার আমাকে এক্সাম্পল দিচ্ছে।
তো আমার আমার খুব মজা লাগে যখন আমাকে, মানে হয় না যে যখন আমরা ফ্যামিলি আড্ডায় বসি তখন এই গল্পগুলো যখন শুনি বারবার শুনতে ইচ্ছা করে, ভালো লাগে। তারপর আমার নামটা রেখেছেন, বাঁধন নামটা রেখেছেন আমার নানি। আমার নানু ওই সময় বিটিভি ছিল শুধু, তো ওই বিটিভিতে একটা নাটক হয়েছিল যেখানে একটা ক্যারেক্টার ছিল, সেই ক্যারেক্টারটার নাম ছিল বাঁধন, এবং সেই মেয়েটা ডক্টর ছিল, তো ডক্টর ছিল, আমার নামটা দিলেন সে বাঁধন। তারপর সবার অতি আদর, অতি আহ্লাদ, অতি ভালোবাসা, মানে অতিরিক্ত সবকিছু পেয়ে পেয়ে বড় হওয়াটা, স্কুল শুরু করলাম ঢাকাতেই প্রথম শুরু করলাম, কিন্তু আমার বাবা সরকারি চাকরি করতেন, এখন উনি রিটায়ার করেছেন, তো সরকারি চাকরি করতেন যেহেতু আমার বাবার খুব মানে ট্রান্সফার হতো, দেখা যেত যে বেশিরভাগ সময় মফস্বলে চলে যেতে হতো, উনি পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন, তো উনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, তো বাবার চাকরির সুবাদে আমাদেরকে অনেক জায়গায় যেতে হয়েছে। তো আমি আমার ক্লাস 1-10 আমি 8টা স্কুলে
পড়েছি,
না 10টা না, মানে আমি লাকি আমি বলবো একটা জায়গায় আমার বাবা 2 বছর ছিল, ওখানে আমি 2 বছর একটা স্কুলে পড়তে পেরেছি। আর আমি প্রথমে যে স্কুলটায় পড়তাম ক্লাস 3-তে ঢাকায় মণিপুর স্কুলে, আমি ক্লাস 10-এ এসে আবার মণিপুর স্কুলে ভর্তি হই, ওখান থেকে আমি SSC পরীক্ষাটা দিই। তো হয় না যে বাবার এই চাকরির সুবাদে অনেক জায়গায় আমরা গিয়েছি, শৈশবটা আমার অনেক সুন্দর কেটেছে, কারণ বিভিন্ন জায়গায় যখন আমি গিয়েছি বিভিন্ন জায়গার সৌন্দর্য, তারপর ওখানকার সংস্কৃতি, ওখানকার পরিবেশ আমাকে বিভিন্নভাবে আলোড়িত করেছে, এবং আমার মনে হয়েছে যে হ্যাঁ, মানে ওইটার একটা আলাদা মজা ছিল।
শৈশবের চুম্বকীয় অংশ বলতে কোন কোন ঘটনাগুলো আছে?
ঈদের সময়টা একদম আমার নানি বাড়ি থাকতে হবে, আমার নানু বাড়িতে, মানে আমার নানি বাড়ি মানে আমার মামাদের বাড়ি রায়ের বাজারে ছিল, আমার 3 জন আর 2 জন 5 জন মামা একই জায়গায় থাকতেন, তো আমার জন্য ওই জায়গাটা ছিল, মানে জাস্ট হয় না যে মানে একটা বাচ্চার জন্য মানে সবচেয়ে লোভনীয় জায়গা, যে কোথায় যাইতে চাই আমি জীবনে, আমি যে সারাক্ষণ মানে মুখিয়ে থাকতাম যে কখন আমার মা বলবে যে চলো মামার বাসায় যাই, কারণ ওখানে গেলে সবাই আমরা একসাথে খেলছি, চিৎকার করছি, উপরে যাচ্ছি, নিচে যাচ্ছি, এই বাসায় যাচ্ছি, ওই বাসায় যাচ্ছি, তো ওই জায়গাগুলো খুব ছিল। আর ঈদের সময়টা আমার জন্য মনে হয় যে জীবনে সবচেয়ে মজার সময় ছিল, আমাদের একটা গ্যাং ছিল, মানে আমার কাজিনদের, এবং আমি গ্যাং এর লিডার ছিলাম, তো লিডারের কাজ হচ্ছে সবাইকে একসাথে করা, একসাথে করেই সবার বাসে যে হামলা, হামলাটা হচ্ছে
ঈদ,
এবং ঈদের মধ্যে যেটা হতো যে আমার কারণে আমি খুব জোর করে, হয় না যে আমি খুব আল্লাহ দিয়েছিলাম, তো অতিরিক্ত আদর বললাম না, ছোট বোনের মেয়ে ওইদিকে ছোট ভাইয়ের মেয়ে, অতিরিক্ত আদরে মানে আল্লাহটা আমার একটু বেশি ছিল, ভাবি বেশি ছিল, সবকিছু অধিকার খাটানোর ব্যাপারটা খুব বেশি ছিল, তো আমার আমার গার্জেনরা যেটা করতো, আমার আমি যেহেতু লিডার ছিলাম ওরা আমার উপর ভরসা করে থাকতো যে ও যখন আছে তাহলে কিছু একটা ম্যানেজ হবে, তো আমাকে আল্লাহদের চোটে কি করতো, সবাইকে দিয়ে তো সালামি, বাট আমার সাথে একটু পার্সিয়ালিটি হতো, কিন্তু তো পার্সিয়ালিটিটা এরকম যে দেখা গেল অন্যদেরকে যদি 100 টাকা দেয় আমাকে দিত 200 টাকা, তো 200 টাকা দিত, আর অন্যরা কিন্তু আমার সাথে খুব একটা বেশি জেলাস হতো না, বলতো কি থাকতো ওর জন্য তো আমরা আমি পাবো, কারণ হচ্ছে আমাকে সবাই একটু বেশি বেশি দিয়ে ফেলবে আর কি, আহ্লাদ করে, আদর করে। খুব
গ্যাং এর মেম্বার কেমন? অনেক
অনেক ছিল, প্রায় 10 জনের মতো।
অনেক,
হ্যাঁ, কারণ আমার আমার নানি বাড়ি দিকে আমার মা
যৌথ ফ্যামিলির মতো,
হ্যাঁ, মানে আমার মা হচ্ছেন মানে 15 ভাই বোন, আমার বড় যে খালারা আছেন, মানে আল্লাহ রহমতে ওনারাও এরকম দশ জন আট জন বাচ্চা তাদের আছেন, এবং আমার সেই কাজিনটা আমার বাবার চেয়েও বড়, অনেকে অনেকে আরো বড়। হ্যাঁ, তো হয় না যে এই এই জায়গাগুলো ছিল, এবং আমাদের ওই ছোটবেলাতে না, মানে আমি যে আপনাকে বলছি না, মানে আমার আমার এখন মনে হচ্ছে ওখানে চলে গেছে, এবং আমার যত কষ্ট, আমার যত খারাপ লাগা, মনটা যে বিষণ্ণ হয়েছিল, সবকিছু কিন্তু আমি আমি যেটা এখন দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, যে আমি আমার মামার বাসায় গিয়েছি রায়বাজারে, এবং আমি খুব হয় না যে চিৎকার করে কথা বলতাম, হাসতাম অনেক জোরে জোরে। তো আমি যখন নিচতলায় আসতাম, তখন তিনতলায় যে মামা থাকে সে টাকা বের করে বসে থাকতো, বলতো যে আসছে লিডার, এখন তো এই যে এসে আওয়াজ দিয়ে ফেলছে।
তো কি নামে ডাকতো তখন?
আমাকে বাঁধন নামই ডাকতো।
পেট নেম?
নাই, এরকম কিছু নাই, বাঁধন নামই ডাকতো আমাকে। মানে হয় না যে ওই ব্যাপারটা খুব ছিল যে এই লিডার আসছে, এখন তো টাকা এসে সব টাকা নিয়ে নিতে আগে বের করে রাখতো, কারণ বান্ডেল থেকে দিতে গেলে দেখা গেল আমি আরো বেশি বেশি নিয়ে ফেললাম। হ্যাঁ, যে মামা দেন দেন কি হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, তো ওই জায়গাগুলো ছিল। তো আমি খুব মিস করি আমার শৈশবের ওই দিনগুলো।
আমার বন্ধুরা মিস করতেছে, যেহেতু এটা অডিও মিডিয়াম, একটু ব্যাখ্যা না দিলেই না, চকচক করতেছে বাঁধনের চোখ যখন এই ঘটনার কথাগুলো বলছিল, এবং ফেসিয়াল যে এক্সপ্রেশন দেখবার মতো, একদম মনে হচ্ছে যে এক লহমায় সত্যি চলে গেছে সে সাথে, সে তার শৈশব এবং কৈশোরে। তারপর বাদে
তারপর আমি ক্লাস টেনে থাকা চলে আসি। আমি বলেছি যে এসএসসি পরীক্ষাটা আমি মণিপুর স্কুল থেকে দেই মিরপুরে। তারপর আমি কলেজে পড়ি হচ্ছে শহীদ আনোয়ার গার্লস কলেজ। তো এই শহীদ আনোয়ার গার্লস কলেজে ভর্তি হওয়ার একটা ব্যাপার আছে। আমার বাবা মানে হয় না যে আমরা আমি আমি একটু কনজারভেটিভ ফ্যামিলির বিলং করি, মানে আমার বাবা মা বা আত্মীয় স্বজন যারা আছেন একটু কনজারভেটিভ ওয়েতেই আসলে আমাদেরকে লালন পালন করেছেন। তো আমার বাবা বললো যে ঠিক আছে, মানে কলেজে যখন দিতে হবে, সো মানে এটা একটা গার্লস কলেজ হতে হবে, সেই জন্য ওনারা আসলে আমাকে শহীদানোর গার্লস কলেজে ভর্তি করি।
আমরা জানবো যে কলেজের লাইফটাই বা কেমন ছিল, যেহেতু স্কুলের লাইফে মোটামুটি ফান তো ছিলই, কারণ ন্যাশনাল কালার স্কুলের ক্ষেত্রে আটটি প্রতিষ্ঠান সে সে কমপ্লিট করেছে, দশটি ক্লাস পার করতে গিয়ে ইন্টারমিডিয়েট কেমন ছিল জানবো, তার আগে একটু ঘুরে আসি তো সিনিয়র কাছ
থেকে। তাই আমরা যদি কখনো একটু এক্সট্রা এফোর্ট দিই, তাই না, মানে সব কিছুতে এফোর্ট দেওয়া লাগে, পড়াশোনাতেও আমরা সেটা বাঁধন আপুর কাছে শুনছিলাম, তো এর ফলাফলও কিন্তু ভালোই কিছু হয়, রাইট? এবং এই যেমন ছোটবেলা থেকে বলা হয় পড়াশোনা বেশি করলে রেজাল্ট ভালো হবে, একটু মানে ব্যাপারটা এরকম না, তাই না, যে আমরা অনেকেই মানি না ভালো ব্যবসা করলে মানুষ ভালো বলবে, বেশি বেশি পরিশ্রম করলে জীবন উন্নতি করবে, তাই না? আরো কত কি কখনো ভেবেছেন বেশি বেশি কথা বললে রিটার্নে ভালো কিছু পাওয়া যাবে নাকি? হ্যাঁ, এখন রবিতে এক্সট্রা কথা বললেই পাচ্ছেন এক্সট্রা টক টাইম। গত মাসে যে এই মাসে বেশি কথা বলে বাড়তি কথার উপরে বুঝে নিন 100% বোনাস। এই অসাধারণ একটা বোনাস পেতে একটু এক্সট্রা কথা বলাই যায়, রাইট? অফারটি উপভোগ করতে আজই 25 টাকা রিচার্জ করুন, এরপর কথা বলুন আর বোনাস এনজয় করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.robi.com.bdu। ওয়েল, আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমার মনে হয় এখন আমি একটা ছোট্ট গানে যেতেই পারি। অ্যাকচুয়ালি ছোট গান বলা যাবে না, মানে গানটা আমার মনে হয় যে পুজোর সময়টাতে আমরা না শুনলে আমাদের কাছে কিন্তু একেবারেই ভালো লাগবে না। আর আমি যে গানটা প্লে করতে চাচ্ছিলাম সেই গানটা হচ্ছে দোলারে দোলায় গানটা। ওকে, ওই যে দেবদাস মুভির যে অসম্ভব সুন্দর একটি গান আছে না, যে গানটা শুনে কিন্তু আমাদের সবার কাছে খুব বেশি ভালো লাগে, এবং মনে হয় যে ওফ মাধুরী আর ঐশ্বরিয়া কি সুন্দর ডান্স করেছিল। আর একটা কথা কিন্তু না বলবো না, বাঁধন আপুও কিন্তু খুব সুন্দর ডান্স করতে পারে, রাইট?
Thank you. সময়ের কথা না থাকলে কথা হয়েছে কথা চেয়েও বেশি একুশ টাকা রিচার্জে এক পয়সা প্রতি সেকেন্ড যে কোনো নাম্বারে আর ৩৯ টাকায় আধা পয়সা প্রতি সেকেন্ড বাংলালিংক নাম্বারে এক পয়সা প্রতি সেকেন্ড অন্য যে কোনো নাম্বারে তাই কথা চলুক চলতেই থাকুক বাংলালিংক
হারানো দিনের গান শুনতে কার না ভালো লাগে যে গান চির সবুজ
ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া
যে গান মন খুলে যায় যে গান আজও মনে
কফি হাউসের সেই আটটা কাগার নেই আগার নেই
এই ধরনের ক্লাসিক গানগুলো শুনতে টিউন ইন করুন ক্রাউন সিমেন্ট ক্লাসিক সেশন রবি থেকে বৃহস্পতি সকাল ৯টায় শুধুমাত্র ঢাকা এফএম ৯০.৪ এ
কি ভাই বাড়ির বাইরের দেয়ালে ধুলো ময়লা জমে একাকার হ্যাঁ টেস্টিস পাঞ্চার আবার রং করার টেনশন
নো টেনশন বেশি গেল ন্যানো অ্যাডিটিভ সমৃদ্ধ বাজার ওয়েদার কোট অ্যান্টি ডার্ট লং লাইফ যা বাড়ির বাইরের দেয়ালে ধুলো ময়লা জমতে দেয় না ফলে দেয়াল থাকে সুরক্ষিত বছরের পর বছর
রবি নতুন সংযোগ এই বিজিবি দিয়ে কি হবে ভেবে দেখেছো কি
যারা নতুন করে দেখতে আর দেখাতে চায় তাদের জন্য রবির নতুন টিমের সংযোগে থাকছে ২০ জিবি পর্যন্ত ইন্টারনেট আকর্ষণীয় কন্টেন্ট সহ আরো অনেক কিছু রবি
কি ভাই বাড়ির বাইরের দেয়ালে ধুলো ময়লা জমে একাকার টেস্টিস পাঞ্চার আবার রং করার টেনশন
নো টেনশন এসে গেল ন্যানো অ্যাডিটিভ সমৃদ্ধ বাজার ওয়েদার কোট অ্যান্টি ডট লং লাইফ যা বাড়ির বাইরের দেয়ালে ধুলো ময়লা জমতে দেয় না ফলে দেয়াল থাকে সুরক্ষিত বছরের পর বছর
রবি নতুন সংযোগ এই ২০ জিবি দিয়ে কি হবে ভেবে দেখেছো কি যত মিউজিক আর যত আপকামিং দেখো সবকিছু ইন্টারেস্টিং
যারা নতুন করে দেখতে আর দেখাতে চায় তাদের জন্য রবি নতুন ক্রিমের সংযোগে থাকছে 20 GB পর্যন্ত ইন্টারনেট, আকর্ষণীয় কলরেট সহ আরো অনেক কিছু। রবি
উড়ে যাই দূর আকাশ, শুরু নেশে চলছে কেমন প্রশ্নে, রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার, শুরু নেশে চলছে কেমন
অফুরন্ত ফ্রেশনেস।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
হ্যালো,
কল দিচ্ছ না কেন?
তুমি না বললে কল না দিতে?
চুপ, একদম চুপ, কোনো কথা বলবা না।
কল দিলেও দোষ না দিলেও দোষ?
বললাম না চুপ।
আমি কল দিই? আমার তো বাঙালি।
আমারটা কি?
ও, তোমারও তো বাঙালি।
সময়ের ব্যথা না থাকলে কথা হয়ে উঠে কথার চেয়েও বেশি। 21 টাকা রিচার্জে 1 পয়সা প্রতি সেকেন্ড যে কোনো নাম্বারে, আর 39 টাকায় আধা পয়সা প্রতি সেকেন্ড বাংলালিংক নাম্বারে, 1 পয়সা প্রতি সেকেন্ড অন্য যে কোনো নাম্বারে। তাই কথা চলুক, চলতেই থাকুক বাংলালিংক।
শুনছেন শুনছেন শুনছেন
ভালোবাসার বাংলাদেশ।
একেবারে তাই, ঢাকা FM 94.4 টিউন করে আছেন তাসমিয়াসির সাথে ক্লেমন ভালোবাসার বাংলাদেশ নিয়ে। অ্যান্ড ইয়েস, আমরা যদি কখনো একটা এক্সাইট দিই তাই না, এর ফলাফল কিন্তু ভালো কিছু হয়। আমি একটু আগে বলেছি এবং বলছিলাম যে ছোটবেলা থেকে বলা হয় পড়াশোনা বেশি করলে রেজাল্ট ভালো হবে। আর যে আমরা অনেকেই মানি না, ভালো ব্যবহার করলে মানুষ ভালো বলবে, বেশি বেশি পরিশ্রম করলে জীবনে উন্নতিও করবে, আরো কত কি। কখনো ভেবেছেন বেশি বেশি কথা বললে রিটার্নে ভালো কিছু পাওয়া যাবে নাকি? হ্যাঁ, একেবারে তাই। রবি এক্সট্রা কথা বললেই পাচ্ছেন এক্সট্রা টক টাইম। গত মাসে সেই মাসে বেশি কথা বলে বাড়তি কথার উপর বুঝে নিন 100% বোনাস, এবং অসাধারণ একটি বোনাস পেতে একটু এক্সট্রা কথা বলাই যায়, রাইট? অফারটি উপভোগ করতে আজই 25 টাকা রিচার্জ করুন এবং কথা বলুন আর বোনাস এনজয় করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.robi.com.bb। অনেক কথাবার্তা তো হয়ে গেল, আমার মনে হয় আমি একেবারে একটু সমানস্য না করে আমি গুরুর কাছে চলে যাচ্ছি। গুরু,
আমি আর সময় না নিই, আমিও যেতে চাচ্ছি সরাসরি বাদনের কাছে। কিন্তু অনেক কমেন্টস আসছে, অনেকেই কিন্তু বিভিন্ন রকমের তথ্য জানতে চাচ্ছে। বাদন
শুনি কি জানো?
উইথ ইওর পারমিশন আমি তথ্যগুলো কি, তথ্য প্রবাহ কি আপনার দিকে পাঠিয়ে দিব কিনা?
একদম তাই।
ওকে, সময় না নিয়ে আমি তাহলে তথ্য প্রবাহ দিয়ে দিচ্ছি আপনার কাছে। কিছু কোয়েশ্চেন আপনার কাছ থেকে উত্তর জানার চেষ্টা করি এবং সেই সাথে আমার মনে আইস ব্রেকিংটাও হয়ে যাবে আমাদের লিসেনারদের সাথে। বাধন তার আগে আমি বলে দিই যে কোত্থেকে আমি এই তথ্যগুলো কালেক্ট করছি, সেটি হচ্ছে ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু আমাদের ফেসবুক আইডি পাচ্ছ, যেখানে 4,17,000 প্লাস লাইকিংস এর পরিমাণ। সেখান থেকে আমাদের পোস্ট অলরেডি আপলোড করা আছে, আমাদের প্রিয় অভিনেত্রী প্রিয় মডেল বাঁধনের, সেখানে আপনার লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকুন। এবং চাইলেই আপনাদের এই কমেন্টগুলো মনের মাধুরী মেশানো প্রশ্নগুলো বা কথাগুলো আমি পৌঁছে দিব আমাদের অনেক পছন্দের বাঁধনের কাছে। বাঁধন, ব্যাক টু ব্যাক কিছু কোয়েশ্চেন করবো, অ্যান্সার ইন এ সেকেন্ড, 2 সেকেন্ড নেওয়া যাবে না, 1 সেকেন্ডেই কিন্তু উত্তর দিতে হবে। আমার বিশ্বাস যে আপনি 1/2 সেকেন্ডেই পারবেন, কারণ মানুষ একটা স্কুলেই পুরো 10 বছর কাটায়, আপনি 8টা স্কুল জুড়ে পড়ালেখা করছেন, সো আপনার গানের পরিধিবেশি, আপনি 1/2 সেকেন্ডে উত্তর দিবেন, রাইট? সো তার আগে একটা এক্সট্রিমলি রোমান্টিক গান কি আমরা শুনতে পারি তাসমিয়া? ওই যে তুজমে রাত দিখতা হে, টুকটুক করে শুনে ফেলবো একটাকে? ওকে, এই গানে আমি পরে আসবো, তার আগে আমি ব্যাক টু ব্যাক তাহলে কোয়েশ্চেন গুলো করি। পাহাড় নাকি সমুদ্র?
সমুদ্র।
1/2 সেকেন্ড কিন্তু হলো না, 1 সেকেন্ডের উপরে গেছে। ওকে, পাহাড় নাকি সমুদ্র?
সমুদ্র।
নীল টিপ নাকি নীল আকাশ?
নীল টিপ।
আমি আমি নাকি তুমি তুমি?
আমি আমি।
চোখ নাকি নাক?
চোখ।
শাড়ি নাকি সালোয়ার কামিজ?
শাড়ি।
বর্ষণ মুখর সন্ধ্যা নাকি জ্যোৎস্না স্নাত রাত?
বর্ষণ মুখর সন্ধ্যা।
লঙ্কায় নাকি কক্সেস বাজার?
কক্সেস বাজার।
নাটক নাকি সিনেমা?
নাটক।
শৈশব নাকি অভিনেত্রী বাঁধন?
শৈশব।
Wow!
সুপার, আরো কোয়েশ্চেন করব, আরো অনেক কিছু জানতে চাইবো যা তোমরা জানতে চাচ্ছ, বাট আমি আমার মতো করে কোয়েশ্চেন গুলো করতে চাই। বাঁধন চলে যাচ্ছি সরাসরি আপনার কাছে। আপনি বলছিলেন ইদি নিয়ে বিভিন্ন রকমের অম্ল মধুর স্মৃতির কথা।
আমার কলেজ হচ্ছে বললাম শুনিদানোর গার্লস কলেজ, আমি ওখানে পড়েছি।
মজার ঘটনা একটা আছে,
অনেক মজার ঘটনা। আমার আমাদের পিটি টিচার ছিলেন একজন, অনেকবার ছিলাম ক্লাস ক্যাপ্টেন হিসেবে আমি ছিলাম। তো হয় আমার পিটি টিচার ছিলাম, তো আমাদের হচ্ছে কোন রকম কালারফুল ক্লিপ ব্যান্ড এগুলো কিছু পরা যাবে না, আর ব্রেসলেট কানের দুল তো একদমই সিম্পল পড়তে হবে, মানে ব্রেসলেট তো পরাই যাবে না, কানের দুল মনে খুব সিম্পল পড়তে হবে, যদি কেউ ঝুলনো কানের দুল পরে তো মিস খুলে নিয়ে চলে যেতেন। তারপর ব্যাপারটা ছিল সেটা হচ্ছে খুব শাসনের মধ্যে, এবং ভালোবাসা ছিল অফুরন্ত, অফুরন্ত ভালোবাসা, কারণ আমি বড় সন্তান ছিলাম, নিয়েছিলাম। তো আমার বাবা মা, আমার বাসায় আমার ভাইরা খুব মানে বলে যে আমরা খুবই অবহেলিত, যে মানে সব জায়গায় হয় যে মানুষ ছেলেদেরকে প্রায়োরিটি দিতে চায়, কিন্তু আমাদের বাসায় পুরো উল্টো। আমাদের বাসায় এখানে মেয়ে পুরোপুরি সবকিছু শাসন এবং শোষণ করছে, তাকে আমরা কিছু বলতে পারি না, কারণ আমার বাবা ছিলেন মানে হয় না এখনো মানে আমি যা বলবো তাই, মানে আমার বাবার জন্য আমি তার পুরো
পিতা, মানে নারীর ক্ষমতায়ন কোথায় হোক না হোক বাদনের পরিবারে পুরো দস্তুর হয়েছে,
একদম তাই। এবং আমার মার কাছে, হ্যাঁ মা, আমার মার একটু ছেলে প্রীতি আছে, তারপরও সে আমার নাওটা একটু ঠিক আছে যে সবকিছু আমার সাথেই শেয়ার করবে, কারণ আমার মা একটা সময় আমার খুব ভালো বন্ধু হয়ে যায়। মানে হয় ছোটবেলাটা আমরা তো আর ওভাবে বুঝতে পারি না মাকে, মাকে বোঝার জন্য আসলে মা যে কি জিনিস সেটা বোঝার জন্য আসলে প্রথমত মা হতে হয়, আর মা আসলে কি করে সেটা বুঝতেও মা হতে হয়। তো মা যখন আসলে সময়ের সাথে সাথে মা কিন্তু বন্ধু হয়, মা কিন্তু ছোটবেলায় হয় না একটু করা থাকে, এটা করবে না এটা করবে না, আমি বলেছি আমার মা খুব করা ছিলেন, তো মানে সব ব্যাপারে এখানে থাকা যাবে না,
একটু ফিরে আসি তাসমিয়ার কাছে।
একদম, তাসমিয়া কি বলতে চায়? আবারও ফিরে আসবো নতুন একটি আওয়ারে, তাই না? ওকে, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বৃত্তে, মানে নতুন আওয়ারের বৃত্তে চলে যাচ্ছি, এবং 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 ইয়েস, আমি এখন নতুন আওয়ারে চলে যাচ্ছি। ওকে, তো শুনতে থাকুন ভালোবাসার বাংলাদেশ, কেমন ভালোবাসার বাংলাদেশ, শুনতে থাকুন আমাদের সাথে, ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যে। স্টেশনের ঘড়িটা প্রায় কিন্তু 11টার দিকে আমরা চলে গেছি, আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড ইয়েস ইয়েস ইয়েস, একেবারে কাছাকাছি চলে এসেছি, এবং সবাইকে বলছি শুনতে হবে কিন্তু সবসময় ঢাকা এফএম 90.4, সেই সাথে ফেসবুকের সাথে থাকতে হবে, facebook.com/ কি করতে হবে আমাদেরকে, আই লাভ ঢাকা এফএম, এটা আমাদের অরিজিনাল ফ্যান পেজের লিঙ্ক আমি বলে দিয়েছি। তো এটার সাথে থেকে সবসময় আমাদের যে রিয়েল পেজটার সাথে থাকতে হবে, পাশাপাশি আমরা যে পোস্টটা করেছি সেই পোস্টটা শেয়ার করবেন, সেই পোস্টে কিন্তু আমরা অলরেডি একটি বাঁধন আপনার ছবি দিয়ে দিয়েছি, এবং এটা শেয়ার করে আপনারা যেটা করতে পারবেন, আপনার বন্ধুকেও জানাতে পারবেন যে আমাদের বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বাঁধন কী করছে না করছে, ভালোবাসাটা কেমন যাচ্ছে, সেই কথাগুলো আমরা জানিয়ে দেবো। তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি নতুন একটি আওয়ারে, রাইট? ওকে,
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 12টা।
রায়না মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা, আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা, আমার প্রয়োজন বোঝে।
কি ভাই, বাড়ির বাইরের দেয়ালে ধুলো ময়লা জমে একাকার, টেস্টিস ফাংশন, আবার রং করার টেনশন,
নো টেনশন, এসে গেল ন্যানো অ্যাডিটিভ সমৃদ্ধ বাচার ওয়েদার কোট অ্যান্টি ডট লং লাইফ, যা বাড়ির বাইরের দেয়ালে ধুলো ময়লা জমতে দেয় না, ফলে দেয়াল থাকে সুরক্ষিত বছরের পর বছর।
কথা কম বেশি, 90.4।
ভাষার বাংলাদেশ। ভালোবাসার যে আমাদের একটা প্ল্যাটফর্ম সেখানে গুরুজিতের স্বামীর সাথে আছেন এবং গুরুজিতের স্বামী খুব মিষ্টি করে ওনার ছোটবেলার কথা শুনছিলেন, আপুর কিভাবে মডেল হলেন, কিভাবে যাচ্ছে সবকিছু, জীবন যাপন সবকিছু আমরা জানছিলাম। তো আমি আবারও গুরুর কাছে ফিরে যাব, তবে তার আগে বলে দিচ্ছি একটা কথা যে ক্লেমন কিন্তু আমাদের কাছে নিয়ে এসেছে ভালোবাসার গল্প, তাই না? সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো ভালোবাসার গল্প, সেগুলো অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে কখনো মুগ্ধ করে, অনুপ্রাণিত করে, আশা করি আবার মনে জাগিয়ে দেয় ভাবনার দোলা, সেসব বাহারি গল্পের জালি নিয়ে এসে আবার প্রিয় প্রোগ্রাম ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। অসাধারণ সব গল্প শুনতে থাকবো ঢাকা এফএম 90.4 এর সাথে থাকবো প্রতি বৃহস্পতিবার রাত 11টা পর্যন্ত। ক্লেমন দেশে অত্যন্ত জনপ্রিয় ক্রিয়া ট্রিক হিসেবে মানুষের ভালোবাসা শিখতে এই ভালোবাসা নিয়ে ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে গেছে চলছে সারা দেশে, এবং এই গরমের ফ্রেশ হতে খেতে থাকো ক্লেমন আর ঢাকা এফএম 90.4 টিউন করে শুনতে থাকো ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। বলেছিলাম যে বাদনাপুর ছবি আমি একটা অলরেডি ফেসবুকে দিয়ে দিয়েছি, আর যার লিঙ্কটি হচ্ছে www.facebook.com/ilovedhakafm, এবং যে রিয়েল পেজটিতে আপনাদেরকে লাইক দিতে হবে, লাইক দিয়ে পোস্টে শেয়ার করতে হবে, না হলে কিন্তু রিয়েল সবকিছু মিস হবে বস। ওয়েল, সেরকম রিয়েল সবকিছু ফ্লেভার পেতে ইন্টারনেটটাও কিন্তু রিয়েল রিয়েল হতে হয়, তাই না? এবং আমরা আইটি উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনায়। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একদম ফ্রি, বাফেলোস ইউটিউব অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি এবং লো ল্যাটেন্সি ফর গেম, এগুলো ছিল ফিচার আমাদের। এবং আপনি ইন্টারনেট সংযোগের জন্য যেটা করতে পারেন 01096111337 এই নাম্বার একটা কল দিতে পারেন, আবার নাম্বারটা বলছি
9777
নাম্বার
করতেছিলে একটা অ্যাডের সাথে আর একটা অ্যাড, এটাও তো কাব্যিক কাব্যিক শোনাচ্ছিল, তোকে দিয়ে হবে, অনেক দূর যাবি তুই।
থ্যাংক ইউ, আপনাদের মানে ভক্ত বলে কথা, সেই ছোটবেলা বললে অবশ্য মানে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়, খারাপ দেখাবে।
ওকে, আমরা চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে, এবং এক্স্যাক্টলি তাই আমি আর পুষ্প তুই নিয়ে বিনিয়ে এইভাবে প্রাসঙ্গিক করে বলবো না, স্ট্রেট ওয়েতে বলবো ক্লেমন অফকোর্স আওয়ার পাওয়ার প্রাউড স্পন্সর, দেশের নাম্বার ওয়ান ক্লিয়ার ড্রিঙ্ক, যারা অর্থনৈতিক মুক্তির জন্য দেশের হয়ে দেশের প্রোডাক্টকে আন্তর্জাতিক মানের পর্যায়ে নিয়ে গেছে, সো উই আর প্রাউড অফ ইট। এবং সেই সাথে আমাদের স্পন্সর হিসেবে ব্যাক টু ব্যাক ক্লেমন ভালোবাসার বাংলাদেশ অনেক বড় বড় কাজের সাক্ষী হয়ে চলেছে। গত ঈদেই তো আমরা বহু মানুষের কাছে কাপড় পৌঁছে দিয়েছি, নতুন কাপড় আপনাদের সবাইকে সাথে নিয়ে, শীতের সময় বহু মানুষের কাছে কম্বল পৌঁছে দিয়েছি আপনাদেরকে সাথে নিয়ে। এই ক্লেমন ভালোবাসার বাংলাদেশের এই কমিউনিটি কত ভালো কিছুর উদ্যোগ গ্রহণ করেছে, হাজারো রক্তের ব্যাগ পৌঁছে দিয়েছি আমরা রানা প্লাজা ধসের সময় বহু মানুষের কাছে। প্রতি ঈদেই আমরা ব্যাক টু ব্যাক এই প্রোগ্রামগুলো রাখছি, যাতে করে বহু মানুষের নিরন্তর, এই মানুষগুলোর খেটে খাওয়ায়, মানুষগুলোর পথ শিশুগুলোর ভালো লাগার কারণ হতে পারে, আলটিমেট ডেস্টিনি হতে পারে ক্লেমন ভালোবাসার বাংলাদেশের এই কমিউনিটি। তো তাদেরকে সাথে নিয়ে আমরা আছি আজকে বাঁধনের সাথে, যে বাঁধনের সাথে বাধা পড়েছেন তো বহু আগেই, ব্যাক 2005 আর 2006 থেকে, আর আজ তার জীবন একেবারেই আমার আপনার মতো করে, সাধারণের মতো করে নিজেকে উপস্থাপন করছেন। এখন পর্যন্ত শুনছিলাম তার কলেজ জীবন, এবার আমরা শুনি স্কুল কলেজ অনেক কিছুই আসছি, বাট যা আসা উচিত শৈশব এবং কৈশোরে একটা ছেলে অথবা মেয়ের মনে, তা কি কখনো আসেনি? মেয়েটা গরিব আদমিটা জানার জন্য কেমন যেন নিষ্পিস করতেছে, আমার মতো অনেক পাকনা আছে আমার ফেসবুক কমিউনিটিতে, তারাও জানবার জন্য পাগল হয়েছে আমি জানি, দিদিও বলতে পারি। চলে যাচ্ছি বাদনের কাছে।
আচ্ছা, আমার মা সবসময় আমাকে নিয়ে যেতেন কলেজে, ঘটতে পারিনি, আর একটা ব্যাপার ছিল, আমি মানে ব্যাপারটা এরকম না যে দেখতে খুব বেশি খারাপ ছিলাম এরকমও না, আর পড়াশোনায় মোটামুটি ঠিকঠাক ভালো ছিলাম, তো হয় না টিচারদের খুব আদরের ছিলাম। তো আমার মা হচ্ছে যখন আমি কলেজে পড়ি তখন
লোকের কথা যেহেতু আসলো আমি কি একটু বর্ণনা দিতে পারি, অনেকে তো দেখতে পাচ্ছে না, গরিব আদমি একটু হালকা হালকা দিই চোখ এমনই যে চোখের দিকে তাকালে সত্যি চোখ স্থির হয়ে থাকতে মন চায়, লজ্জার মাথা খেয়ে তাকাতে মন চায়। নাকটাও এরকমই যে স্রষ্টা একদম প্ল্যান করে দোয়াশ মাটি দিয়ে অনেক যত্ন সহকারে ওটাকে বানাইছিল। এখানে আমারও কৃতিত্ব আছে, আমার নাকে একটা চাপ দিয়ে যে সময়টা বেঁচে গেছিল সেটা পরিপূর্ণভাবে এখানে সময় দেওয়াতে একটা সুন্দর নাক তৈরি হয়েছিল। গায়ের রংটা তেমনই, মনে করে সকালে এবং সন্ধ্যায় যদি কেউ ফেয়ার অ্যান্ড লাভলি না খায় এত সুন্দর গায়ের কালার আসে না। তো এরকম একজন মানুষই কিন্তু সব বুঝে আমার মানুষজন, আসলেই তাই। লুকটা দেখলে এই ধরনের ফিল, ব্যাকগ্রাউন্ডে এই ধরনের গান বাজতেই থাকে। এটা স্রষ্টাকে ধন্যবাদ যে অনেক সুন্দর মানুষ বাংলাদেশে তো আছে, কিছু কিছু সৌন্দর্য তাকিয়ে দেখতে মন চায়, দারুণ প্রশান্তি মনের মধ্যে কাজ করে, দারুণ ভালো লাগা কাজ করে, যার মধ্যে এতটুকু অপবিত্রতার ছোঁয়া নাই। আমাকে বলতে হচ্ছে এই কারণে যে আমার বন্ধুরা অনেকেই বলতে চাচ্ছে, কিন্তু ওই যে বললাম এই গরিব আদমিদের কথা আমার আরো বেশি মনে পড়ে, ওরা তো দেখতে পাচ্ছে না অডিও মিডিয়াম, ওদের হয়ে আমাকে বলতে হচ্ছে বা এই তথ্য যা হচ্ছে এখানে সেটাকে পরিপূর্ণভাবে বস্তুনিষ্ঠ করে তাদের কাছে আমাকে পৌঁছে দিতে হবে। পরাজয় কথা শুনছিলাম
আমরা, আমি যেটা বলছিলাম তো হতো না যে যখন টিচারদের বাসায় পড়তে যাই তখন কিন্তু একটা প্রেম হওয়ার খুব মানে
ভালো সম্ভাবনা থাকে,
সম্ভাবনা মানে যে 100% হয়ে যাবে, কারণ আমরা এখানে যে মজা টেবিলে বসে আছি তো টিচার আপনার জায়গায় যদি বসে মনোযোগ মানে কোথায় গেছে আল্লাহ জানে, তো সে দেখা যেত যে অনেক চেষ্টা, বাট চেষ্টাতে খুবই ব্যর্থ হতো, কারণ প্রথমত হচ্ছে টিচাররাও আমাকে অনেক ভালোবাসতেন মানে আদর করতেন, তো মানে টিচাররাও খুব কনসার্ন থাকতেন যে আসলে আমাকে কেউ ডিস্টার্ব করছে নাকি, কেউ বেশি একটু ভালো স্টুডেন্ট বা ভালো আদরের স্টুডেন্ট যারা থাকে তাদের ব্যাপারে কিন্তু টিচার একটু বেশি কেয়ারিং হয়। এটা ছিল অনেক কিছু, মা তো বাইরে বসা, তো মাও আবার একটু উকি দিয়ে দেখে যে কি অবস্থা, আমার পাশে এসে যে খুব যে বলেছে প্রেম করেছি এরকম করতে পারি, সুযোগ একটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার মানুষের লাইফে প্রেম আসার জন্য, কারণ আমার মা আমার আমার খালাদের বাসায় থাকতে দিতেন না, মানে একা মানে যে প্রেম করার সময় একটু সময় দিতে হবে, মানে এরকম করতে হবে না ব্যাপারটা, তো আর প্রেম
বাঁধন তো অনেক ফান লাভিং, ফান কি করতো না,
আমি আমি ফান লাভিং আসলে না এরকম ব্যাপারগুলো ছিল। তো এটা মেডিকেল পর্যন্ত কিন্তু কন্টিনিউ হয়েছে, মেডিকেলও আমার ইমেজটা এরকম ছিল যে আমি মেডিকেলে ফার্স্ট গার্ল ছিলাম, বাংলাদেশ ডেন্টাল কলেজে আমি পড়েছি, আমি যখন ফার্স্ট ইয়ার পড়ি আমি ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা আমাদের প্রফেশনাল ফার্স্ট ইয়ার যে ফার্স্ট প্রফ হয় আমি সেখানে অ্যানাটমিতে অনার্স পেয়েছিলাম এবং আমি ঢাকা ইউনিভার্সিটিতে ফোর্থ ক্লাস আমার মনে হয় যে আমার সম্পর্কে অনেকে জানে, তারপর এখন আবার আমি এই অনুষ্ঠানে যেহেতু অনেকে শুনছেন আমি বলছি, আমার মেডিকেলে ভর্তি হওয়ার ব্যাপারে একটা মজার গল্প আছে, এটা আমি একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমার ইচ্ছে ছিল আমি ইঞ্জিনিয়ার হবো, কারণ আমার আমার বাবা হচ্ছেন আমার আইডল, আমার বাবা সিভিল ইঞ্জিনিয়ার, তো আমি ছোটবেলা থেকে কল্পনা করতাম যে পৃথিবীতে সেই মানুষটাই শ্রেষ্ঠ যারা নদীতে বাদ দেয়, কারণ আমার বাবা সিভিল ইঞ্জিনিয়ার এবং উনি পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন, তো উনি হচ্ছে নদীতে বাদ দিতেন, তো আমার আমার ইমেজ হচ্ছে যে আমার কল্পনা শক্তিতে আমি যতটুকু ভেবেছি যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো নদীতে বাদ দেয়, তো আমাকেও এটাই হতে হবে। তো আমার খুব ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হোক, অনেক ভালো নদীতে বাদ দেয় একটু কঠিন, কারণ হচ্ছে আমার বাবাকে অনেক কষ্ট করতে হয়, তো মানে আমার বাবা যতক্ষণ পর্যন্ত সাইডে যেতেন আসতেন না
আমি বসে থাকতাম বাবার জন্য, যে বাবা কষ্ট করছে, ঘেমে যাচ্ছে, রোদে পড়ছে। তো আবার ওগুলো দেখে আমার মনে হলো যে না আসলে এটা একটু কঠিন হয়ে যাবে। তাহলে কি করি, তাহলে ঠিক আছে আমি একটু আর্কিটেক্ট হতে পারি, মানে একটু সুন্দর ডিজাইন করবো, সুন্দর করে বাসা বানাবো, আমার ভালো লাগে,
কমফোর্ট জোন পাবে।
আমার বাবার মানে স্বপ্ন ছিল যে তার মেয়ে ডাক্তার হবে। তো যখন আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা মানে আমার রেজাল্ট দিল, যখন ভর্তির সময় আসলো, আমি তো কনফার্ম যে আমি ভর্তি হচ্ছি আর্কিটেকচারে। তো আমার বাবা বললেন যে আমার তো জীবনে একটা স্বপ্ন ছিল যে আমার মেয়ে ডাক্তার হবে, আমার তো একটাই মেয়ে। তো এই কথা শুনে আমার হলো কি, আমার বাবা আমাকে এত ভালোবাসছে, জীবনে এত কিছু আমি পেয়েছি, আমি আমার বাবার জন্য আমি পড়াটা করতে পারবো না? ওকে, আমি ডাক্তারই হবো। তো আমার একটা কাজিন আছেন, উনি রিসেন্ট এসেছেন, উনি ক্যানাডাতে থাকেন এখন। তো উনি আমার সাধারণ ভাই, ওনার নাম তো, উনি ডক্টর, উনি রংপুর মেডিকেল থেকে পড়েছেন। তো আমি ওনার কাছে গেলাম যে ভাইয়া এখন তো মেডিকেলে ভর্তি হতে বলছি, আমি কী করবো? তো ভাইয়া বলে কি, দাঁড়া তোকে একটু বুদ্ধি দেয়। আমি কী বুদ্ধি? বলে আমি যে বুদ্ধিটা দিব বেস্ট তুমি আরাম আছে ঠিক আছে। বলে বুদ্ধিটা হচ্ছে শোন, মেডিকেলে যখন পড়বি তখন MBBS পড়তে হলে তুই দেখ মাথার চুল থেকে পায়ের নখ সব পড়তে হবে, আর তুই যদি ডেন্টিস্ট হোস দাঁতে আটকে থাকবি, এবং তোর জীবনে মানে তুই বুঝতেছিস তোর জীবনে এটাও হবে যে তোর পড়াও কম লাগবে আর তুই হচ্ছে ডাক্তার হয়ে গেলি, ব্যাস থার্ড হতে হবে না হলে হবে না, থার্ড হলে ধরেন এটা একটা খারাপ রেজাল্ট আর কি, ব্যাপারটা এই পর্যায়ে আমার বাসায় ছিল। তো সেই জায়গা থেকে তো ভাইয়া বলেছে ঠিক আছে তোর জীবনে এত পড়া তুই পড়ছিস, তো ওকে ফাইন তুই এখন এটা কর, তাহলে একটু ফানও হবে, কারণ ইউনিভার্সিটি যাবো বাংলাদেশ মেডিকেলে গেছি। আমি আমার একটা ফ্রেন্ড ছিল, আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ছিল বলছি কারণ এটার একটা গল্প আছে, আমি এটা পরে বলছি। তো আমার বেস্ট ফ্রেন্ড সুরাইয়া, ও গেছে আমার সাথে, আমি আর ও গেছি, ও আবার খুব আমার নেওতা, মানে আমি যা করবো তাই করবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো ডাক্তার হয়ে জীবনে কি আছে, সেবা করবো মানুষের। ওকে ফাইন, আমরা গেছি।
লিসেনার্স আমাদের সাথে আছেন বাঁধন, প্রিয় মডেল এবং অভিনেত্রী, এবং বাংলাদেশের প্রথিতযশা মডেল এবং অভিনেত্রীদের মধ্যে অবশ্যই তাকে বাংলাদেশ মনে করে এবং মনে রাখবে। এবং আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে চাইলে ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু, আমিও কেমন যেন চেঞ্জ হয়ে গেছি, আপনি আপনি করতেছি ন্যাচুরালি, আমি তুমি বলে সম্বোধন করি তোমাদেরকে, কারণ টেনশন কাজ করতেছি, কারণ এত গ্ল্যামার প্রেজেন্স, গ্ল্যামার বলবো না, এত কি বলবো, এটা একটা ডিভাইন প্রেজেন্স ক্রিয়েট করে কিছু মানুষের সৌন্দর্য। এবং যা শুনতেছি ওনার সম্বন্ধে সব কিছু মিলিয়ে, তার পার্সোনালিটি চাপ হইতে পারে যে কারণে হয়তো আমার বিশেষণগত কারণে প্রবলেম দেখা দিয়েছে, তাকেও আমি কখনো এবং আপনি কখনো অনেক মহব্বত তৈরি হয়ে গেলে তুমি বলার চেষ্টা করতেছি, এটা তো গরিব আদমিদের স্বভাব, এ চান্স আমি নিয়ে ফেলতেছি মাঝে মাঝে। হোয়াটএভার, তোমরা যদি আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই, আমাদের পোস্ট আপলোড করা আছে সেখানে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকো।
তো আমি আর আমার ফ্রেন্ড গেলাম, তো ওখানে ক্যান্টিন আছে, বাংলাদেশ মেডিকেল আর বাংলাদেশ ডেন্টাল কলেজ পাশাপাশি, তো ওখানে নিচে একটা ক্যান্টিন আছে। তো আমরা বসে যে ফর্ম টর্ম কব তুলবো কি করবো এরকম জানছি, তো আমরা বসে আছি একটা স্ন্যাক্স খাচ্ছি। তো আমি দেখি কতগুলো ছেলে মেয়ে জোরে দৌড়ে আসছে, হ্যাঁ মানে অ্যাপ্রন পরা এবং খুবই আতঙ্কিত, কোথায় পালাবে বুঝতে পারছে না, কেউ চেয়ারের নিচে লুকাচ্ছে, কেউ গ্যারেজের মধ্যে চলে যাচ্ছে। তো আমরা ভেবেছি তখন খুব হরতাল হতো, হ্যাঁ এটা আমি বলছি 2003-এর কথা, খুব হরতাল হতো। তো আমরা ভাবলাম কি, ও মা এটা তো ধানমন্ডি এলাকা, মনে হয় কোনো মানে প্রবলেম হচ্ছে। আমরাও ভাবছি যে কি করবো এরকম, মানে আমরা মানে স্ন্যাক্স স্ন্যাক্স ফেলে দিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি, কি ব্যাপার কি হলো? একজন বৃদ্ধ লোক, একজন বৃদ্ধ মতো ভদ্রলোক, একটু মানে চাক মতো চশমা পরা, উনি হাতে বেত নিয়ে দৌড়াচ্ছে। তো আমি আমরা
মেডিকেল ক্যাম্পাসে
মেডিকেল ক্যাম্পাসে আমরা খুবই অবাক যে একটা হরতাল লোক ছুটে এসে একটা লোক বেস্ট নিয়ে দৌড়াচ্ছে কেন
হরতাল মাত্র থেকে যায়নি
হ্যাঁ কারণ হরতাল আর কিছু চিন্তা করার অপশন নাই তো আমাদের জীবনে তো এইটা ধারণা ছিল না যে এই ঘটনাটা আমরা এই পরবর্তী যে ঘটনাটা আমি বলবো যে এই ঘটনাও জীবনে ঘটতে পারে মেডিকেল স্টুডেন্টের সাথে তো আমি ভাবলাম কি ব্যাপার হরতালের মধ্যে মানুষ বেস্ট নিয়ে দৌড়াচ্ছে কেন ঠিক আছে আমি বলছি আহারে জীবনটা কি বুঝলাম না তো চলে গেছে ছেলে মেয়েগুলো চলে গেল উনি কাঁপতেছে আগে কাঁপতেছে না যদি বাঁধনাপুর সাথে সব গল্পগুলো শুনতে চাও কথা বলতে চাও সাথে থাকতে চাও স্বপ্নের রাজ্যে ভাসতে চাও তোমাকে যেটা করতে হবে আমাদের ফেসবুকে থাকতে হবে এবং ফেসবুকের লিঙ্কটি হচ্ছে ফেসবুকের লিঙ্ক হচ্ছে www.facebook.com/ilovedhakafm অথবা যদি আপনি ফেসবুক থেকে সার্চ করতে চান যদি আপনি ফেসবুকে লগ ইন করে থাকেন এর মতো যেটা করতে হবে যে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 ওকে যদি সার্চ করলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন এবং বেশি বেশি আমাদের পোস্টটা শেয়ার করতে হবে যেখানে বাঁধনাপুর এবং তার ছোট্ট দেখতে কিউট বেবি আছে তার ছবিটি অলরেডি আমরা দিয়ে ফেলেছি পোস্ট করে ফেলেছি তো সেই পোস্টটা শেয়ার করতে থাকুন এবং চলে যাচ্ছে আমি ছোট্ট একটি ট্রেন ব্রেকে সো এনজয়
শুনছেন ঢাকা FM 90.4 আর এখন যাচ্ছি ট্রিং ব্রেকে
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের ট্রিং রিং সাথে চোখে মুখে বিশ্বাস উড়ে যায় দুরাকাশ শুরু নেই শেষ চলছে কেমন রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং সাথে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে
ভালোবাসার বাংলাদেশ বাঁধনাপুর ভালোবাসার কথাগুলো আপনাদের কাছে ছড়িয়ে দিচ্ছে আমাদের সবার প্রিয় গুরু গুরু হিতেশাম ওকে ক্লেমন ভালোবাসার বাংলাদেশ সারা দেশে ছড়িয়ে আছে হাজারো ভালোবাসার গল্প তাই না যে গল্পগুলো অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে কখনো মুগ্ধ করে অনুপ্রাণিত করে আশা জাগায় আবার মনে জাগিয়ে দেয় ভাবনার দোলা সেই বাহারি গল্পে ডালি নিয়ে সবার প্রিয় প্রোগ্রাম ক্লেমন ভালোবাসে বাংলাদেশ অসাধারণ সব গল্প শুনতে ঢাকা FM 90.4 এর সাথে থাকুন প্রতি বৃহস্পতিবার রাত 11:00 থেকে 2:00 পর্যন্ত ক্লেমন দেশে অত্যন্ত জনপ্রিয় ক্রিয়া ড্রিঙ্ক হিসেবে মানুষের ভালোবাসায় সিক্ত এই ভালোবাসা নিয়ে ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে এগিয়ে চলছে সারা দেশে এই গরমে রিফ্রেশ হতে খেতে থাকো ক্লেমন আর ঢাকা FM 90.4 টিউন করে শুনতে থাকো ক্লেমন ভালোবাসে বাংলাদেশ আমি একটা কথাও বাড়াবো না আমি এখন চলে যাচ্ছি আমাদের গুরুর কাছে আমাদের বাঁধনাপুর কাছে গুরু
ওকে আসলে তাই যে কথা বাঁধনের উপস্থিতি বাঁধনের সবকিছু বাঁধনের আর গল্প ছড়াচ্ছি আমি আবেগে হয়তো এরকম বলতেছিস হতে পারে আমিও চলে যাচ্ছি বাঁধনের কাছে শুনছিলাম তার জীবনের কথা স্পেশালি কেনই বা বেত নিয়ে বয়স্কই মানুষটি কাঁপছিলেন, এটা কি হরতাল নিধন করতে নেমেছিলেন নাকি অন্য কিছু শুনেনি বাদনের কাছ থেকে?
আমি খুবই কনফিউজ যে আসলে কি হচ্ছে। হ্যাঁ, তো তারপরে উনি চলে গেলেন এবং রাগে গজ গজ করতে উনি চলে গেলেন এবং উনি মেডিকেলের ভিতরে ঢুকে গেলেন। আমরা আরো কনফিউজ যে এটা কেমন, এবং স্টুডেন্ট যারা অ্যাপ্রন পড়ে ছিল ওরা বের হচ্ছে বলছে আছে নাকি দেখি এদিকে নাকি ঠিক আছে। এখন তারপরে একজন মহাসুন্দরী, খুব সুন্দর দেখতে দেখতে, সে এত ভালো দেখতে, একজন নেমে আসলেন সিঁড়ি দিয়ে, নেমে আসলেন এবং আমরা তার সাথে ভাবলাম একটু কথা বলি। এবং আমরা খুবই আশাবাদী জীবনে যে আসলে এখানে আসলে পড়াশোনা করার কোনো দরকার নেই, বুঝা গেছে এখানে সব সুন্দর মেয়েরা পড়ে এবং তাদের আর কোনো কাজ নেই পড়াশোনা বাদ দিয়ে, শুধু সাজগোজ করে এবং এগুলাই মানে আমাদের জীবনটা একদম পারফেক্ট, মানে এখানে আমাদের ভর্তি হতে হবে আসলে। আমরা যেহেতু ভদ্রতার খাতিরে আপু বললাম, সালাম দিলাম, তো বললো যে হ্যাঁ আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছি এরকম। তো আমি বললাম হ্যাঁ আপু আমরা তো ভর্তি হবো। বলে হ্যাঁ ওকে ফাইন, খুব ভালো করো, ভালো লাগবে। তো আমি বললাম আপু একটু আগে যে মানে দৌড়াচ্ছিলেন স্টুডেন্ট, আমি বুঝতে পারছি না মানে কি ভাইয়ের কোনো সমস্যা হলো কিনা। বলে না উনি তো আসলে আমাদের অ্যানাটমির হেড অফ ডিপার্টমেন্ট, ওনার নাম সরকার স্যার, এবং সরকার স্যার হচ্ছেন এমন একজন মানুষ যাকে মেডিকেল স্টুডেন্ট যারা আমাকে শুনছেন সবাই চিনে, উনি বাংলাদেশ মেডিকেলের অ্যানাটমির হেড ছিলেন এবং আরো অনেক জায়গায় ছিলেন, বাট আমি ওনাকে ওখানে পেয়েছি। তো আমি বলছি যে ঠিক আছে কিন্তু উনি বেত নিয়ে দৌড়াচ্ছেন কেন? বলেছে ওই স্টুডেন্ট গুলো পরীক্ষা না দিয়ে অন্য জায়গায় চলে গিয়েছিল, তো উনি আসতে বেত দিয়ে ওদেরকে মারবে। আমি আমার স্টুডেন্ট না খাচ্ছি, আমার খাওয়া বন্ধ হয়ে গেছে। মানে স্টুডেন্টকে মারবে মানে আমরা বুঝি নাই, মানে উনি তো মানে আমি মেডিকেল স্টুডেন্টকে মারবে? বলে হ্যাঁ স্টুডেন্টকে মারবে উনি, এবং উনি এরকমও হয় যে উনি মানে রাগ হলে উনি বোনস দিয়ে মারে, মানে পড়া কেন পারবে না, উনার জীবনে একটাই প্রবলেম মানে পড়া কেন পারবে না, পারতেই হবে। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম এটা কি? তো ও বলছে ওই আমার যে সিনিয়র আপু তো, সে বলছে আরে ব্যাপার না এটা হয়ে যাবে। আমরা তো ওর দেখে খুবই আশাবাদী, হয়ে যাবে আমি বুঝছি যে ব্যাপারটা, যে পড়ালেখা করে না দেখেই বুঝে যে এত সুন্দর সেই যে গুজে আসছে পরে কখন চুল কালার টালার করা, ওকে ফাইন। আমরা খুব খুশি ভর্তি হলাম, হ্যাঁ ক্লাস করছি, ওই সুন্দর আপুকে আবার দেখি ও মাসি মিষ্টি নিয়ে আসছে ক্লাসে। তো আমরা অবাক, মিষ্টি নিয়ে ক্লাসে আসছে কেন? উনি তো ওনার রেজাল্ট দিয়েছে, উনি ফার্স্ট প্রফেস স্ট্যান্ড করেছে। আমরা বলি মাথায় আমি এবং আমার ফ্রেন্ড চিৎকার করে হাউমাউ করে কান্না যে জীবনে এই কি ভুল হলো, এবং আমার সেই ভাইকে জীবনের যত
শাহজাহান
শাহজাহান ভাই এবং ওনাকে যা যা বলার বলেছিলাম আমি যে এত বড় ক্ষতি তুমি আমাকে না করলেই পারতা, মানে আমি তোমার কি ক্ষতিটা
করছি,
হ্যাঁ এবং কি করলাম জীবনে আমি, এটা মানে পুরাই হুদাই একটা ভুয়া কথা যে পড়তে হবে না, একদমই না, জাস্ট পড়তে মানে কি জীবন দিয়ে পড়তে হবে এবং পরে মানে জীবন দিয়ে পড়তে হবে এবং সেটা ভয়াবহ পড়া। মানে মেডিকেলের পড়াটা হচ্ছে যারা শুনছেন যারা মেডিকেল স্টুডেন্ট, ইভেন যার বাসায় একটা মেডিকেল স্টুডেন্ট আছে সে ফিল করতে পারছেন আমার আমার কথাগুলো, যে একটা মেডিকেল স্টুডেন্ট মানে হচ্ছে ভয়াবহ একটা ঘটনা, মানে সারা যখন পরীক্ষা থাকবে ধরেন এই রুমের সামনে থেকে হাঁটতে পারবে না, হাঁটলে কনসেন্ট্রেশন ব্রেক হবে, সেটার জন্য হাউমাউ করে কান্না, কারণ হচ্ছে হ্যাঁ আল্লাহ আমার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, আমি এখন তো এটা মনে রাখতে পারতেছি না, পুরো ঘরের মধ্যে বই খাতা ছড়ায় ছিটা রাখতে হবে, কারণ হচ্ছে কখন যে কোনটা লাগবে এটা কেউ জানে না পৃথিবীর। এবং ওই নোট যদি কেউ ধরছে ধরেন এটার জন্য দুই ঘন্টা কান্না, যে নোটটা ধরে তো তুমি আমার ওই জায়গার, আমি তো মনে রাখছিলাম যে ওইখানে যে নোটটা আছে ওইখানে এই উত্তরটা আছে, তো ওইটা দিয়ে আমি মনে রাখছিলাম। হ্যাঁ, তো এই ধরনের বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে দুই তিন মাস গেছে এবং আমরা দুজনে ডিসিশন নিছি যে হয় মরে যাবো না হয় এই কলেজ ছেড়ে দিব। মানে জীবনে অনেক হচ্ছে ঠিক আছে ভর্তি হয়েছি টাকা চলে গেছে, বাবার বাবার পায়ে ধরবো বলবো মাফ করে দাও, জীবনে আমাদের আর মেডিকেল পড়ার কোনো শখ নাই বাবা, কোনো দরকার নেই, আর বাবা যদি বলে এরপর বিয়ে দিয়ে দিবে তাহলে আলহামদুলিল্লাহ বিয়ে করে ফেলবো ভাই, মানে জীবনে আর পড়ালেখার কোনো দরকার নেই, কারণ এই পড়ালেখা করে কারণ কিছু পারতেছি না। অ্যানাটমি ক্লাসে সরকার স্যার উনি তো একটা আতঙ্ক হয়ে গেল জীবনে, যে উনি তো জাস্ট পেট নিয়ে মারামারি শুরু করতেছেন এবং না পারলে মানে জাস্ট কেন পারি না কি, এবং
বাদনের গল্প শুনে কিন্তু ওই যে মুন্না ভাই এমবিবিএস এর
থাকি ক্লাসে কি করবো আল্লাহ স্যার পড়া ধরবে কি করবে এরকম করে যাচ্ছে। তো
তারপরে কোন একটা সময় আমি জানি না একটা ম্যাজিক হইল। ম্যাজিকটা হচ্ছে হঠাৎ করে আমি অ্যানাটমি প্রেমে পড়ে গেলাম, সাবজেক্টের প্রেমে, এবং এটা সিরিয়াসলি পড়েছিলাম আমি। মানে আমার মনে হলো যে এটার মধ্যে কি আছে আমি দেখতে চাই।
কেন বাবু মেরে কি জেদ থেকে
আমাদের বলা হয় তো বলছে গ্রে তোর উপর ভর করছে আমরা বুঝছি কারণ কি হবে। তো কি হলো ভালোবাসা থেকে আমি যেটা হলো ছয় মাসের মাথায় আমাদের একটা কার্ড ফাইনাল হলো, হেড নেক কার্ড ফাইনাল, যেটাতে হচ্ছে দেখে মনে হয় না যে হেড নেক আর কি আছে, চোখ নাক ঠোঁট মুখ এগুলো কি আর, মানে জাস্ট এত গ্রুভ হয় এত ফিচার এবং এত কিছু আছে যে মানে জীবন ওইখানে অর্ধেক তামা তামা। হেড নেকে আমি ফার্স্ট হয়ে গেলাম, ফার্স্ট হয়ে গেলাম তো ভাইবাতেও আমি ভালো, খুব ভালো নাম্বার পেলাম এবং রিটেনেও পেলাম। বাট রিটেনের খাতা দেখে আমাকে টিচার ডেকেছেন, বলছে যে তোমার সাথে কথা আছে আসো। তো বলছে যে তুমি যেটা লিখেছো এটা তোমার পড়ে যেতে হবে, এত জঘন্য হ্যান্ড রাইটিং কারো হতে পারে সেটা আমাদের জানা ছিল না। তো আমি তো তাও হ্যাঁ মানে আমি তাও খুশি যে ভাই হচ্ছে তো ঠিক আছে। তারপরে যে এই যে প্রেমটা হলো এই প্রেম থেকে কিন্তু হয় না যে তারপরে স্যার আমি
সরকার কিন্তু কান খাড়া করেছে অ্যানাটমি।
তো হয় না যে আমার মানে ওই সরকার স্যার সে আমাকে খুব আদর করতেন এবং সবাই আমাকে বলতো যে আমি খুব টিচারদেরকে চিনি পড়া খাওয়াই, যে টিচাররা কেন আমার জন্য এত কথা বলবে, মানে আমি দেখতে একটু সুন্দর সুন্দর
ছিলাম। প্রাসঙ্গিক প্রশ্ন
কি বলেন,
স্টোরি টেলিং টাইপের কোনো কিছু করা হয়েছে জীবনে মিডিয়া?
না
প্লিজ প্লিজ যেন করা হয়, অনবদ্য দ্য ওয়ে ইউ ডিসক্রাইব। এবং মেডিকেল সায়েন্স এবং সেই সাথে মেডিকেল ক্যাম্পাস, দূর থেকে যারা আমরা পড়ালেখাকে ফাঁকি দিয়েছি সারা জীবন ভয় পায়, এত চমৎকার ভাবে যেটা উপস্থাপিত হতে পারে, রিয়েলি রিয়েলি এটা আসলে
এবং একটা সাবজেক্ট যে কারো ভালোবাসা হতে পারে এটা না। আমাকে আমার ফ্রেন্ড আমার যারা আছে যদি কখনো এখন কেউ শুনে থাকে
প্লিজ ক্যারি অন, আমরা আসলে কিন্তু দারুণ ভাবে একদম মজে আছি। এভাবে যেটা এক্সপ্লেনেশন দেওয়া যেতে পারে বা এটার ব্যাখ্যা হতে পারে এটাই জানা ছিল না। এবং এটা তোমরা তো অবশ্যই টিউন করেছো ঢাকা FM 90.4, সেই সাথে আমাদের সাথে কানেক্টেড থাকতে চাইলে ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু আমাদের ফেসবুক আইডি পাচ্ছ, যেখানে লাইক এবং কমেন্ট করে যুক্ত থাকা। চলে যাচ্ছি বাদনায় কাছে।
তো হয় না যে এরকম আমাকে স্যার ভীষণ আদর করতেন এবং ওই অন্য টিচাররাও ভীষণ আদর করতেন, মানে আমার টিচারদের একটা খুব মানে আমি খুব টিচারদেরকে অনেক সম্মান করতাম। আসলে আমার একটা ফ্যামিলি থেকে পাওয়া আমি বলবো একেবারেই আমার মার কৃতিত্ব, একেবারেই আমার মার কৃতিত্ব। আমার মা আমরা যদি কখনো কোনো বড়দের সামনে বসে থাকতাম জাস্ট চটকোনা লাগাতো, মানে মানে যে থাপ্পড় আর কোনো কথা নেই। আমার মা স্ট্রেট তার মার ধরের উপর দিয়ে যেত জাস্ট থাপ্পড়, মানে একটা মুরব্বী দাঁড়িয়ে আছেন তাকে আমি চিনি না চিনি আমার মাস দাঁড়িয়ে থাকে।
পারিবারিক মূল্যবোধ গুলো ছিল
একদম খুব বেশি ছিল, তার জন্য হয় কি টিচাররা কিন্তু আসলে খুব চায় যে আসলে আমি তাকে কতটুকু সম্মান দিচ্ছি। সবাই ভাবতো কি আমি পড়াশোনা, হ্যাঁ পড়াশোনাটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেহেতু আমি খুব সিরিয়াস টাইপ মানুষ ছিলাম পড়াশোনাটা ঠিকঠাক করতাম, কিন্তু মানে আমি কিন্তু এরকম না যে আমি খুবই এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড, আমি হচ্ছে খুব চেষ্টা করতে পারি, আমি খুব পরিশ্রমী। আমি অ্যানাটমিটার প্রেমে পড়েছি না, আমি কিন্তু প্রেমটায় পড়ে আমি জাস্ট মানে যে অনেক পড়তাম, আমি ওইটাকে মানে চেষ্টা করতাম যে ক্লাসের আগে একটু পড়ে যাই তাহলে টিচার যা বলছে আমার ধরতে সুবিধা হবে। তো এইসব করে করে আমার আমি জাস্ট অ্যানাটমিতে অনার্স পেলাম, আমার ফার্স্ট প্রফে আমার এক্সেলেন্ট রেজাল্ট, আমি ফোর্থ প্লেস করলাম ঢাকা ইউনিভার্সিটিতে, কারণ ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে বাংলাদেশের সব ডেন্টাল মেডিকেল কলেজগুলো আছে। তো করলাম আমি যখন সেকেন্ড ইয়ারে তখনও খুব ভালো যাচ্ছিল, ভালো পড়াশোনা হচ্ছে এবং মেডিকেলের ব্যাপারটা আপনি যেটা বললেন যে প্রেমের ব্যাপারটা কখনো আসেনি, মেডিকেলে যেটা হতো যে হ্যাঁ মা তো দিয়ে চলে যেত, তারপরে তো আছে সবাই একটু চাইলে এই সুযোগটা নিতে পারে। বাট আমার একটা ইমেজ ছিল যে খুব মানে এত ভালো পড়াশোনা সুন্দর টিচার এত ভালো বলে কে পাত্তা দিবে, আরে পাত্তা দেয় না বেশি। তো মেডিকেলে আমার একটা ভালো লাগা আমি বলবো যে মানে দূর থেকে আমি শুনি যে এরকম অনেকেই অনেক কিছু বলে, তো একজনের কথা আমার কাছে খুব মানে একটু ইউনিক লেগেছিল, সেটা হচ্ছে সে সে সবাইকে বলে বেড়াতো যে আমি 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 ওর সাথে প্রেম করবো না, আমি তোকে বিয়ে করবো। তো আমি খুব অবাক হতাম যে এখানে কিভাবে বলে, মানে এক মানুষ আছে ঠিক আছে ভালো লাগবে সে হয়তো বলবে, সে মানে একটু বলতো তো ও মানে মানে ওর ফ্রেন্ডটা বলতো যে এটা কিভাবে একটু বলতো এরকম। তো আমি আমি এটা শুনে আমি শুনতাম যে এরকম বলে এবং মাঝে মাঝে লাইব্রেরিতে দেখা হতো, বাট কখনো কথা হতো না, কারণ আমি খুব মানে আমার ক্লাসে আমি আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম, ফার্স্ট গার্ল ছিলাম। তো দেখা যেত যে আমার ক্লাসের যারা
তো ওরা তো দেখা যেত যে বেশিরভাগ সময় হচ্ছে আমার বকার উপর থাকতো যে আরে এটা হয় নাই, ওটা হয়নি, এটা করো, এটা করো, এরকম ছিল। আর অন্যরাও জানতো যে আমি একটু মানে যেহেতু ক্লাস ক্যাপ্টেন, ভালো স্টুডেন্ট, তো কি বলবে কি বলবে না একটা কনফিউশন ছিল। তো এই ছেলে দেখি সমানে সবাইকে বলেই যাচ্ছে, আমার ফ্রেন্ড আমাকে বলে যে কি রে ভাই বলে যাচ্ছে, তোকে ফাইন বলছে। তো তারপর একদিন হলে যে লাইব্রেরির সামনেই ওর সাথে আমার প্রথম দেখা, মানে কথা বলা, প্রথম কথা বলা, নট দেখা। তো আমি এরকম বললাম যে এটা কিভাবে, এটা তো এরকম করে বলা যাবে না কাউকে, মানে এইভাবে বলার তো কিছু নাই,
মানে একদিকে ফার্স্ট স্পিক এরকম,
হ্যাঁ, যেটা কোনো বলার কিছু নাই, মানে হ্যাঁ আমার ভালো লাগে আমি বলেছি, আমি তো কাউকে কোনো ক্ষতি করছি না। তো এভাবে কনভারসেশনটা শুরু, মানে একটা ইনসিডেন্ট হলো, মানে একটু ঝগড়াঝাটি হলো, আমি এটা নিয়ে একটু বিচার সালিশি হলো, মানে হয় না যে একটু হালকা ভালো
লাগলো।
ঝগড়াঝাটিটা হচ্ছে যে না কেন এভাবে বলবে, এটা কেন হলো, সে বলছে না আমি তো কাউকে কিছু করছি না, সো এটা কেন এরকম না, তো আমি বলছি না এরকম করে বলা যাবে না, অন্যরা আমাকে এটা নিয়ে টিজ করছে। তো এই এই ব্যাপারটা ছিল। এবং তারপরে আলটিমেটলি যে হয় না যে সরি বলার জন্য সে আমাকে ফোন করলো, প্রথম প্রথম ফোন
নাম্বারটাও পেল,
নাম্বারটাও পেলো সরি বলার জন্য ফোন করলো। এবং তারপর থেকে কথা হতো, ভালো লাগা তৈরি হলো। তারপরে ঘটনাটা খুব ভয়াবহ, ভালো লাগা তৈরি হলো। তারপরে আমার লাইফের একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে আমি গেছি, অতিরিক্ত ভয়ঙ্কর। তো সেই ভয়ঙ্কর সময়টা তো যেটা হলো সেটা হচ্ছে যে ভয়ঙ্কর সময়টার মধ্যে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে গেল। আমি ফার্স্ট গার্ল ছিলাম, তো আমার জন্য এটা খুব ডিফিকাল্ট ছিল যে আমি মানে সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষাটা রেগুলার ব্যাচের সাথে দিতে পারিনি আনফর্চুনেটলি। তো আমার পড়াটা বন্ধ হয়ে গেছে, আমি আর রেগুলার ব্যাচে না, মেডিকেলে রেগুলার ব্যাচ হওয়াটা অনেক ইম্পর্টেন্ট ভালো স্টুডেন্টদের জন্য, কারণ না হলে অনার্সগুলো দেওয়া যায় না, প্লেস করা যায় না, এরকম একটা ব্যাপার আছে। তো যেহেতু আমার আমি জানতাম যে হ্যাঁ ঠিক আছে, এবার হয়তো আমি এই সাবজেক্টটাতে ভালো কিছু নাম্বার পেতে পারি, আমার অনার্স হয়ে যেতে পারে এই সাবজেক্টে, তো এই ব্যাপারটার মধ্যে আমি হচ্ছে পরীক্ষাটাই দিতে পারিনি। তো ওই জিনিসটা মেনে নেওয়াটা আমার জন্য খুব ভয়ঙ্কর ছিল। তারপর আমার পড়াটা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যাওয়ার পর আমার টিচাররা আমাকে অনেক ব্যাকআপ দিলেন। এবং এই বন্ধ হয়ে যাওয়ার পিছনে একটা ভয়াবহ কারণ ছিল, এই কারণটা আমি এখন পুরোপুরি এক্সপ্লেইন করতে পারছি না, কারণ আমি আরো অনেক কিছু আমার যারা শ্রোতা যারা আমাকে শুনছেন আমি তাদের সাথে শেয়ার করতে চাই। তো আমি শুধু এইটুকুই বলবো যে আমার আমার জীবনের জাস্ট একটা মানে ভয়ঙ্কর মানে আমি বলবো যে অন্ধকার একটা সময় গেছে তখন। তারপর আমার টিচাররা আমাকে খুব সাপোর্ট করলো যে না তুমি আবার শুরু করো, আবার করো। তো আমি কিছুতেই আমার সেই বিষণ্ণতা, আমার সেই ডিপ্রেশন, আমার সেই ফ্রাস্ট্রেশন, এটা থেকে আমি বের হতে পারছিলাম না। এবং আমি ভয়াবহভাবে ডিপ্রেশনে ছিলাম, ভয়াবহ। এবং আমি এই শব্দটা এই জন্য বলছি যে আমাদের আমরা এখানে অনেক কিছু হয়তো অনেককে বলতে চাই না, আমরা ভাবি যে এটা যখন আরেকজন শুনবে সে কি ভাববে, কিন্তু আমার সাথে আরেকজন কিন্তু নিজেকে কানেক্ট করতে পারবে, সে যখন শুনবে যে হ্যাঁ আজকে আমি যাকে এত পছন্দ করি, হ্যাঁ তার জীবনে বিষণ্ণতা ছিল, সেও কখনো ডিপ্রেস ছিল, তো তখন হয়তো সে একটু সাহস পাবে, কারণ আমি এর পরে যে ঘটনাটা বলবো সেটা তাকে অনেক সাহস দেবে। আমি ভয়াবহ ডিপ্রেশনে ছিলাম এবং আমার ভয়াবহ মানে আমি ট্রিটমেন্ট নিতে হয়েছে, আমার এত ডিপ্রেশনে ছিল। তো আমি ওখান থেকে বের হতে পারছি না, পড়তে পারছি না, আমার বিভিন্ন প্যানিক অ্যাটাক হতো, মানে আমি দেখা গেল যে আমি দাঁড়িয়ে আছি বাট আমার মনে হলো যে আমি এখন আর ওই বাঁধনটা আর নাই, আমি জাস্ট এটা মনে করার সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে আমি সেন্সলেস হয়ে যেতাম, আমার প্যানিক অ্যাটাক হতো, আমার কাঁপুনি হতো। এবং এটা হচ্ছে মানে হয় না যে মানে সিভিয়ার একটা স্টেজে গেলে এটা হয়। তো পরে আমার টিচার আমাকে ভীষণ হেল্প করলেন, ভীষণ হেল্প করলেন, কিন্তু মানে টিচারদের হেল্প আসলে আমি কারো হেল্পটাই না নিতে পারছিলাম না, মানে যখন কেউ মানে একটা ডিপ্রেশনে থাকে তখন মানুষ আসলে চাইলে অনেক কিছু নিতে পারে না, কিন্তু আশেপাশের মানুষ যদি ভালো হয় মানে সেটা যে আসলে কি হয় সেটা আমি এখন বলবো। তারপর আমার সরকার স্যার উনি আমার বাসায় যেতেন, বাসায় গিয়ে সকালবেলা আমাকে নিয়ে এসে কলেজে যেতেন, মানে কতটা ভালোবাসলে একটা টিচার তার স্টুডেন্টের বাসা থেকে সিটি স্টুডেন্টটাকে কলেজ পর্যন্ত নিয়ে যেতেন, এই জন্য যে শুধু সে যাবে বলে আমি হয়তো কলেজে যাব এটা ভেবে। উনি আমার জন্য এটাও করেছেন। মানে আমি আমি বলি যে বাংলাদেশ মেডিকেলে আমাকে টিচাররা আমার জন্য আমাকে এক্সাম্পল দেয় যে বাঁধন তার ওই জায়গা থেকে আজকে এখানে এসেছে, তো সবাই পারবে। তো আমি তখন যেতে যেতে আমি বিল বোর্ড দেখি রাস্তায়, ওখানে লেখা দারুচিনি দ্বীপের নায়িকা খুঁজছি। তো আমি জানি দারুচিনি দ্বীপ হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের লেখা। তো আমি ভাবলাম যে আমার জীবনের তো সব শেষ, আমি তো আর কিছুই করতে পারবো না, যে কোনো সময় মারাই যাব। তো আমি মারা যাওয়ার আগে আমি স্যারকে আমার জীবনের কথাগুলো বলে যাই। উনি আমার খুব প্রিয় রাইটার, উনি লেখক, আমার তার বই খুব ভালো লাগে, কারণ সে জীবন ঘনিষ্ঠ লেখাগুলো লিখে। তো আমি যখন স্যারকে এগুলো বলবো, মানে আমি যখন হুমায়ুন আহমেদকে এই কথাগুলো বলবো, তখন সে আমার অ্যাক্টিভিটি গুলো লিখে যেতে পারবেন, মানুষ হয়তো বুঝবে যে একটা মানুষের কত রকমের কষ্ট হতে পারে। তো আমি জাস্ট ওখানে একটা নাম্বার দেওয়া ছিল যে রেজিস্ট্রেশনের জন্য কল করুন এত নাম্বারে। আমি ভাবলাম যে ফোন দিয়ে জিজ্ঞেস করি যে আমি কি হুমায়ুন আহমেদ স্যারকে দেখতে পারবো, আমি হুমায়ুন আহমেদকে দেখতে পারবো কিনা। তখন এই স্যারকে স্যার বলতাম না, আমি যখন পরিচিত হয়েছি তার সাথে তখন আমি তাকে স্যার বলতাম। তো আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পরে আমাকে বলছে আপনার নাম, বয়স, উচ্চতা, ওজন এরকম বলছে, বলে বলে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এত। তা আমি বলছি আসলে আমি তো রেজিস্ট্রেশন করার জন্য আমি জানতে চাচ্ছি ওখানে কি হুমায়ুন আহমেদ থাকবেন কিনা। বলে যে এটা তো আমি বলতে পারছি না, আপনি এসে দেখেন। বলে সে ফোন রেখে দিয়েছে, সে তার ফর্মালিটিস যা করে সেটা করেছে, রেখে দিয়েছে আমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে। আমি বলেছি এত তারিখে বিয়ামে হচ্ছে অডিশন। তো আমি যখন বাসায় আমার বাবা মাকে বললাম সে আমি অডিশন দিতে যাব, আপু বলে কিসের অডিশন, অডিশন আবার কি? মানে জীবনে, মানে কারণ হচ্ছে আমি জীবনে গান শিখি নাই, নাচ শিখি নাই,
আর বাড়িও তো প্রস্তুত নাই এগুলো
শোনা। না না, নাচ শিখি নাই, গান শিখি নাই, কেন শিখি নাই? নিশ্চয়ই এরকম ছিল, কারণ এটার মানে এনভায়রনমেন্ট এরকম ছিল। জীবনে কোনোদিন স্টেজে উঠে আমি একটা ছড়া বলি নাই, কবিতা তো অনেক দূরের থাক, ছড়াই বলি নাই। কি করে বুঝতে পারছে না যে পৃথিবীতে এই ধরনের ঘটনা আমি ঘটিয়ে ফেলাম, আর এত ডিজাস্টারের মধ্যে দিয়ে আমি গেছি, তারপরে আবার হঠাৎ করে আমি তাকে বলছি যে মানে এগুলো করছি। তো আপু বলে যে তোমার যা ইচ্ছা তুমি করো, তোমাকে তোমাকে তোমার এইসব ঘটনা নিয়ে তুমি আমার সাথে কোনো ডিসকাস করবো না, আমরা কিছু বলতে চাই না তোমাকে। এবং মানে আমাকে গাড়িও দেওয়া হলো না, আমি সিএনজিতে করে গেলাম। তো গেলাম ওখানে গিয়ে দেখি হাজার হাজার মেয়ে, এটা তো আরেক ভয়াবহ ঘটনা, কারণ আমি বুঝি না যে এত মানুষ হবে। কারণ আমি কি আছে যে আচ্ছা হুমায়ুন আহমেদ স্যারের সাথে আমাকে দেখা হতে পারে, কিন্তু এটা তার আগের বছরে লাক্স চ্যানেলে সুপারস্টার যে প্রোগ্রামটা হয়েছে হয়েছে ঠিকঠাক, বাট এত হিউজ হয় না, আমাদের সময়টা অনেক বেশি ছিল, বিয়ামে হাজার হাজার মেয়ে। আমি বলি হায় আল্লাহ, আমি কিসের মধ্যে এসে পড়লাম? আমাকে বলে আপনার রেজিস্ট্রেশন নাম্বার। আমি বললাম যে এত বলছে, বলে হ্যাঁ আপনার রেজিস্ট্রেশন নাম্বার এইটা, আপনি যান এখানে গিয়ে বসেন। তো আমাকে একটা রুমের সামনে নিয়ে বসিয়ে দিয়েছে। আমি আবার জিজ্ঞেস করলাম কে আছে রুমের ভিতরে, বলছে সুইটি মানে আমাদের সুইটি আপু অভিনেত্রী, আর হচ্ছে সালাউদ্দিন লাবলু। তখন সালাউদ্দিন লাবলু ভাইয়ের হচ্ছে সব ভালো হিট নাটকগুলো যাচ্ছে, রুমের মানুষ এটা সেটা। তো আমি তো খুব খুশি যাক এই চান্স ওনাদেরকেও দেখা হয়ে যাবে। আর স্যারের সাথে তো দেখা যদি
আপনি দেখা দেখির মধ্যেই আছেন।
হ্যাঁ, কারণ আমার তো আমি ওখানে গেছি জাস্ট ফর ফান, আমার তো এটা কিছু না, আমি
এমনি কথাগুলো
বলতে পারি, আমার আমার তো এটা কিছু না, আমি এত মেয়েদের সাথে আমার দেখা হবে আমি সেটাও জানি না। তো এরকম যাচ্ছে, তো ওই রুম থেকে যারা বেরোচ্ছে সব নো কার্ড, ঠিক আছে। তো ওখানে মার্কেট এক্সেসার মানে ওখানে হয় না যে জানে ইভেন্ট ম্যানেজমেন্ট যা করছে, একটা মেয়ে এসে আমাকে বলে কি আচ্ছা তুমি এক কাজ করো ওই রুমের সামনে যাও। আমি বলি কি ক্রিমিনাল, ও মাই গড, এত ক্রিমিনাল একটা মানুষ হতে পারে? আমি একটু একটু সালাউদ্দিন লাগলো একজন সুইটে এখানে বসে আছে, আমি এই রুমের সামনে বসে আছি, কেমন দুই নম্বরই করে আমাকে এই রুমের সামনে দিচ্ছে? এবং ওইখানে হচ্ছে মিঠু আপা, ফারহানা মিঠু, এবং হচ্ছে ইশরাফুল শাহিন স্যার। তো উনি হচ্ছেন কিনা ঢাকা ইউনিভার্সিটির টিচার, কিন্তু এই কথাটা তো আমি জানি না, বুঝতে হবে আমি জিজ্ঞেস করছি এখানে কে। তো বলতে এরকম আপনি এই কোনো নায়ককে চিনি না। তো আমার এত মনটা খারাপ হচ্ছে যে জীবনে এটা একটু এটাও দেখতে পারলাম না, ঠিক আছে জীবন তো এরকমই আমার সাথে, ওকে ফাইন। আর ফারহানা মিঠু আপু ঠিক আছে, উনি একজন ভালো অভিনেত্রী, কিন্তু মানে হয় না যে নায়িকা তো হইল না ব্যাপারটা, ঠিক আছে আচ্ছা নিলাম, আমার খুবই মনটা খারাপ স্যার, তো গেছি ভিতরে ভিতরে যে আমার কি সব যাচ্ছে সালাউদ্দিন আব্দুল সুইটা পুরো আমি এখানে যাচ্ছি, ওকে আমি গেলাম, তো আমাকে বলছে তুমি মেডিকেলে পড়ো, তো আমি বললাম হ্যাঁ, তো বলছে তাহলে কেন এসছো, মানে তুমি কি কি শিখেছো ছোটবেলা থেকে, আমি কিছু শিখিনি, তো বলেছে তাহলে কেন আসছো, আমি বললাম যে আসলে আমি বেসিক্যালি স্যারকে হুমায়ুন আহমেদ স্যারের সাথে হুমায়ুন আহমেদের সাথে দেখা করতে আসছি, তো বলে তারপরও আছে না যে তুমি আসলে কি পারো বলো তো আমাকে কি পারো, আমি বলছি আমার মনে হয় আমি অ্যাক্টিং ভালো করতে পারি, তো বলছে কেন, আমি বলছি যে এই যে আমি আপনার সাথে অ্যাক্টিং করছি, তো বলছে কেমন অ্যাক্টিং করছো, তো আমার ভীষণ মন খারাপ, আমি ভীষণ আমার মন খারাপ, আমি খুব কান্না পাচ্ছি, হ্যাঁ আমি বলছি দেখেন আমি আপনার সামনে অ্যাক্টিং করছি, আমি খুব খুশি, আমি হাসছি, আমি সেজে আসছি, তো বলছে যে হ্যাঁ বলছি দেখেন আমরা সবসময় কিন্তু অ্যাক্টিং করি, কারণ হচ্ছে আমার মার সাথে করি, টিচারের সাথে করি, সবার সাথে করি, তো আমার মনে হয় যে আমি অ্যাক্টিংটা হয়তো যদি দেখিয়ে দেয় আমি পারবো, তো আমাকে বলছে আচ্ছা ঠিক আছে, বলছে কিছুই পারবো না, কিছু পারি না, বলে তুমি একটু জানালার কাছে যাও তো, যে তুমি এটা অ্যাক্টিং করছো তুমি খুব বিষণ্ণ, তখন আমার মনটা আসলে এমনিতে ভীষণ খারাপ ছিল, তো যখন উনি আমাকে এটা বলেছেন মানে হয় না বলার সাথে সাথে আমার মানে অটোমেটিক চোখে পানি চলে আসছে, আমি যখন জানালার কাছে গেছি তখন আমি অঝোরে কাঁদছিলাম, কারণ আসলে তখন আমার মনটা ভীষণ খারাপ ছিল, তো আমি যখন অঝোরে কাঁদছি তখন উনি ওনারা বলছেন যে আসো চলে আসো, চলে আসলে আমি চোখ মুছে চলে আসি যে এখন আমাকে বলবে যে চলে যাও, ওকে ফাইন, তো আমি তো কান্না করেছি আসলে অ্যাক্টিং করে না, কারণ আমার আসলে অনেক কষ্ট লাগছিল, আমি অ্যাক্টিংটা করছিলাম আমি খুশি, তো আমি চোখ মুছলাম, মুছে তারপর আমার ভীষণ কান্না পাচ্ছিল, তো আমার মানে আমি মানে কান্নাটা কন্ট্রোল করতে পারছি না, তো আলটিমেটলি যে সে আমাকে বললো যে নাও এটা নিয়ে তুমি যাও, তো আমি আর উল্টে দেখিনি, মানে আপনার সামনে যে কাগজটা আছে ধরেন আপনি আমাকে দিলেন, মানে আপনি আমাকে দিয়েছেন আমি জাস্ট হাতে নিয়ে আমি চলে
যাচ্ছি,
না আমার দেখার প্রয়োজনই নাই, কারণ আমি জানি তো নো, কারণ আমাকে যে এত প্রশ্ন করেছে যে প্রশ্নে ধরেন আমি কিছুর উত্তরই হ্যাঁ বলতে পারি নাই, হয় না যে তারপর বলেছে বিষণ্ণতার অ্যাক্টিং করতেছি, তো আমার অ্যাক্টিং না, এটা তো আমার বাস্তবতা, তো আমি আমি ভেবেছি তো উনি আমাকে ডেকেছেন, বলেছে তুমি দেখলে না তুমি কি পেয়েছো, আমি বললাম যে আমি জানি আমি কি পেয়েছি, বলে কি, আমি নো কার্ড পেয়েছি, তো বলে দেখো তুমি, একটু ঘুরিয়ে দেখলাম যে ইয়েস লেখা, আমি জাস্ট হ্যাঁ হয়ে গেলাম, আমি ইয়েস কার্ড পেয়েছি, বলে হ্যাঁ তুমি পেয়েছো, বেস্ট অফ লাক, আমার মনে হয় তুমি ভালো করবে, তখন আমার আসলে আমি আর নিজের ইমোশনটাকে কোনোভাবে আর কন্ট্রোল করতে পারি, আমি ভীষণ কান্না করেছি, কারণ আমি না আমি জানি না মানে আমার মনে হচ্ছে যে কি ভেবে ওনারা দিয়েছেন আমি জানি না, ওই দিন আমি ওনাদের কাছে কৃতজ্ঞতা বলবো নাকি আমি কি বলবো আমি জানি না, এই দুটো মানুষ আমার জন্য আসলে আল্লাহর দেয়া সেই রহমত, আমি বলবো যে রহমতের হাত দিয়ে আমার কাছে প্রথম ইয়েস কার্ডটা আসছে, তো আমার আমার জীবনে আমি যদি কিছু ভালো করে থাকি আমি বলবো যে সেই দোয়াটা আমি তাদের জন্য করবো, কারণ সেই কার্ডটা আমি যখন পেলাম আমি বের হলাম, আমি তখনও না আমি আমার কাছে ওটা মানে আমি একটু ঘুমাচ্ছি একটু ঘোরের মধ্যে আছি যে এরকম হয়ে যাচ্ছে সত্যি সত্যি, তো আমাকে বলছে যে এখন তোমার স্ক্রিন টেস্ট হবে, আমি বলি স্ক্রিন টেস্ট আমার কি স্ক্রিন টেস্ট বলেছে, বাট আমি ভাবছি স্ক্রিন টেস্ট মানে কি, আমি বুঝতে পারছি না কি বলছে, কারণ এগুলো টার্মের সাথে তো আসলে আমি এত ইউজ টু না, তো বলছে স্ক্রিন টেস্ট, আমি আচ্ছা ঠিক আছে কি করতে হবে, বলে তুমি যাও পর্দার পিছন থেকে
মাধবন স্ক্রিনিং এর ভিতর দিয়ে যাক, আমরা জানতে চাই স্ক্রিনিং রেজাল্ট পজিটিভই হোক সে আশায় থাকলাম, বাট তন্ময় হয়ে আছে যেমন বলছিল আমরাও কিন্তু আসলে তন্ময় হয়ে আছি, বহুদিন পর ইনফ্যাক্ট বহুদিন পর আমার কাছে মনে হচ্ছে যে একজন যার মধ্যে স্টারডম আছে বা এই ধরনের একজন সেলিব্রিটিকে খুব সাধারণভাবে ক্লেমন ভালোবাসার বাংলাদেশ ক্যাপচার করতে পারলো, আজকের ক্লেমন ভালোবাসার বাংলাদেশের ফ্রেমিংয়ে সত্যি সাধারণ হিসেবে একটা মানুষ ধরা দিয়েছে, এবং প্রায়শই যখন বিভিন্ন রকমের স্ক্যান্ডেলের কথা বিভিন্ন মিডিয়াতে উঠে আসে এবং প্রায়শই যখন মিডিয়া ব্যক্তিত্বদেরকে নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা শুনি তখন আসলে কষ্ট হয় খারাপ লাগে, বাট বাঁধনের উপস্থাপনা আজকে খুব কাছ থেকে অনেককে বুঝিয়ে দিচ্ছে যে আসলে সেলিব্রিটির বাইরে তারা মানুষ এবং খুব সহজ স্বাভাবিক সাধারণ মানুষ, গর্ব হচ্ছে এইভাবে যে খুব আমি বাঁধন যদি 5000 হয় আমি হয়তো এক, কিন্তু আমিও তো এই জগৎটাকে বিলংস করি, তার কথোপকথনে তার ডিভাইন কম্প্যানিয়নের কারণে এই ফিলটা তৈরি হয়েছে আমার মধ্যে। আমরা শুনবো,
একেবারে তাই, গুরুর সাথে আমিও একেবারে একমত। শুনছেন প্লেমন ভালোবাসার বাংলাদেশ, যেখানে বাধা না আমাদের বাংলাদেশের জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী, তিনি তার জীবনটা কিভাবে শুরু হয়েছে, কিভাবে মিডিয়াতে তিনি আসলেন, পদচারণা সবকিছু আমাদেরকে বলছিলেন। আমরা আরো কথা বলবো, তবে বলে দিচ্ছি ফেসবুকে কিভাবে আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে। ওয়েল, ফেসবুকে লিংক আছে www.facebook.com/ আই লাভ ঢাকা FM। সেখানে দেখতে পাবেন যে বাধা নাথ এবং ওনার যে ছোট্ট একটি কিউট মেয়ে আছে, একটি ছবি আমরা অলরেডি পোস্ট করে দিয়েছি, সেই পোস্টটা অনেক বন্ধুরা শেয়ার করছে এবং আপনাকেও বলছি আপনিও যত বেশি শেয়ার করবেন পোস্টটা, আমরা কিন্তু যে কোনো একদিন আপনাকে সারপ্রাইজ একটি ফোন কল দিয়ে দিব এবং গুরু হিসেবে আপনার সাথে কথা বলবে। বলে আর কোনো ধরনের কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি এখন ছোট্ট একটি টুইং ব্রেকে। তো শুনতে থাকুন, সাথে থাকুন, এনজয় ক্লেমন ভালোবাসার বাংলাদেশ
এক্সক্লুসিভলি অন FusionBD.com।
ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার, আপনার শুনছেন ঢাকা FM 90.4। তসমি আছি ক্লেমন ভালোবাসা বাংলাদেশ নিয়ে, বাধন আপু আছে আমাদের সাথে, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী। বলছিলেন কিভাবে তিনি একটু একটু করে হাঁটি হাঁটি করে মিডিয়াতে এসেছেন। গুরু সেই সাথে জিজ্ঞেস করছিলেন কিভাবে এত সুন্দর করে তিনি তার জীবনের গত বলছেন, কিভাবে তিনি এত সুন্দর করে আমাদের মাঝে ফিরে এসেছেন, নিজেকে ছড়িয়ে দিয়েছেন, শুধু রূপেও না তার গুণেও তিনি আমাদের মাঝে আছেন। আমি ওটা আবারও একটু গুরুর কাছে চলে যাচ্ছি। গুরু,
থ্যাংক ইউ তো কাব্যিক ব্যাকআপের জন্য, বাট ইনফরমেশন একটু ম্যানিপুলেশন আছে, ও ধূপ করে ঢুকেছে, ধাম করে ঢুকেছে, আস্তে আস্তে আসেনি, আসলো দেখলো জয় করলো, এইভাবে আসছে
একেবারে তাই।
না হলে এত সহজে অডিশন দিল আর টিকে গেল এরকম হতো না, অনেকের কপালেই হয় না, দিনের পর দিন বছরের পর বছর তারা চেষ্টা করেও হয়তো পারে না। তো তার মধ্যে হয়তো সেই ধরনের স্পিরিচুয়াল শব্দটা যায় কিনা জানি না, বাট অবশ্যই কোনো কানেক্টিভিটি তৈরি করতে পেরেছিল বিধায়। সেরকম বোদ্ধা লোক ছিলেন, তারা ইমপ্রেস ছিলেন, দেখতে পেয়েছিল সেটাই। স্ক্রিন টেস্টের রেজাল্ট আমরা শুনবো,
সেটা খুব মানে আমার কাছে খুবই মানে ফানি ছিল, এই জন্য আমাকে বলছে যে এরকম পর্দার পেছন থেকে বের হয়ে আসতে হবে, একটা মানে লাক্সের আপনার সিনারি লাগানো, বলছে যে ব্যানারের পেছন থেকে
ব্যাকড্রপ, এবং এই কি বলবো বলার সময় এক্সপ্রেশনটা কেমন দেখায় বাঁধনের, এতক্ষণ কেউ দেখতে পায়নি, এখন দেখতে পাবে কি করে ঢাকা আমাদের ক্লেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে স্ক্রিনিং এর কথা
তোমাকে বলছি, এরকম বলতে হবে। আমি বললাম কি বলবো, মানে বলো কেন এসছো, তো আমি এসে বললাম আমার নাম নিতে এবং আমি আসছি হুমায়ুন আহমেদ স্যারের সাথে দেখা করতে। আমি বলছি আরে বাবা স্বপ্ন, আমি যেটা সত্যি সেটাই তো বলবো, আপনি বুঝতে পারছেন না ব্যাপার। তো বলছে যে বোঝা না বোঝা এরকম না, তুমি জাস্ট কিছু একটা বলো। আমি বললাম যে দেখেন আমি যেটা সত্যি আমি সেটাই বলবো, আমি এটাই করতে আসছি, আপনি যদি এখন একটু রাখেন রাখেন, আমি কেন আপনাকে এখন মিথ্যা বলবো, আপনি কি মিথ্যা মানে কেন আমি বলবো বলেন, আমি এটা আর কিছু জন্য আসি নাই। আমার জীবনের লক্ষ্য তো বলে চলে আমি চলে আসছি, ওকে ফাইন। তারপর আমাদেরকে ওইখানে গ্রুমিং করা হলো, দুই তিন দিন, তিন দিন করা হলো এবং আমরা অনেক মানুষ ছিলাম, অনেক মানুষ থেকে আমাদের 84 জনকে নিবে, আমি তো জানি আমি বাদ, কারণ হচ্ছে মানে এখানে তো আসলে জানাজানির কিছু নাই, এটা ব্যাপারটা হচ্ছে যে অবভিয়াস, মানে এটাই জীবনে এটাই সত্যি, মানে আচ্ছা ঠিক আছে আমি গিয়েছি, আমি সবাইকে চোখ টোক সাজিয়ে দিচ্ছি, আমি এবার খুব ভালো সাজাতে পারি, তখন আমি হয়তো বেজ মেকআপ যেটাকে বলে সেটা পারতাম না, বাট আমি খুব ভালো চোখ করতে পারতাম, খুব সুন্দর করে, খুব সুন্দর করে আমি চোখ মেক মানে আই মেকআপটা খুব ভালো পারতাম।
সরি একটু মানে মনে কিছু নেওয়া যাবে না বাঁধন, একটা ক্লোজ ভিউ নিব আমি চোখের, কারণ আমি মিথ্যা বলি না, এটা আমার যারা আছে তারা জানে এটা, আমি বলেছিলাম কথা প্রসঙ্গে এমন চোখ যে চোখের দিকে হ্যাংলার মতো তাকিয়ে থাকতে মন চায়, আমি জানি যে সে মাইন্ড করবে বা হ্যাংলা ভাববে, আই ডোন্ট মাইন্ড হ্যাংলা ভাবুক, বিনিময়ে একটু দেখি চোখটা, কারণ এ চোখটা নিজে বানায়নি, হ্যাঁ কাজলটা সে নিজে দিয়েছে, এ চোখটা স্রষ্টা বানিয়েছেন, যে স্রষ্টার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর সৃষ্টির নাম
মানুষ,
এক্স্যাক্টলি চোখটা দেখে অভিনয়ের ছলে বলতেছি ঠিকই, লোকেও ভাবতেছে ফান করতেছে, কিন্তু গুরুর মজা কিন্তু এটাই, গুরুর মজা কিন্তু এটাই, যেই ফাঁকে সবকিছু দেখতেছি কিন্তু খুব মনোযোগ দিয়ে, আসলেই আসলেই চোখ দেখে চোখ স্থির হচ্ছে। আমি অনেক ইন্টারভিউ করেছি বাই দ্য ওয়ে, তোমাদের মিডিয়া জগতের লোক আমি না, আমি একটা কর্পোরেট হাউসে জব করি, বাট অলমোস্ট অনেক সবাইকে আমি কভার করেছি এখন পর্যন্ত যারা মিডিয়াতে আপ এন্ড রানিং, বহুদিন পর এমন সুন্দর চোখ দেখলাম, এবং অনেকেই দেখতে চাচ্ছে, কারণ আমার সবকিছু কিন্তু তোমাদের জন্য, তোমরা তো জানো যে আমি কি পরিমাণ ভালোবাসি তোমাদেরকে, তোমরা অনেক ভালোবেসে আমাকে গুরু সম্বোধন করো, সব তোমাদের জন্য, তাই নাজরানা শুধুই তোমাদের জন্য, যেখানে চোখ স্থির হয়ে যায় এই লাইভে থাকতে হবে তার জন্য, আর তার জন্য যা করতে হবে ঢাকায় স্পেস এফএম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের আইডি, যেখানে ফেসবুক লাইভে আছে সেই মানুষটি, যে মানুষটির কথা বলছিলাম স্পেশালি, যার চোখের কথা বলছিলাম। ওকে তারপর
আচ্ছা তো হয় না যে আমি দেখছি সব এরকম আমি সবার চোখে আই মেকআপ করে দিচ্ছি, ওকে ফাইন সবাই,
আমাদের সাথে এরকম হয় না, আপনার সাথে হয়েছিল, কারণ সাধারণত ও চাইবে যে আরজন কেন খারাপ দেখায়,
এই যে এইটাই আমি বলছি, তো এখন একটা মেয়ে খুলনা থেকে আসছে, তো ডিভিশন তো আলাদা, আমরা ঢাকা ডিভিশনের ও খুলনা ডিভিশনের, তো এখন ও আমার কাছ থেকে আই মেকআপ করছে, তো ওর একটা ফ্রেন্ড ওকে ডেকে নিয়ে গেছে, একটু শুনে যা তো, তো বলছে যে আসছে ঠিক আছে আমি আসছি, তো ওকে বলছে যে আচ্ছা তুই যে ওর কাছে করতেছিস তুই কি ছাগল, এমন করে যাতে তোকে ভূতের মতো লাগে, তো বলছে না আমি দেখ ভালো তো হয়েছে, বলে আমি বলতেছি তুই দেখিস আজকে তোর যদি তুই বাদ হস তাহলে এই মেয়ের জন্যই হবে, তো ও খুব বিশ্বাস নিয়ে আমার কাছে আসছে এবং বিশ্বাস করেন আমার থেকে ওর চোখটা ভালো
হয়েছে,
তো ও না মানে যখন আমি আমার আই মেকআপ কমপ্লিট করেছি ওদের সঙ্গে একটা হাত দিয়ে দিয়েছে, বলছে তুমি এত ভালো মেকআপ করো আই মেকআপ, আমার এটা ভালো লাগে, আমার ভালো লাগে, আমার মেকআপ তো আমার ভালো লাগা থেকে করি, এবং আমার তো ভাই ওদের সাথে কম্পিটিশন তো অনেক দূরে থাক, মানে আমি আমি হচ্ছে এখন ওদের ভলেন্টিয়ার সার্ভিস দিচ্ছি আর কি, যে আরে আচ্ছা তোমার তো লাগবে করে দিই, কেন আমি তো চলেই যাবো ওকে মানে ঠিক আছে খাওয়া দাওয়া করতেছি ঘুরতেছি ফিরতেছি, তো এরকম আমাদেরকে বিভিন্ন রকম গ্রুমিং দিচ্ছে, তো একটা ছিল ক্যাচওয়াক করতে হবে, তো আমি গিয়েছি হচ্ছে এক বিশাল ওড়না পরে এরকম এখান থেকে এই পর্যন্ত, এবং আমি মানে আমাকে বলছে যে তুমি এরকম এখান থেকে এখানে হেঁটে আসো এবং এভাবে হেঁটে আসো, আমি পারছি না, আমাকে বলছে তুমি মানে কি মানে যে আমাদের
সিস্টার ম্যাটেরিয়াল টাইপ
এবং আমাকে বলছে এখান থেকে হাঁটো এই করো সে করো, আচ্ছা ঠিক আছে হাঁটছি, আমাকে বলছে এবং হাঁটাটা হচ্ছে না কোনো ভাবে, এবং আমাদের ওখানে একজন মানে গ্রুমিং করাতে একজন দাদা ছিলেন তুপাপু আর একটা দাদা ছিলেন জিয়া দাদা, তো উনি না জাস্ট আমার থেকে তাকিয়ে হতাশ, কারণ আমি না সবসময় আমি বলি মানে হতাশটা কেন এটা একটা প্রশ্ন, হতাশ কারণ উনি হচ্ছে ভীষণ ফিট, ওখানে যে মেয়েরা নিয়েছে মোটামুটি সবাই খুব ফিট, আর আমি হচ্ছে খুবই হেলদি মানে হয় না যে নাজুস নাজুস কুল্লু গাল্লা টাইপ, ঠিক আছে স্কিনটা ভালো দেখতে ভালো কিন্তু মানে আমি একদম স্কিনই না মানে মডেল টাইপ না, যে মনে হচ্ছে দেখেই একদম মনে হবে ও কি সুন্দর, ঠিক আছে মনে হবে একটা সুইট মেয়ে, মানে উনি হতাশ
এক্সট্রা ম্যাটেরিয়াল টাইপ কিছু না,
আমি আমি তো পারবো দেখেন, আমি আমার টাকা বলছি শুনে বেশি পেরে লাভ নাই, কারণ আমি তো এই রাউন্ডে পরে বাদ হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি এটা শিখে রাখলাম, বাট এটা এরকম করার কিছু নাই। আমি আবার তাকে এটা আবার বুঝাচ্ছি, মানে হয় না যে তাকে আমি আবার খুব জ্ঞান দিচ্ছি, তো সে খুবই মহাবিরক্ত, সে খুব মহাবিরক্ত মহাবিরক্ত হয়ে সে যেটা করলো আমার মনে আছে, ঠিক আছে যাও। তো যাই হোক, মানে এইভাবে করে চললো। আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে আমি ওই 84 জনে চলে আসলাম। এবং একটা মজার ঘটনা আছে, আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল তখন, আমাদের যাচ্ছেন সুবর্ণা মোস্তফা, তারিকা নাম খান, আলমগীর স্যার। তো আমাকে একটা প্রশ্ন করা হলো যে ধরো একটা ছেলে দেখতে খুব হ্যান্ডসাম কিন্তু তার ক্যারেক্টারটা একটু খারাপ, বা সে ভালো মানুষ না, আর আরেকটা ছেলে দেখতে বেশি ভালো না, দাঁতগুলো খুব এলোমেলো কিন্তু খুব ভালো মানুষ, তুমি কাকে চুজ করবা? আমি উত্তর দিয়েছিলাম যে আসলে দাঁত যা খারাপ আমি তাকেই চুজ করবো, কারণ আমি ক্যারেক্টার ঠিক করতে পারবো না, বাট আমি ডেন্টিস্ট হলে দাঁত ঠিক করে ফেলতে পারবো।
আমি প্রচুর কমেন্টস আমি কিছু কিছু কমেন্টস নিতে চাই, স্পেশালি যারা আমাদের সাথে যুক্ত থাকে।
হ্যাঁ অবশ্যই, আমি কথা বলছি
ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাচ্ছো আমাদের, আমি যে কথা বলছিলাম বাধন আমাদের সাথে আছেন এবং অনেকেই অনেক রকম ইনফরমেশন দিচ্ছ অলরেডি বিভিন্ন ভাবে, শুধু অ্যাপ্রিসিয়েশন, সবাই শুধু বলছে যে অনেক সুন্দর, অনেক দেখতে সুন্দর। এবং আমি যে কোনোভাবেই বাড়িয়ে বলিনি সেই কথাটা বারবার একনলেজ করতেছি, অনেকগুলো নাম। এবং হ্যাঁ, সবার কথার মূল প্রতিপাদ্য হচ্ছে যে গুরু আসলে আপনি বাড়িয়ে বলেন না, আজকে আমি আরেকবার আমি বলবো যে ক্লোজে একটু ক্যামেরাটা ধরতে, চোখে যে আটকে গেছে গোটা প্রোগ্রাম এই বাঁধন, এই যে চোখ সাজানোর যে কথাগুলো হচ্ছিল সেই চোখ সাজানোতে কি সমস্ত কারিশমা আজকে ব্যবহার করা হয়েছে নাকি আজকে কোনোভাবে কনসেন্ট্রেট
করতে? কোনো রকমের কারিশমা আজকে ব্যবহার করা হয়নি, আজকে খুব সিম্পল একটা চোখ করা
হয়েছে। ওকে, আমরা এই চোখে আটকে থাকলাম, তার আগে একটু তাসমিয়ার কাছ থেকে ঘুরে আসি।
একদম, তাসমিয়া অস্থির হয়ে আছে
একেবারে। তাই তো গুরু, আমরা মনে হয় আমাদের এখন একটা নতুন একটা আওয়ার চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি স্টেশনে ঘুরতে ঠিক 12:07 এবং এই মুহূর্তে আমাদেরকে একটু চলে যেতে হচ্ছে, টুইং ব্রেকে আমরা যাবো, তারপর নতুন একটি আওয়ারে ফিরে আসছি। তো ততক্ষণ তোমাদের সাথেই থাকতে হবে কেমন ভালোবাসার বাংলাদেশে।
12টা সবারই বেজেছে আসলে।
হলো নেগেটিভ আপনি আমাদের পেজে
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 1টা।
রায়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
কি ভাই, বাড়ির বাইরের দেয়ালে ধুলো ময়লা জমে একাকার, তেস তেস পাঙ্কচার, আবার রং করার টেনশন,
নো টেনশন, এসে গেল ন্যানো অ্যাডিটিভ সমৃদ্ধ বাজার ওয়েদার কোট অ্যান্টি ডার্ট লং লাইফ, যা বাড়ির বাইরের দেয়ালে ধুলো ময়লা জমতে দেয় না, ফলে দেয়াল থাকে সুরক্ষিত বছরের পর বছর।
ভালোবাসার বাংলাদেশ শুনছে
শুনছেন ঢাকা এফএম 90.4 দাদা কি বলতো, সেটা হচ্ছে ক্লেমন ভালোবাসা বাংলাদেশের সাথে আছে, তাসমি আছে সাথে, সেই সাথে কিন্তু আছে ভালোবাসার গত বলতে আজকে সবার সেই কোন বাঁধন, জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী বাংলাদেশে বাঁধন আপু আছেন আমাদের সাথে, সেই সাথে ভালোবাসার কথাগুলো আপনাদের মাঝে তোমাদের মাঝে সবার মাঝে ছড়িয়ে দিচ্ছিল গোয়েন্দ শ্যাম, তাই না? বাঁধন আপু বলছে ইউনিভার্সিটি লাইফের কথা, মেডিকেল কলেজের লাইফের কথা, কিভাবে স্কুল কলেজ পেরিয়ে হঠাৎ করে মিডিয়াতে চলে আসলেন তিনি, কিভাবে রূপের এবং গুণে এবং উপস্থিত বুদ্ধিমত্তার খাতিরে কিভাবে তিনি আমাদেরকে জয় করে ফেলেছেন। আমরা কখন কিভাবে তাকে জয় করে ফেলি একেবারেই বলা যায় না, তার একটি অন্যতম উদাহরণ আজকে আমাদের বাংলাদেশের জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী বাঁধন আপু, তাই না? আমরা আরো বেশ কিছু ভালোবাসার কথা শুনবো, ভালো লাগার গল্প শুনবো, তার আগে বলে দিচ্ছি আমার আইটি কিন্তু উচ্চগতি হোম ইন্টারনেট এখন ঢাকা সিলেট চট্টগ্রাম ও খুলনায়, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতাদের জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একদম ফ্রি, এর ফিচার গুলো হচ্ছে বাফেলো ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি এবং লো ব্যাটারি ফর গেমার, এবং আপনার ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নাম্বারে। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি ফেসবুকে অনেক বন্ধুরা আমাদের সাথে জয়েন করে ফেলেছে, ফেসবুকের লিঙ্কটা হচ্ছে www.facebook.com/@ILOVEDHAKAFM, এবং যেটা দেখতে পাচ্ছি আমি, আমাকে অনেক বন্ধু কমেন্ট করেছে দেখতে পাচ্ছি, তাও আমাকে কমেন্ট করে বলেছে বাঁধন আপুর ভয়েস অনেক সুন্দর, একেবারে তাই, অনেক ধন্যবাদ বাঁধন আপুর, নিজেও ব্যাপারটা মানে এই করে, তাই না, যে আসলেই তার ভয়েসটা সুন্দর, আমি নিজেও শুনে বুঝতে পারছি যে আসলে তিনি কথাটা সুন্দর, এবং দেখতে পাচ্ছি রাসেল আমাকে কি বলছে, রাসেল বলছে আমাকে বরগুনা থেকে, তিনি বলছেন যে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাঁধন আপুর পরে কি হলো, আচ্ছা বাঁধন আপু অবশ্যই একটু একটু করে তার জীবনের যে গল্পটা, জীবনের কথাগুলো অবশ্যই তোমাদের সবাইকে জানিয়ে দিবে, এবং সেই সাথে আমি আর কথা না বাড়িয়ে একটা কথা শুধু বলবো যে আমরা যে ভিডিওটা ফেসবুক লাইভটা আমরা শেয়ার করেছি ফেসবুকে অলরেডি, সেটা কিন্তু আমরা পোস্ট করে দিয়েছি, এবং সেই ভিডিওটা আমি সবাইকে বলবো যে আপনারা চাইলে আপনার ফেসবুকে বলে অথবা আপনি আপনার বন্ধুর বলে অথবা যে কোনো মাধ্যমে আপনি শেয়ার করে ফেলতে পারেন আপনার বন্ধুদের সাথে, পাশাপাশি কিন্তু আমরা একটা পোস্ট করেছি বাঁধন আপু, সেই পোস্টও শেয়ার করে দেবেন, এবং পোস্টে কমেন্ট করুন যে আজকে বাঁধন আপু কথাগুলো শুনতে কেমন লাগছে, শো শুনতে কেমন লাগছে, তাই না? এবং আমি আর একটা সেকেন্ডও দেরি না করে আমি চলে যাচ্ছি আমাদের সবার প্রিয় গুরুহিতা শ্যাম এবং বাঁধন আপুর কাছে।
সম্পূরক একটা তথ্য দিয়ে রাখি, আম্বর আইটি উচ্চ গতির হোম ইন্টারনেট এখন ঢাকা সিলেট এবং চিটাগাং ও খুলনায়, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে আইপি টেলিফোনি সার্ভিস একদম ফ্রি, এবং আপনারা জানেন ফিচার বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি এবং লো লেটেন্সি ফর গেমার, আপনারা চাইলেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে, আমাদের সাথে ইনফ্যাক্ট আম্বর আইটির সাথে 09611333777 এই নাম্বারে। আমরা কথা বলছিলাম দেশের জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী বাঁধনের সাথে, এবং একটা ক্যারিশমা আমার সাথে সরাসরি হতে আজ দেখলাম, সৌন্দর্যের বহু রকমের এক্সপিরিয়েন্স এই গরিব আদমি তার জীবনে পেয়েছে, আজকে অনেক বড় একটা এক্সাম্পল পেল, এটাকে ক্যারিশমা বলবো না কি বলবো হয়তো ঘটনা বললেই সবাই উপলব্ধি করতে পারবে। এই অনুষ্ঠানে আসার আগ অবধি আমি আমার অফিস থেকে যখন রওনা দিই প্রায় 3.5-4 ঘন্টার বিনিময়ে যখন এখানে এসে পৌঁছালাম, তার মধ্যে আমাকে ট্রমা কনরেস্টের জন্য 5 বার যেতে হয়েছে সেই ঘরে যে ঘরে মানুষ যেতে মন চায় না, এবং এমনও হয়েছে যে রাস্তায় গাড়ি থামিয়ে বাধ্যতামূলকভাবে আমাকে কোনো এক শপিং মলে আশ্রয় নিতে হয়েছে, এবং প্রেশারটা মনে হচ্ছে যে কেন জানি জাম্প করেছে, সব মিলিয়ে মনে হচ্ছে বাঁচবো তো নাকি মরে যাব, বাঁচবো নাকি মরে যাবো গানও আছে একটা এরকম। যাই হোক, যখন অনুষ্ঠান শুরু করলাম, যখন সত্যি ওই চোখটার দিকে তাকালাম, যখন ভাসতে থাকলাম তার কথার সাথে, যখন অ্যানাটমির ক্লাসে আমিও ছাত্রকে চুপচাপ তার চোখের দিকে তাকিয়ে থেকে ক্লাসটা ফলো করছিলাম, যখন তার সাথে আমিও হাঁটতেছিলাম ওই ক্যাম্পাসে, যখন তাকে সাথে নিয়ে দারুদ্রী দ্বীপের সেই অডিশনের আমিও তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার্কেট এক্সপ্রেসের পক্ষ থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট করতেছিলাম যাতে করে তার কোনো প্রবলেম না হয়, এই কাজগুলো করতে করতে ভাসতে ভাসতে সব ভুলেই গেছি যে শেষবার কখন সেই বাথরুমে গিয়েছি, পেটের মধ্যে সেই প্রবলেম তো নাই, কেন যেন মনে হচ্ছে যে প্রেশারটাও নর্মাল, সবকিছু ঠিক হয়ে যায়, সুন্দরের আসলেই কিন্তু দারুণ এক বারতা থাকে, দারুণ এক শক্তি থাকে, রিয়েলি ইমপ্রেসড যে সৌন্দর্যকে আরেকভাবে আজকে আবিষ্কার করতে পারলাম, এখন এত গাড়ি বাদমির প্রবলেম, এটি প্রোগ্রাম শেষ হবে সে চলে যাবে, আবার কি বাথরুম শুরু হয়ে যাবে, চলে যাচ্ছি সরাসরি বাদনের কাছে। এগুলো কিন্তু সত্য কথা যা বললাম,
আমি বিশ্বাস করছি।
চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আমরা শুনছিলাম স্ক্রিনিং টেস্ট।
আচ্ছা, স্ক্রিনিং টেস্ট হয়ে গেছে এবং আমার গ্রুমিং সেশনে আমাকে আমাকে এই ধরনের একটা প্রশ্ন করা হয়েছে, যে প্রশ্নের উত্তরে আমি কাছে বলেছি যে আমি আসলে মানে হয় না যে আমাকে বলা হয়েছিল, প্রশ্নটা আমি আরেকবার করি, আমি জানি না আমার যারা শ্রোতা আছেন তারা আগে প্রশ্ন শুনতে পেরেছেন কিনা। প্রশ্নটা করা হয়েছিল যে একজন মানুষ দেখতে খুব হ্যান্ডসাম, না সে দেখতে হ্যান্ডসাম বাট তার সে মানুষ হিসেবে আসলে ভালো না, আর একজন মানুষ সে দেখতে ভালো না, তার দাঁতে একটু সমস্যা আছে, এবড়ো থেবড়ো দাঁত, কিন্তু সে মানুষ হিসেবে ভীষণ ভালো, সে দেখতে অনেক হ্যান্ডসাম না, সে সাধারণ একটা মানুষ, তো তুমি কাকে পছন্দ করবে? তো আমি বললাম আমি অবশ্যই যে ভালো মানুষ আমি কাকে পছন্দ করবো, এই কারণে কারণ আমি একটা মানুষকে ভালো খারাপ করতে পারবো না, কিন্তু আমি যখন ডেন্টিস্ট হব তখন আমাকে দাঁতটা ঠিক করতে পারবো। তো এই প্রশ্নের উত্তর যখন আমি দিয়েছিলাম তখন অডিয়েন্সে বসেছিল চ্যানেল আয়ের কর্ণধার ফরিদুর্রেজা সাগর। তো সাগর অঙ্কে ওখানে ছিলেন আমি কিন্তু জানতাম না, এটা আমি জেনেছি অনেক পরে, মানে আমি এটা বলে রাখলাম যে উনি ওখানে উপস্থিত ছিলেন, এবং তখন হচ্ছে আমরা কয়েক হাজার মানুষ, কিন্তু কয়েক হাজার মেয়ে ওখানে, ওখান থেকে আমরা 84 হয়েছিলাম, ওই কয়েক হাজার মেয়ের কয়েক হাজার উত্তরের মধ্যে আমার এই উত্তরটা তার মনে ছিল এবং আমাকে তার এই জন্য মনে ছিল। আমি বলেছিলাম যে আমি ডাক্তার হলে আমি অবশ্যই দাঁতটা ঠিক করতে পারবো, ভালো স্টুডেন্ট তো পারবো, কিন্তু মানুষের স্বভাব আমি চেঞ্জ করতে পারবো না, আমি একটা খারাপ মানুষকে ভালো করতে পারবো না, কারণ এই এই ব্যাপারটা আসলে একেবারেই পরিবার থেকে আসে, আমার শিক্ষাটা আমার ছোটবেলা থেকে আমার বেড়ে ওঠাটা থেকে আসে, আমি চাইলে একটা মানুষকে হুট করে বলতে পারবো না তুমি ভালো হয়েছে, বাট আমি পারবো দাঁতটা ঠিক করতে। ঠিক আছে, এই করে করে 84 থেকে টপ 20, টপ 20 থেকে টপ 10, টপ 10 থেকে টপ 3 এবং সেকেন্ড রানার আপ। এই জার্নিটা আমার জীবনের, আমি বলবো আমার জীবনের সবচেয়ে 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 সুন্দর সময় ছিল। একটা আমি বলেছি আপনাকে, যখন আমি শুরু করেছিলাম আমি ভয়াবহ একটা ডিপ্রেশনে ছিলাম, যেদিন আমার ফাইনাল গালা হলো আমার এখনো সেই ডেটটা মনে আছে, 22 সেপ্টেম্বর চিনমৈত্রী সমিতিতে এটা হয়েছিল, আমাদের সম্মেলন কেন্দ্র যেটা চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র ওখানে হয়েছিল। তো আমি 22 তারিখে আমার বাবাকে আমি যখন ওখান থেকে মানে মানে আমি উইন করলাম আসলাম, আমরা অ্যামাজন ক্লাবে ছিলাম গুলশানে, আমি ওখানে আমার রুমে যখন গেলাম ফ্রেশ হলাম, আমি হয়ে আমার বাবাকে একটা ফোন দিলাম, আমি বললাম আব্বু আজকে আমার নতুন একটা জন্ম হলো, আমার একটা বার্থডে 28 অক্টোবর আর একটা বার্থডে হচ্ছে 22 সেপ্টেম্বর 2006, এবং আজকে থেকে আমার কোনো বিষণ্ণতা নাই, আমি আজকে থেকে তোমাকে প্রমিস করলাম যে আমি সব পারব, শুধু তোমরা আমার সাথে থেকো। কারণ আমার বাবা মা আসলে ব্যাপারটা বুঝতে পারছিল না, যে তারা আসলে আমার মানে জিনিসটা কি এনে নিবে নাকি নিবে না, মানে কি হবে, মানে এই ব্যাপারটা নিয়ে তাদের একটা কনফিউশন ছিল, বাট তারা আমাকে শেষে দিয়ে অনেক সাপোর্ট করেছেন, মানে যখন SMS করতে হবে আমাকে সাপোর্ট দিতে হবে ওই সময়টা করেছেন, বাট প্রথম দিকটা তাদের জন্য আসলে বুঝতে পারেনি, কারণ আমি আমাদের ফ্যামিলিতে 14 গোষ্ঠীতে আসলে কেউ কাজ করেনি, আমি জাস্ট উল্লেখ করছি মানে আমার 14 গোষ্ঠীতে কেউ নাই, তো তাদের জন্য এটা খুবই শকিং ছিল, এবং হয় না দূর থেকে আমরা মিডিয়াকে কিন্তু ভয়াবহ একটা জায়গা ভাবি, তো তো ওই জায়গাটা আমি শুনো না খুব আমি 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 একদম আমার আমি একদম সাধারণ আমার জীবনটা আমি কেন বলছি, কারণ একটা মানুষ খুব সহজে আমার সাথে কানেক্ট করতে পারবে, বুঝবে যে হ্যাঁ, কারণ হয় না যে আমরা সবসময় আমাদের ভালো কথাগুলো বলি, শুধু
আপনার জন্য না কিন্তু মিডিয়ার সকলের জন্য এটা প্রয়োজন ছিল।
তো আমরা সবসময় হয় কি একটা বিউটি কন্টেস্টকে দেখি কি ওখানে শুধু সৌন্দর্য দেখা হয়, ওখানে শুধু সব পারে যে সবকিছু এগুলো দেখা হয়, ওখানে আর কিছু নাই মনে হয়, আমাকে বিউটি কন্টেস্ট আমার জীবন দিয়েছে, আমাকে আরেকবার জন্ম দিয়েছে। আমি আমি সবসময় বলি লাক্স চ্যানেলের সুপারস্টার 2006 আমাকে আবার জন্ম দিয়েছে, তো ওটা আমার জন্য বিউটি কন্টেস্ট ছিল না।
ফ্রাস্ট্রেশন এই গল্প কিন্তু শোনা হয়নি,
ওই বললাম যে ফ্রাস্ট্রেশন কিন্তু চাস চলে গেল,
আমি কিন্তু একবার জিজ্ঞেস করিনি শোনা হয়নি
ফ্রাস্ট্রেশন কিভাবে ছিল কেন ছিল, এটা আমি আরেকদিন আসবো এই গল্পটা বলতে, শুধু কারণ এটা একটা খুব কঠিন জার্নি ছিল আমার জীবনে, বাট আমি আরেকটা গল্পে ঢুকতে চাই, কারণ অনেকক্ষণ ধরে আসলে অনেক কিছু বলছি, অনেক ফ্রাস্ট্রেশন অনেক মন খারাপ এই সেই লাক্স নিয়ে কথা বলছি,
তো লাক্স থেকে বের হয়ে যেটা হয়
আমি সাত দিন পর আমি সাত দিন পর চ্যানেল আই থেকে ফোন পাই যে আমাকে নুহাস থেকে ডাকা হয়েছে। তো নুহাস শুনে আমি চিন্তা করছি যে আমি ভুল শুনেছি, প্রথম কথা হচ্ছে এটা, তো এটা হতে পারে না, এটা কিভাবে বললো। আমি স্তব্ধ হয়ে আমি এখন উত্তর দিইনি। তো যে আমাকে ফোন করেছে সে আবার কল করেছেন, বলছে বাধন আপনি শুনতে পেয়েছেন নুহাস থেকে আপনাকে ফোন করা হয়েছে? আমি বলেছি হ্যাঁ শুনতে পেয়েছি, কিন্তু আমি আসলে বিশ্বাস করিনি। তো বলছে কেন? আমি আমার জীবনের স্বপ্ন ছিল আমি স্যারের সাথে দেখা করবো, ম্যাডামের সাথে দেখা করবো, তো সেটা কিভাবে হবে যে আমি সাত দিন পর তার দেখা করছি? আমার লাক্সের জার্নিটা এবং আমার যে ফ্রাস্ট্রেশনের গল্পটা আমি সেটা আরেকদিন বলবো, এটা বিশদ ভাবে বলতে হবে, এভাবে বললে হবে না। তারপরে আমি স্যারের ওখানে কাজ করতে যাই, স্যারের ওখানে আমি কাজ করার সৌভাগ্য হয় আমার, আমি দুবছর স্যারের ওখানে কাজ করি এবং সবাই ভাবে মিডিয়া আসছে মানে মেয়ের পড়াশোনা শেষ। আমি আমি বলেছি আমি সেকেন্ড ইয়ারে পড়াটা ছেড়ে দিয়েছিলাম, আমার এক বছর দেড় বছর স্টাডি গ্যাপ আছে। আমি লাক্স থেকে তিন লক্ষ টাকা পাই, আমি দেড় লাখ টাকা দিয়ে আমার সেশন ক্লিয়ার করি, বেতন যা যা লাগবে যা যা করতে হবে কারণ আমার বেশ একটা গ্যাপ ছিল, সবকিছু ক্লিয়ার করি, করে আমি আবার ক্লাস শুরু করি। তারপর আমি তিনটা প্রফ একবারে পাশ করেছি অনেক ভালো নাম্বার নিয়ে। আমি প্লেস করতে পারিনি যেহেতু আমি ইরেগুলার হয়ে গিয়েছিলাম, বাট আমি আমার ক্লাসের যে যারা অন্যরা ছিলেন তাদের মধ্যে দেখা গেছে যে আমি ফার্স্ট সেকেন্ডের মধ্যেই ছিলাম।
তো বাট এ কামব্যাক বাদু, আসলে সফলতার এই রিভার্স ওয়ে, দ্য ওয়ে ইউ কাম ব্যাক, এই গল্পটা আসলে একদিন ডেডিকেটেডলি শোনা উচিত
আমার। আমি বলবো যে তাহলে হয় কি, মানুষ অনেকে অনেক বিষণ্ণতা আসে, অনেকের অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমি যদি চেষ্টা করি, আমি বলেছি কিন্তু আমি কোনো এত প্রতিভা নিয়ে জন্মাইনি, আমি এমন না যে আমি একটা কিছু চোখ দিয়ে দেখলেই
সেটা হবে। বলছিলেন আপনি যে আমি খুব পড়ুয়া তাই পরিশ্রম করে
এবং আমি আমি লাক্সে একমাত্র মেয়ে যে কিছু না পেরে আমি ছিলাম, মানে হয় না যে
কোনো স্পেশালিটি বা অন্য কোনো কিছু না,
ওই ওই জায়গাটা না, হ্যাঁ মানে ওই জায়গাটাই ছিলাম যে মানে আমাকে জাস্ট ওনারা সবাই না আমার ডেডিকেশন আমার সিনসিয়ারিটি আমার হ্যাঁ প্যাশন ওনারা বলেছে, মানে আমি তখন লাক্সে ২০ দিনে ৯ কেজি ওজন কমিয়েছিলাম। কি করেছো তোমার সাথে? আমি বলেছি আমি চেষ্টা করেছি। আপনি বলেছেন না আমি পারবো কিনা, আমি বলেছি আমি পারবো, তো আমি দেখিয়ে দিলাম যে আমি পেরেছি, কারণ আমি জানি আমি এরপরে রাউন্ডে নাই, আমার কোনো ভয় কাজ করতো না। কিন্তু আমি আমি যেহেতু আমি বেসিক্যালি আমি কারোর সাথে বেয়াদবি করতে পারি না, কারণ আমার আমার শিক্ষাটাই ওইটা না, আমি কখনো কিন্তু কারোর সাথে বেয়াদবি করতাম না, বাট আমি যেটা সত্যি শুধু সেটা বলতাম। ফার্স্ট ইন্টারঅ্যাকশনটা
কেমন ছিল সাহিত্যের বরপুত্রের সাথে?
আমি যখন প্রথম গেছি আমাকে ডেকেছিল যে ওকে একটু আসতে বলো, একটু দেখি কি অবস্থা কি, আমি তো না দেখি ওকে আসতে বললাম, তো দেখি ও শুটিং এ আসুক দেখুক, মানে আমি আমি ওনাকে সামনাসামনি দেখছি, আমি ওনার সামনে দাঁড়িয়ে আছি, উনি উনি শট নিচ্ছে, উনি হাঁটছে, উনি একা একা কথা বলছে, আমি অবাক হয়ে ওনাকে দেখছি যে একটা মানুষ যাকে নিয়ে এত চিন্তা করেছি সে মানুষ আমার সামনে, সে আবার আমাকে বলছে এটা বলো এরকম করে
সামনাসামনি, কিন্তু আরো আকর্ষণীয় আমরা যতটুকু জানি,
মানে ওনার ওনার প্রতিভাটা খুবই আকর্ষণীয়, মানে
হয় মানুষকে খুব মুগ্ধ করতে পারেন উনি
সামনাসামনি, হ্যাঁ খুব পারেন। তো তখন তো আর মুগ্ধ করার কিছু নাই, কারণ তার সাথে আমি প্রথম দেখা এবং সে হচ্ছে তাকে সবাই বাঘের মতো ভয় পাই, আমিও না ওই ভয় দেখে আমিও ভয় পাচ্ছি এবং সবাই তাকে স্যার বলছে আমিও স্যার বলছি ভীষণ ভয় যে আমরা মারবে নাকি, মানে হয় ইউনিভার্সিটি টিচার তো মানে ওই জায়গাটা ছিল, সবাই তাকে বাঘের মতো ভয় পায়, মানে ভয় মানে কি ভয়ে মরে যেতে পারে এরকম ভয় আর কি, সে আমার ভয় পেতে হবে এরকম আর কি ব্যাপারটা। স্যার আমাকে ভীষণ পছন্দ করতেন, মানে আমার আমাকে সে ভীষণ ভাবে সাপোর্ট করেছেন, এই জন্য আমি বলবো আমি বলছিলাম পড়াশোনার কথাটা, আমি ২ বছর ওখানে কাজ করেছি, আমি বাইরে কাজ করতাম না, আমি বাইরে কাজ করতাম না, তখন সবাই আমাকে নুহাসের আর্টিস্ট বলতো, বলতো তুমি না নুহাস ছাড়া কাজ করো না, বাপকে বা তোমার তো মাটিতে পা পড়ে না, ব্যাপার তো এরকম না, কারণ আমার মেডিকেল ছিল ধানমন্ডি, স্যারের বাসা ছিল ধানমন্ডি, আমি ক্লাস শেষ করে স্যারের ওখানে শুটিংয়ে যেতাম এবং এই এই ব্যাপারটা শুধু সে অ্যালাউ করতো আমাকে, আমি অন্য জায়গাতে যেতে পারবো না এইভাবে করে,
আমার ক্লাস তিনটা শেষ হয়, আমি তিনটার সময় শুটিং এ যাচ্ছি, তো এই কি শুটিং মানে এটা তো হবে না, বাট এই সুযোগটা সে আমাকে
না মিডিয়া মার্কেট ইনফ্যাক্ট এই শব্দটা এইভাবে প্রচলিত আছে যে পোষা অভিনেতা অভিনেত্রী ছিল মায়না আহমেদের কিছু,
তো আমাকে একদম বলতো যে তুমি তো আমার সাথে আর্টিস্ট একদম হয়ে যাচ্ছে এই আর কি, এবং আমি এরকম কাজ করতাম, এবং আমি 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 আমার মানে দারুচিনি দ্বীপের গানটা হচ্ছিল দ্বীপবাসী আমাদের, এবং মম বিন্দু ওরা নাচ করছিল আমার চোখের সামনে, এই মুভিটা আমার করার কথা ছিল, কারণ আমাদের দারুচিনি দ্বীপ করতে হবে ফার্স্ট সেকেন্ড থার্ড যে হবে তারা প্রথম তিনটা ক্যারেক্টার এই তিনটা মেয়ে করবে, তো আমার মোনা ক্যারেক্টারটা করার কথা ছিল, তখন আমার সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা ছিল, যেই সময় আমি কক্সবাজার মানে সেন্ট মার্টিন যাবো তার দুই দিন আগে আমার সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষার ডেট ফাইনাল হয়েছে, এবং সেটা হচ্ছে আমি যে সেন্ট মার্টিন যখন থাকবো ওর মধ্যে আমার পরীক্ষাটা পড়েছে, তখন আমি তো তাদের সাথে আসলে এগ্রিমেন্ট সাইন করা কিন্তু যে আমি মানে করবো, এবং আমি যখন তাদেরকে বললাম যে আমার পরীক্ষা, তারা তো বিশ্বাসই করে না, ভাবছে যে আমি মনে হয় যেহেতু মানে মোনা ক্যারেক্টারটা করতে হবে তাই মনে হয় আমি করবো না, এবং এসব একটা ব্যাপার কাজ করলো, এবং আমাকে জাস্ট তারা বলতে শুরু করলো যে না না এটা আমরা মানি নাই না, তো আমি একটা কনফিউশনে পড়লাম যে হয় না যে আমি আসলে কি পরীক্ষাটা দিব নাকি আমি মুভিটা করবো, আমি তাকে জিজ্ঞেস করলাম, তো স্যার আমাকে বললো যে তুমি জীবনে অনেক মুভি করতে পারবা, বাট তুমি যদি এইবার পরীক্ষাটা না দাও তুমি আর কখনো ডাক্তার হতে পারবা না, এবং আমি ডেন্টালে পড়তাম এটার জন্য আমাকে সবাই এত আদর করত, মানে হয় না যে একটা ডেন্টিস্ট মানে সবাই ভাবতো কি আমি তখনই ডেন্টিস্ট, মানে আমি সেকেন্ড ইয়ারে পড়ি কিন্তু মানে ভাবতো এরকম ডাক্তার আপা, হ্যাঁ এই সম্মানের চোটে কিন্তু আমি পড়া ছাড়তে পারিনি, আমি কামব্যাক করেছি এবং আমি পড়েছি, আমি একবারে পাশ করেছি, এবং আমি বলবো যে পুরো কৃতিত্ব মিডিয়ার, কারণ আমি যদি মিডিয়ার এই জায়গাটায় না আসতাম আমি বের হয়ে আমি তখন তিব্বত বিউটি সোপের একটা আমি বিজ্ঞাপন করেছিলাম, ফারুকি ভাইয়ের ভীষণ পপুলার হলো, ছবি আলার কাজ করলাম, টুকটাক কাজ করতে থাকতাম,
আমাদের এই মানুষটির জন্মদিন জন্মদিনের শুভেচ্ছা থাকে, এবং সেই সাথে কেমন ভালোবাসার বাংলাদেশের প্রোগ্রামের হাইট কিন্তু বেড়ে যাচ্ছে এই ধরনের মানুষগুলোর প্রেজেন্সে, এবং হোয়াট এ কামব্যাক, যে কথাটা অলরেডি উনি প্রমিস করেছেন যে আমাদেরকে সাথে নিয়ে তার এই কামব্যাকের গল্পটায় বলবেন, তখনই কভার করবেন যে এই যে ভয়ঙ্কর রকমের দুঃসময় গেছিল সেটা আসলে কি ছিল, এবং ফাইনালি কিন্তু ডক্টর হিসেবে তিনি তার কোর্স কমপ্লিট করেছেন এবং ডক্টরিতে ডেন্টিস্ট হিসেবে
মানে এরকম না যে ডক্টর মানে আমার ডাক্তারিতে একটা ব্যাপার আছে যে ধরেন ফেল করে করে পাস করতে হয়, আমি আমার জীবনে কখনো আমি ফেল করিনি,
এবং বলছিলেন যে নেক টু নেক সেভাবে রেজাল্ট ভালো করেই কিন্তু বের হয়ে এসেছেন,
এবং এটার জন্য আমার টিচাররা আমি
বারবার এই প্রসঙ্গটাকে আপনি কাভার করেছেন,
টিচার আমার স্থির, আপনি যদি আমার টিচারদের সাথে আমার সম্পর্ক দেখেন আপনি অবাক লাগবেন,
বলছিলেন আপনি যে বাসা থেকে আমাকে নিয়ে পর্যন্ত যেতেন টিচাররা, এবং আসলে যে ভালোভাবে ডেন্টিস্টের এই গুণগুলো করা এত করেছেন, আপনার দাঁত দেখলে একটু বোঝা যায় কেমন চোখ মুখ করতেছে, এক ফাঁকে হয়তো শিখে নেবো যে কিভাবে দাঁত এত সুন্দর করে রাখা যায়, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, তাসপিয়ার হাত ধরে ফিরে আসছে,
একেবারে তাই ছোট একটা বিরতি, তবে তার আগে বলে দিচ্ছি যে সারাদেশে কিন্তু ছড়িয়ে আছে হাজারো ভালোবাসার গল্প, যে গল্পগুলো অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে কখনো মুগ্ধ করে অনুপ্রাণিত করে আশা জাগায় আবার অনেক কিছুই করে, তাই না, কি করে মনে জাগিয়ে দেয় ভাবনার দোলা সেসব বাহারি গল্পের ডালি নিয়ে কিন্তু সবার প্রিয় প্রোগ্রাম ক্লেমন ভালোবাসা বাংলাদেশ, অসাধারণ সব গল্প শুনতে ঢাকা এফএম 90.4 এর সাথে থাকো, এবং প্রতি বৃহস্পতিবার রাত 11 থেকে 1 পর্যন্ত ক্লেমন দেশের অত্যন্ত জনপ্রিয় ক্রিয়া ড্রিঙ্ক হিসেবে মানুষের ভালোবাসা শিখত, এই ভালোবাসা নিয়ে ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে গিয়ে চলছে সারা দেশে, এই গরমে রিফ্রেশ হতে খেতে থাকো ক্লেমন আর ঢাকা এফএম 90.4 টিউন করে শুনতে থাকো ক্লেমন ভালোবাসার বাংলাদেশ, আমি এখন এই মতো চলে যাচ্ছি আবারও ছোট্ট একটা বিরতিতে আমাদের ভালোবাসার বিরতিতে, সো শুনতে থাকো সাথে থাকো অ্যান্ড ইয়েস জয় ক্লেমন, কি ক্লেমন ক্লেমন ভালোবাসার বাংলাদেশ, তাই না, একেবারে তাই, চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে,
মেতে উঠে আশপাশ ভালোবাসা এক ঝাঁক, বুক জুড়ে মিশে থাক, চোখে মুখে বিশ্বাস
উড়ে যাই দূর আকাশ শুরুর নিঃশেষ চলছে ক্লেহন প্রশ্ন রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার
সারা দেশে সবার সাথে ঢাকা এফএম
ভালোবাসার বাংলাদেশ Welcome back, dear listener. You are listening to Dhaka FM 90.4. Tasni aachi tomader sathe Clemon bhalobasher Bangladesh niye right. Okay. Clemon tomaderke bolchilo je Clemon er madhye amra chhoye dicchi tomader majhe bhalobasha tai na. Shei sathe janopriyo model ebong obhinetri Bajana Po bolchilo tar moner kotha tar bhalo lagar kotha bhalobashar kotha gulo. Tobe ha Amber Wright er kotha kintu na bolle na. Amber ta amader ki dicchi seta bole dicchi. Tobe tar age bolchi je eta korte hobe facebook.com/ilovedhakafm. Ekhane dekhbo already ami ekta post kore diyechi ekta video upload করে দিয়েছি আমরা বাজনাপুর, সেখানে বাজনাপুরকে তোমরা চাইলে দেখতে পারবে এবং সেই ভিডিওটা যত বেশি শেয়ার করবে তোমরা কিন্তু যে কোনো মুহূর্তে গুরুর কাছ থেকে সারপ্রাইজ ফোন কলও পেয়ে যেতে পারো এবং ইয়েস কথা দিচ্ছি এটা সারপ্রাইজ থাকছে তোমাদের জন্য এবং আমরা আইডি উৎসগতি হোম ইন্টারনেট এখন ঢাকা সিলেট চট্টগ্রাম ও খুলনায় সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতাদের জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি এর ফিচার গুলো হচ্ছে বাফেলোজ ইউটিউব অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি ওয়ান ফ্রি রিয়েল আইপি এবং লো লেটেন্সি ফর গেমার আপনি আপনার ইন্টারনেট সংযোগের জন্য যেটা করতে পারেন এখনই যোগাযোগ করতে পারেন 09611337327 এই নাম্বারে ওয়েল আমি আর কথা বেশি আগাচ্ছি না সবাই বাজনাপুর পরবর্তী যে গল্পটা পরবর্তী যে কথাগুলো সেই কথাগুলো জানার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে আমি চলে যাচ্ছি আমাদের গুরু গুরু হিতেশের কাছে এবং বাজনাপুর কাছে
একটি আমরা শুনছিলাম আমাদের প্রিয় অভিনেত্রী মডেল বাথনের কথা এবং সে ফেজ বাই ফেজ প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু দারুণ ভাবে বিমূর্ত হয়েছে আমি বলছিলাম যে বায়োপিক উঠে আসে ক্লেমন ভালোবাসা বাংলাদেশের প্রোগ্রামের মাধ্যমে এবং খুব দারুণ ভাবেই কিন্তু এবং খুব সন্তর্পণে এবং খুব সযত্নে আমাদের ঢাকা এফএম 90.4 এর আর্কাইভে সংরক্ষিত থাকবে ক্লেমন ভালোবাসা বাংলাদেশের এই পর্বটি বাঁধনের জন্য যেখানে তিনি কভার করেছিলেন তার শৈশব তার কৈশোর তার যৌবনের সেই সন্ধিক্ষণগুলো স্পেশালি তিনি একবার তো জন্মগ্রহণ করেছেন যেটাকে পার্থিব জন্মগ্রহণ বা বায়োলজিক্যাল জন্মগ্রহণ যদি বলি সেইটা দেন ফাইনালি আবার পুনর্জন্ম হলো একটা ডিজাস্টারের পর থেকে দেন হোয়াট এ কাম ব্যাক ডক্টর হিসেবে তিনি তার পড়ালেখা শেষ করলেন দেন ফাইনালি এই স্টারডামের সাথেও তার পরিচয় সো পিপুল শুধুই কিন্তু আমরা স্টারডাম দেখে বা আমাদের আর্টিস্টকে দেখে ভালো লাগাতে বা মন্দ লাগায় ভাবতে থাকি কিন্তু অন করতে পারি না একজন মানুষকে এত চমৎকার ভাবে বহুদিন পর অন করতে দেখলাম তার মিডিয়াকে এবং তিনি বারবারই বলছিলেন যে ভাগ্যিস ভাগ্যিস আমি রেজিস্ট্রেশনটা করেছিলাম ভাগ্যিস এই এই অনুষ্ঠান বা এই মিডিয়া জগতের মিডিয়া সার্কিটের পার্ট আমি হয়েছিলাম যে কোনো আমার পুনর্জন্ম হয়েছে আমি নিজেকে আবার ফিরে পেয়েছি আমি বাঁধন আজকের বাঁধনে নিজেকে দাঁড় করাতে পেরেছি বাট এগুলোর পাশাপাশি প্যারালালি কিন্তু মানুষের জীবনও চলতে থাকে জীবনটা কেমন ছিল জীবনটাকে সত্যি নিজের মতো করে বাঁধন বাঁধন ছাড়া হিসেবে চলতে পেরেছিল নাকি মাঝে মাঝে মুখ টুবড়ে পড়েছিল সেই ঘটনাটা আমরা জানতে চাইবো বাঁধন এখন
মুখ টুবড়ে পড়েছি বহুবার কিন্তু আমি যে বললাম যে আসলে আপনি পৃথিবীতে সৃষ্টিকর্তা বলেন যে যেটাতে বিশ্বাস করে কর্মা বলেন আসলে এগুলো আছে তো আমরা যখন কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই আমরা ভাবি যে আসলে ওই জায়গা থেকে বের হতে মনে হয় না কখনো পারবো আমি কিন্তু বারবার বলেছি যে আমি সিভিয়ার ডিপ্রেশনে ছিলাম মানে ব্যাপারটা এরকম না যে আচ্ছা আজকে কান্না করছি কালকে বা ঠিক হয়ে গেছে এরকম না আমার প্যানিক অ্যাটাক হতো আমার ট্রিটমেন্ট নিতে হয়েছে ফর দিস আমি হয় না যে আমি আমি এই জন্য বলছি যে আসলে ওইখান থেকেও আমার মতো জায়গায় আজকে আসা সম্ভব এবং আমি কোনো প্রতিভা নিয়ে জন্মাইনি এক্সট্রা কোনো প্রতিভা আমার নাই আমি কিছু পারি না বাট আমি আমার পরিশ্রম আমি আমার চেষ্টা আমি আমার অধ্যাবসায় দিয়ে আমি আজকে বাঁধন হয়েছি আমি আমি বলবো যে যে কোনো মানুষ তার যত কষ্ট থাকুক সে যদি তার ভেতরের অনেস্টিটা ঠিক রাখে না সে যদি তার জায়গায় ঠিক থাকে সৃষ্টিকর্তা একজন আছেন সে অবশ্যই তাকে তার সেই সেটার রিটার্ন দিবেন এবং এটা আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে। তারপর আমি বলছিলাম যে হুমায়ুন আহমেদ স্যারের ওখানে আমি কাজ করেছি, বের হয়ে আমি ফারুকি ভাইয়ের একটা ভীষণ ভালো বিজ্ঞাপন করলাম, তিব্বত বিউটি সপের ভীষণ আলোচনা সমালোচনা তৈরি হলো তখনকার সময়। হ্যাঁ, আমার একটা শর্ট ছিল, আমি ক্যামেরার দিকে শার্টটা খুলে ছুড়ে মারি, তো অনেকের কাছে এটা খুব অদ্ভুত মনে হয়েছে, বেশিরভাগ মানুষের কাছে খুব মানে ভালো মনে হয়েছে, ভালো লেগেছে, বিজ্ঞাপনটা খুব ভালো ছিল,
আলোচনায় ছিল,
জিঙ্গেলটা অসাধারণ ছিল। হৃদয় খান প্রথম জিঙ্গেল করেছিল ওই ওই দীপক বিউটি সপের জিঙ্গেলটা দিয়ে। তো যাই হোক, চলছে সবকিছু ঠিকঠাক। তো যখন আমার মেডিকেলের পড়াটা শেষ হলো তখন শুরু হলো বাসা থেকে প্রেশার। এখন তো অনেক কিছু করেছো জীবনে, সব হলো, সব ডিজাস্টার পার হলো, এখন বিয়ে করতে হবে। তো বিয়ে করতে হবে, ওকে ফাইন। এর মধ্যে যে দুই একজন প্রেম ভালোবাসা আসেনি সেরকম না, বাট আমার আমার যেটা হয়েছে, আমি আসলে সবসময় একটা কিছুতে ফোকাস করলে আমি সেটাতে খুব বেশি ফোকাস করে ফেলি, মানে আমি খুব সিরিয়াস টাইপ মানুষ, তো আমি কখনো মানে হয় না যে সবকিছু একসাথে করাতে আমার জন্য একটু ডিফিকাল্ট, মানে আমি যখন পড়েছি যখন মিডিয়া কাজ করেছি করেছি, যখন আবার মেডিকেলে পড়েছি তখন শুধু মেডিকেলেই পড়েছি, তারপরে আবার মানে আমি একটু এরকম। তো আর যেহেতু আমার একটা লাইফে ভয়ঙ্কর একটা ডিজাস্টার ছিল এই ভালো লাগা ভালোবাসা সম্পর্কের পিছু টান এই সব নিয়ে, তো আমি আর সম্পর্কে জড়ানো তো আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল। তো যার জন্য আচ্ছা ঠিক আছে, এখন সবাই বলছে ওকে ফাইন, আমার মনে হলো যে হ্যাঁ এখন মনে হয় সময়টা এসেছে। 2010 এর কথা বলছি, তো আমার একটা কাজিন, আমার মামাতো ভাই তানভীর ভাই, তো ওর সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, মানে হয় না যে কাজিনদের মধ্যে কারো কারোর সাথে একটু বেশি দোস্তি থাকে, সে একটু এরকম। তো আমি আমার মা সারাক্ষণ ফোন দিয়ে তার সাথে প্যান প্যান করতে থাকে যে দেখো বিয়ে করতে চায় না, ওকে এখন বিয়ে দিতে চাই আমরা, অনেক তো হচ্ছে, আচ্ছা ঠিক আছে কাজ করুক বা বিয়ে করুক এরকম আর কি। তো আমার কাজিন বললো আচ্ছা ফুক আমি দেখতেছি, তো আমি ওকে বললাম যে দেখো আমি বিয়ে করতে চাই না, তো হচ্ছে যে আরে বাবা ঠিক আছে বিয়ে করার দরকার নেই, জাস্ট কথা বল কারোর সাথে, দেখ কেমন লাগে কি, তুই মানে একটা মানুষের সাথে দেখা হলে বিয়ে করছিস এরকম তো না, যেটা আধ্যাত্মিক মানে সেই আগে চলে নাই। বাট আমার আমার যেটা হয়েছে, আমার একটা মানে আমি বলবো যে এটা আমার প্রবলেম, এখন আমি এটা ফেস করি, সেটা হচ্ছে যে আমি একটু ওই যুগের, আমি একটু ব্যাকডেটেড, তো এটা আমাকে অনেক মানে ঝামেলায় ফেলেছে, আমি আসছি সে কথায়। তো আমার ভাই বললেন যে এরকম আমার একটা পরিচিত সিনিয়র ফ্রেন্ড আছে, তো তুই এক কাজ কর, তুই বিয়ে করা লাগবে না, তুই পাশের একটু দেখা কর, হাই হ্যালো কর, বিয়ের জন্যই কিন্তু, মানে ব্যাপারটা এরকম যে হয় না যে পাত্র পাত্রীকে দেখা করিয়ে দিলে একটু কথা বলবে এরকম আর কি। তো বলে যে কথা বলতে পারি তোর মনে হয়, তো বলে যে সে কিন্তু বেশ সিনিয়র আমার। তো আমি বললাম যে দেখো আমার কাছে এইজ দেখতে কেমন এটা এত ইম্পর্টেন্ট না, কারণ আমার কাছে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আমি যদি একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে শয়তান মানুষকে বিয়ে করি আমার আমার দরকার নাই। তো আমি আমার আমি চাই যে আমাকে আসলে
এই জিনিসগুলো কি ভেতর থেকে তুমি লালন করতে একদম আর্লি এজ থেকে,
আমি খুব খুব কারণ আমি আমি বললাম না যে আমি কিন্তু সবসময় আমি খুব
আর্লি এজেও কি জিনিসগুলো কাজ করতে
খুব কাজ করতে আমি খুব প্রিভিলেজ, কিন্তু সবসময় মানে আমি আমার ফ্যামিলি
বা এই বিষয়গুলো কখনো ম্যাটার করতো না ওইভাবে,
একদমই করতো না এখনো।
আমরা যারা হীনমন্যতায় ভুগি লুক খারাপের জন্য কোথায় ছিলাম আমরা, তখন আমরা তো ঘাবড়ায় গিয়ে সামনে লাগাই না, এক তো ডক্টর দেখতে সুন্দর তার মধ্যে সেলিব্রিটি কোন সাহসে যায়,
চিন্তাও করি না আপনি এটা চিন্তা করছেন,
চিন্তা আমি না আমার মতো লক্ষ লক্ষ শ্রোতা করতেছে যেভাবে তো ভাবি না আমরা। ওকে তারপর
আমার কাছে আসলে আমার মনে হয়েছে যে
আমরা সময় সময় ভাবি যে বলার কথা বলে,
না না আমি একদম আমি 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 যা বিলিভ করি
না বিলিভ তো করতেছি, বড় তো ডিসিশন তুমি ওইভাবে চিন্তা করেছো তাতে আমি রিলেট করতে পারছি,
চিন্তা করে সেই ধরনের মানুষকে বিয়ে করেছি আমি সেটাতে আসছি। তো হয় না যে আমাকে বলো যে হাই হ্যালো কর ঠিক আছে, আমি বললাম কি বলবো একটা লোকের সাথে এরকম হঠাৎ করে ফোন দিয়ে, চিনি না জানি না একটা লোককে আমি ফোন দিয়ে কথা বলবো কি হবে। তো বলছে যে আরে বাবা কথা তো বল ঠিক আছে, তুই কথা বলবি না কিছু কারোর সাথে, তুই কেমনে কি হবে, কি নায়িকা হইলি জীবনে, কিছু করতে পারতেছিস না। আমি যা আরে ভাই নায়িকা কি ইচ্ছে করে হচ্ছে নাকি, নায়িকা তো একটা ঘটনায় পরিপ্রেক্ষিত হয়ে গেছি, কিন্তু আমি তো আমি তো বেসিক আমার এরকম না যে আমি খুবই একদম মানে লুক দিয়ে অজ্ঞান করে ফেলবো এরকম না, আমি ঠিক আছে মানে যারা অজ্ঞান হচ্ছে তারা এমনি অজ্ঞান
অজ্ঞান অজ্ঞান ওই ওই গ্রুপে আছি আমরা, লুক দেওয়ার দরকার নাই আর।
তো ও বলছে যে না না দেখ তুই কথা বল, তো আমার কাজিনটার সাথে আমি আসলে অনেক ফ্রি এবং আমাকে এসে বললো যে কথা বল ঠিক আছে, আমি বললাম কত বড় হবে, ধর এরকম 13-14 বছর, আমার বাবা আমার মার থেকে 12 বছরের বড়, বাট আমার বাবা আমার মাকে জাস্ট রানীর মতো রাখে। তা আমি ওই যে বললাম আমি ব্যাক ডেটেড, আমার চিন্তা কিন্তু আসলে আমার বাবা মাকে সীমাবদ্ধ, কারণ আমি আমি আমার কাছে হয় না যে মানে সবকিছুর আইডল হচ্ছে আমার বাবা এবং মা। আমি জানি যে আমার বাবা আমার মাকে অনেক বড়, বাট এই জন্য আমার বাবা আমার মাকে যে মানে ওখানে যে খুব খুব প্যাম্পার করে, খুব কেয়ার করে, আমার মা কিছু করতে হয় না। তো আমার কাছে মনে হলো যে ওকে ফাইন, যদি এরকম হয় তাহলে তো ভালো, কারণ আমার এইজের কাছাকাছি কেউ হলে মানে তাকেও আবার আমার বেশি প্যাম্পার করতে হবে, আমি আমি নিজেই একটু প্যাম্পার হই, তো মানে এরকম একটা ধারণা আর কি। যে হ্যাঁ তো বলছে শোন চুল নাই, কিন্তু
যারা বিভিন্ন রকমের টেনশনে আসছিস, হয়তো হয়তো ছাগল নাই আবার গলা চিপাতে বাসায় প্ল্যান করতেছিস কবে ফার্ম গেটে আসবো, এসে ওই বটিকা খেয়ে মাথায় চুল গজাবো, কোনো দরকার নাই রে পাগলা। এরকম মানুষও আছে যারা আসলে ভেতর থেকে ভালো মানুষকে পছন্দ করে।
আমি হ্যাঁ আমরা এখন অনেকক্ষণ হাসলাম ব্যাপারটা নিয়ে, মানে হয় না যে আমি এটু বিলিভ করি এবং আমি মনে করি যে কোনো মানুষেরই আসলে এই জায়গাটা
সবাই তো বলে বাদন, বাট বাই হার্ট এটা
আমি 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 বাই হার্ট প্রমাণ করে ফেলেছি আর কি।
তাই তো আমি
মানে আমি তো প্রমাণিত মানে এরকম, তো আমার জন্য আসলে এটা বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, তো সে আমাকে বললো কি যে কথা বল ঠিক আছে, তো আমি 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 আমার একটা প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে আমার বাবাকে চিঠি লিখি, আমি আমার বাবাকে চিঠি লিখি, সেটা হচ্ছে যে মানে অনেক কথা বাবাকে বলতে ইচ্ছে হয়, তো হয়তো বলতে গিয়ে আমি ভীষণ আবেগ প্রবণ, আমি বেশিরভাগ কথা আব্বুকে বলতে গিয়ে আমি ভীষণ কান্না করে ফেলি, মানে ধরেন আমি বলতে যাবো যে আব্বু এরকম হচ্ছে জানো না, তো আমি এমনই কান্না করবো যে আমি কথাটাই আর বলতে পারবো না, কারণ আমার বাবার সাথে আমার খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট। তো আমি আমি কি করি এই জন্য চিঠি লিখি, যে চিঠি লিখতে লিখতে ধরেন কান্নার মানে জাস্ট নদী বয়ে যায় আর কি, যে কান্দতেছি আর লিখতেছি এরকম। তো এরকম একটা সময় আমার কাছে ফোনটা আসলো, ফোনটা আসলো, হাই হ্যালো হলো, কথা হলো যে কি করছি। তো আমি যখন বললাম আমি আমার বাবাকে চিঠি লিখছি, তো এটা নিয়ে অনেকক্ষণ কথা হলো, এই এই বিষয়টা নিয়ে অলমোস্ট রাত প্রায় 3-4 পর্যন্ত কথা হয়ে গেল, যে কেন লিখি, কি চিন্তা করি, কি ফিল করি। এবং আমি যখন ওনার সাথে কথা বলছিলাম তখন আমি প্রথমেই তাকে বলি যে দেখেন আমি একটা সময় আমার লাইফে খুব ভয়াবহ একটা সময় গেছে, আমি একটা সময় খুব ডিপ্রেশনে ছিলাম, এটার জন্য আমাকে ট্রিটমেন্টও নিতে হয়েছে, আমার লাইফের এই ডিজাস্টার আছে, আর মাঝে এই ছোটখাটো দুই একটা প্রেম ছিল যেটা আসলে গ্রহণযোগ্য না ওইভাবে, কারণ প্রেম বলা যায় না, হয় না যে ভালো লাগাটা হয়তো তৈরি হতে যাচ্ছিল, বা যেহেতু আমার এত ঝামেলা ছিল লাইফে যে আমি আসলে ওইটার ব্যাপারে খুব বেশি সিরিয়াস হতে পারিনি, মানে আগাতে পারিনি ব্যাপারটা নিয়ে খুব বেশি, কারণ আমার ওই সমস্যাগুলো আমাকে আসলে পিছু ছাড়ছিল না। মানে একটা মানুষের সাথে প্রথম দিন কথাই হচ্ছে আমার এগুলো, কারণ আমার মনে হয়েছে যে আমি যে মানুষটার সাথে কথা বলবো বা যে মানুষটা আসলে আমাকে নিয়ে ভাবছে তার আসলে আমার সম্পর্কে পুরোটা জানা উচিত আগে, কারণ আমার সৌন্দর্য, আমার কথা, আমার পড়াশোনা, আমার ফ্যামিলি, এগুলো দেখে মুগ্ধ হয়ে একজন মানুষ আমাকে বিয়ে করবে এবং সে পরে জানতে পারবে যে আমার লাইফে এই ছিল। আমার মনে হয় যে আগে আমার লাইফে কি কি ছিল সেটা জানবে, তারপরে সে আমার অন্য কিছু দেখে মুগ্ধ হবে, তাহলে সেই মুগ্ধতাটা আসলে লং লাস্ট করবে। তো এই নিয়ে কথা হলো, এই মানে আমার কথাই সে শুনলো খুব সারাক্ষণ, কারণ বুঝতেই পারছিলাম ভীষণ কথা বলতে পারি, এটা বুঝতে নিশ্চয়ই
পারিনি।
তো কথা হলো, কথা হয়ে এরকম করে চললো কিছুদিন, 3-4 কথা হলো, 5 কথা হলো, 6 কথা হলো, কথা বলে একটা ভালো লাগা তৈরি হলো, একটা আস্থা তৈরি হলো, মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, একটা মানুষ আমি আসলে হয় না যে আমি চাচ্ছিলাম যে আমার লাইফে একটা সুপারম্যান আসবে, সবসময় একটা হিরো খুঁজেছি যে যে আমার লাইফে এসে সুপারম্যান হয়ে হয় না যে সব সমস্যা সলভ করে ফেলবে, এবং সে আমাকে সুপারম্যানের মতো সবসময় প্রোটেক্ট করবে, অনেক লাভ করবে। তো ওই সময়টা সে আমার সাথে যেভাবে বিহেভ করেছে বা যা বলেছে যা করেছে, তাতে আমার মনে হয়েছে ওই সময় যে হ্যাঁ ঠিক আছে, আমি হয়তো এরকম একটা মানুষই আমার লাইফে চাই যে আসলে আমার লাইফের সমস্যাগুলো জানবে এবং সেই সমস্যাগুলোর সাথেই আমাকে অ্যাকসেপ্ট করবে। তো কথা হলো, সব হলো, এই করে করে সময় যাচ্ছে, তার সাথে আমি বাইরে দেখা করলাম, আমার শুটিং ছিল, আমি বললাম যে আমি তো ভাবে বাইরে আপনার সাথে বসে আসলে কোথাও কথা বলতে পারবো না, কারণ হচ্ছে আমার জন্য অনেক ইম্পর্টেন্ট যে মানুষ আমাকে নিয়ে কি বলে কি বলে না, কিন্তু মানে আমি এভাবে বসে আপনার সাথে কোথাও চা কফিও খেতে পারবো না, তো আমি শুটিং থেকে বাসায় যাবো, আপনি আমাকে ড্রপ করতে পারেন। তো বলছে যে ওকে ফাইন, যেতে যেতে কথা হবে। তো আমার শুটিং শেষ হলো, সে আমাকে পিক করতে আসলো, সেই প্রথম দেখা, তারপর আমাকে ড্রপ করলো বাসায়, কথা হলো যেতে যেতে, এভাবে ভালো লাগাটা ভীষণ ভাবে তৈরি হলো। এবং আমার মনে হলো মানে আমি যা জন্য অপেক্ষা করছিলাম, যে মানুষটা আসলে আমাকে সেই ভালোবাসাটা, সেই কেয়ারটা, সেই সম্মানটা দিবে, এই মানুষটাই হয়তো সেই মানুষ। তো তাকে আমি বললাম যে বিয়ের ব্যাপারে কি চিন্তা করছেন আপনি? তো বলছে যে বিয়ের ব্যাপারে আমি চিন্তা করছি, বাট আমি বুঝতে পারছি না যে সেটা এখনই কিনা। তো আমি বললাম যে দেখেন, আমার বাসা থেকে একটা প্রেশার আছে, ঠিক আছে, বাট আমার মনে হচ্ছে যে আমি অনেক শিওর যে আমি আসলে আপনার মতো একজন মানুষই খুঁজছিলাম, এখন আপনি দেখেন যে আসলে আপনি কি চান। তো সেও অনেক চিন্তা ভাবনা করলো, আমি তার গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল, তার বড় ভাই ভাবি, আমি তাদের সাথে দেখা করতে গেলাম টাঙ্গাইলে। একদিন বলো যে চলো তাহলে আমরা একটু লং ড্রাইভে যাই, আমি কোথায় যাব? তো বলছে যে বলো, আমি বললাম যে ঠিক আছে টাঙ্গাইলে যেতে পারি, কারণ ওনাদের সাথেও তো আমার দেখা হওয়াটা জরুরি, কারণ যেহেতু আমরা আসলে বিয়েই করবো এটা চিন্তা করেই পরিচয়টা। তো ওনাদের সাথে দেখা হলো, কথা হলো, আসলাম টাঙ্গাইল থেকে, আসার পথে সে আমাকে বললো যে আমি আমার জীবনে যে মানুষটার জন্য অপেক্ষা করছিলাম, আধুন, সেই মানুষটা আসলে তুমি। তো আমার মনে হলো যে পৃথিবীর যত কষ্ট, যত যত না পাওয়া, সবকিছু আসলে আমি এক মুহূর্তে পেয়ে গেলাম, এবং সেই দিনের সেই হাতটা আমাকে আসলে অনেক নির্ভরতা দিয়েছে, অনেক আস্থা দিয়েছে, অনেক শান্তি দিয়েছে। আমি আমি বারবার বলছি, আমাকে অনেক অনেক আস্থা দিয়েছে, এবং আমি ভেবেছি যে আমি আমার লাইফে আসলে সেটেল হতে চাই, আমি সংসার করতে চাই। আমার মানে হয় না যে আমি আমার আমার ফ্যামিলি খুব, আমি প্রথমে বলেছি যে আমি আমার ফ্যামিলি খুব আদরের সন্তান, মানে আমার বাবা মার না শুধু, আমি আমার চাচা চাচি, আমার মামা মামি, আমার মানে আমার ফ্যামিলির প্রতিটা মানুষের আমি খুব আদরের, আমি খুব আদরের। এবং আমার আমি আমি বলি মানে সবসময় বলি যে আমাকে দেখে তার ছেলের সাথে বিয়ে দিতে চায় না এরকম মানুষ খুব কম আছে। মানে হয় না যে সবসময় একটা সবচেয়ে গুড গার্ল, সবার সাথে ওয়েল বিহেভড, দেখতে ভালো, পড়াশোনায় ভালো, এত ওয়েল ম্যানার
না বলার কোনো অপশন,
মানে আমি আমি বলছি কারণ কি মানে
একদমই তাই,
মানে মানুষ কিন্তু হ্যাঁ মানুষ কিন্তু খুব এরকম ঘরোয়া টাইপ মানুষকে খুব পছন্দ করে। আমি কেউ কারো বাসে বিয়ের অনুষ্ঠান,
দেন ফ্যামিলি অ্যাকচুয়ালি,
হ্যাঁ মানে কারো বাসে বিয়ের অনুষ্ঠান,
তার প্রফেশন,
একদমই তাই, মানে কারো বাসে বিয়ের অনুষ্ঠান হবে, কেউ মারা গেছেন অথবা জন্মদিনের প্রোগ্রাম, তো জন্মদিনের প্রোগ্রাম, তো সে দেখা গেল যে আমাকে বা কারো বেবি হয়েছে আমাকে ডেকে নিয়ে যেত, ডেকে নিয়ে যেত, আমি তাদের বাসায় গিয়ে আমি হচ্ছে সার্ভিস দিতাম, মানে হয় না যে আমি ভলেন্টারি সার্ভিস দিতাম যে আমি ঠিক আছে আমি ম্যানেজ করবো সবকিছু। তো এরকম ছিল, তো অনেক দিনের স্বপ্ন যে আমি সংসার করব, তো মনে হলো যে যাক সেই স্বপ্নটা বুঝি এখন পূরণ হবে। আমি আমার পরিচয়ের আমি হচ্ছে এক মাস দেড় মাসের মাথায় আমি ডিসিশন নিলাম যে আমি বিয়ে করব, এবং ডিসিশন নিলাম, সেও বলল ওকে ফাইন।
এবং তাকে দেখে তো ফিলটা তৈরি হয়েছিল যে এক্স্যাক্টলি এই ধরনের পার্সোনালিটি বা এই ধরনের মানুষে আমি
আমি বলি যে লুকের ব্যাপারটা হচ্ছে আমার কাছে কখনোই ম্যাটার
না, সব মিলিয়ে,
হ্যাঁ সব মিলিয়ে অবশ্যই। আমি কিন্তু আপনাকে বলেছি যে যখন সে আমার হাত ধরে বললো যে মাধুন আমি একদিন ধরে যে মানুষটাকে খুঁজছিলাম সে মানুষটা আসলে তুমি, আমি ওই মুহূর্তে ফিল করেছি যে আমি যে আস্থা, যে ভরসা, যে ভালো লাগা, যে ভালোবাসা, আমি চেয়েছি জীবনে
জায়গাগুলো, এই মুহূর্তগুলো তো অনেক অনেক মূল্যবান, রাইট?
মূল্যবান,
মানে সময় লাগে না ওই মুহূর্তে যেতে।
হ্যাঁ, আর আমার মনে হচ্ছে যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তো যদি আমি এখন এটা পেয়ে যাই তো আমি কেন আমি ওয়েট করার তো কিছু নাই, আমি তো ক্লিয়ার ব্যাপারটা, মানে আমার তো কনফিউশনের কিছু নাই, কিন্তু আমার আপনাকে ভালো লেগেছে আমি বলে দিয়েছি, আপনার যদি ভালো লাগে আপনি আমাকে বলবেন, তো তারপর যদি কিছু হয় হবে, মানে ব্যাপারটা এরকম না যে অনেক লেন্দি করার কিছু আছে, এটা আমি ফিল করেছি, এটা আমি ফিল করেছি যে ব্যাপারটা এরকম না। তো যাই হোক, বিয়েটা হলো, বিয়েটা হলো মানে এটা হচ্ছে আর্থ হলো, ঠিক আছে, আর্থ হলো। তো যখন বিয়েটা হলো তখন সে আমাকে বললো যে সেটা কোনো নিউজ না হয়। তো আমি বললাম যে আমাকে তো সবাই ফোন দিবে, কারণ আমি তো মানে আমি তো আমার একটা পিক মানে টাইমে আমি কাজটা ছেড়ে দিয়েছি, আমি একটা বাংলাদেশে আমি যতটুকুই হই আমি একটা
একদম পিকে ছিলেন তখন।
হ্যাঁ, তখন আমি আমাকে সবাই চিনি, আমার আমি বিয়ে করছি এটা নিউজ তো হবে, তো বলছে না নিউজ করানো যাবে না। তো সবাই সবার মতো করে নিউজ করলেন যে আমি একজন শিল্পপতিকে বিয়ে করেছি এবং একজন কোটিপতিকে বিয়ে করে বাঁধন কাজ ছেড়ে দিলেন, এই ধরনের অনেক ধরনের নিউজ হয়েছে তখন আমাকে নিয়ে। আর আমি যেহেতু কারোর সাথে কোনো কথা বলিনি, তো জিনিসগুলো হচ্ছে কি মানে তারা যেটা ভেবেছেন, কারণ স্বাভাবিকভাবে ওই জায়গাটা ছিল যে এই বিয়ের ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে এই আলোচনাটা হয়েছে এবং সবাই জানে এরকম যে আমি একজন শিল্পপতিকে বিয়ে করেছি সে, এবং আমি সেই শিল্পপতিকে বিয়ে করেছি বিধায় আমি কাজটা ছেড়ে দিয়েছি, এটা তখন সবাই ভেবে নিয়েছিলেন। তো আমি আমি তাকে বিয়ে করেছি, আমি অবশ্যই একটা নির্ভরতার জায়গা চেয়েছিলাম, আমি অবশ্যই সেটেলমেন্ট চেয়েছিলাম, আমি অবশ্যই একজন আমার থেকে এত বয়স্ক একজন মানুষকে পছন্দ করেছি, আমি বিয়ের দিন জানতে পারি উনি আসলে আমার থেকে 20 years এর বড়। হ্যাঁ, তো হয় না যে তাও আমার কাছে মনে হচ্ছে সোকে, কারণ হচ্ছে সে আমাকে পছন্দ করে আমি তাকে পছন্দ করি, তো এই জায়গাটা যদি ক্লিয়ার থাকে এটা হতে পারে। হ্যাঁ, আমি তখন আসলে এটা নিয়ে এত চিন্তা করি নাই। তো যখন বিয়ের আগের অনুষ্ঠানটা হলো তখন রাজস্থান জাস্ট কিছুদিন আগে,
ফাইনালি আলটিমেট ডেস্টিনি কি হতে যাচ্ছে বাঁধনের, এবং আসলে অনেক বাতাস কেন জানি ভারী হয়ে উঠছে বলে মনে হচ্ছে। আমরা শুনব বাঁধনের জীবনের কথা, একটু ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছে এখন।
একেবারে তাই, আপনারা শুনছেন প্লেমন ভালোবাসা বাংলাদেশ, তাজমিয়া আছি সাথে আপনাদের, এবং সেই সাথে কিন্তু আমরা শুনছিলাম গুরুর সাথে এবং গুরু হিতেশামের সাথে এবং বাঁধন জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী বাঁধন আপুর কাছ থেকে তার জীবনের কথা, ভালোবাসার কথা। চলে যাচ্ছি ছোট্ট একটু ব্রিজে, ফিরছি একটু পরে, তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এনজয় প্লেমন ভালোবাসার বাংলাদেশ, রাইট?
সারা দেশে সবার সাথে ঢাকা FM 90.4।
ভালোবাসা
ভালোবাসার বাংলাদেশ। শুনছেন বাংলাদেশের বৃহত্তম এফএম স্টেশন এবং নেটওয়ার্ক ঢাকা এফএম 90.4, সাথে আছি তাসমিয়া ক্লেমন ভালোবাসা বাংলাদেশ নিয়ে। সেই সাথে আছেন আমাদের সাথে আজকে বাংলাদেশের জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী বাঁধন আপু এবং গুরু হিতেশাম বাঁধন আপু এবং আমরা মিলে তার ভালোবাসা ভালো লাগার গল্প শুনছিলাম। একটি সেকেন্ড তো আমি নষ্ট না করে আমি চলে যাচ্ছি আমাদের গুরুর কাছে।
ওকে, আমি আর সময় নেই, আমি যাচ্ছি বাঁধনের কাছে, শুনছিলাম তার জীবনের কথা।
বিয়েটা হলো, বিয়ের পর আস্তে 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 হয় না, সে জাস্ট এক সপ্তাহ দুই সপ্তাহ চলে গেল। আমরা নেপাল গিয়েছিলাম, নেপালে কিছু ডিজাস্টার হয়েছে, বিয়ের দিন কিছু ডিজাস্টার হয়েছে, বাট এগুলোকে আমি আসলে ওভারলুক করেছি, কারণ আমার মনে হয়েছে যে জীবনে চলার পথে তো আসলে অনেক কিছু হতে পারে, তো এই ছোট ছোট ঘটনাগুলোকে আমি ধরতে পারি না, তো না ধরেই আমি সামনে যাচ্ছিলাম। এবং আমি নিজে চাচ্ছিলাম যে আমি আমার আমার বেবি নিতে, কারণ হয় না যে আমার আমি খুব বাচ্চাকে পছন্দ করি, এবং আমার মনে হচ্ছিল যে একটা বেবি আসলে একটা মানুষের সাথে একটা মানুষের বন্ডিংটাকে আরো হয়তো স্ট্রং করবে। আমি এই কথাটা আরেকবার রিপিট করছি, আমি ভেবেছিলাম যে হয় না, মানুষ আগের একটা ধারণা ছিল, যেহেতু আমি আমি বারবার উল্লেখ করেছি যে আমি কিন্তু একটু ব্যাকডেটেড, আমি ভেবেছিলাম যে একটা বাচ্চা একটা মানুষের সাথে একটা মানুষের বন্ডিংটাকে স্ট্রং করে, কিন্তু যারা আমাকে শুনছেন আমি তাদের জন্য এটা বলবো যে আমাদের এই ভাবনাটা অনেক ক্ষেত্রে ভুল, অনেক ক্ষেত্রে না আসলে সব ক্ষেত্রে ভুল। একটা বাচ্চা পৃথিবীতে একটা মায়ের জন্য সবচেয়ে বড় ব্লেসিং, আমি বলবো যে আল্লাহর সবচেয়ে বড় রহমত যদি কিছু থাকে একটা মেয়ের জীবনে, যদি সে ফিল করতে পারে, এরকম না যে আসলে বাধ্য সে যে সে ফিল করতেই হবে, আর যদি কেউ ফিল করে তাহলে এটা কিন্তু অনেক বড় একটা রহম, তো এবং অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। এরকম না যে আমার বাচ্চা হয়েছে তো সে এখন কিভাবে বড় হবে কি হবে এটা আমি দেখবো না, ব্যাপারটা এরকম না। তো আমি ভাবলাম যে আসলে অনেক প্রবলেম ক্রিয়েটও হচ্ছে, তো আমি বাচ্চা নিয়ে নিই তাহলে হয়তো প্রবলেম গুলো সলভ হয়ে যাবে।
কি ধরনের প্রবলেম হচ্ছিল?
হঠাৎ করে বিয়ের পর আমি ফিল করতে শুরু করলাম যে ভালোবাসাটা জানালা দিয়ে পালিয়ে গেল, কিন্তু আমি খুব কল্পনা প্রিয় একজন মানুষ, আমি ভাবতাম যে না এই ব্যাপারগুলো আসলে হয়নি, হয়তো আমাকে কোনো সারপ্রাইজ দিবে বা কিছু একটা করবে, হয়তো এই জন্য এরকম করেছে, কিন্তু ব্যাপারগুলো যত দিন যাচ্ছে তত আসলে ভয়ঙ্কর হচ্ছিল, এবং ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হচ্ছিল। তো তখন আমি 7 মাসে প্রেগন্যান্ট, আমি আমার বাবার বাসায় চলে আসি, যখন আমি চলে আসি তখন সে আমার 7-8 প্রোগ্রাম হয়, এরপর থেকে আমি আমার বাবার বাসায় থাকি, এবং সে একটা পর্যায়ে আমাকে সরি বলেন এবং আবার আসেন, এসে আমার বাবার বাসায় থাকেন, এবং স্টিল নাও আমি আমার বাবার বাসায় আছি, এবং তার সাথে আমি যতদিন ছিলাম সে আমার বাবার বাসাতেই ছিলেন। তো
স্পেসিফিক কোনো রিজন ছিল নাকি আপনার প্রতি তার আগ্রহ বা অ্যাটেনশন কমে যাওয়া সেটাই আপনার কষ্টের কারণ ছিল নাকি কোনো কারণ ছিল যেটা নিয়ে?
আমি বলি আসলে ভালোবাসাটা তো জানালা দিয়ে উড়ে গেল, তারপরে হচ্ছে যে যখন আমরা একটা ভালোবাসা বা একটা প্রেমের মধ্যে থাকি তখন আমরা কিন্তু বাস্তব থেকে একটু দূরে সরে যাই, তো বাস্তবতা যখন ফেস করতে হবে তখন কিন্তু সেটা একটু কঠিন, কারণ আপনি যখন বাস্তবে ফিরে আসবেন তখন আপনাকে খেতে হবে, আপনাকে ঘুমাতে হবে, ঘুমানোর জন্য আপনার একটা বাসা লাগবে, আপনি খাবেন যখন সেটা কিনা টাকা লাগবে, আপনি যখন কোথাও ঘুরতে যাবেন সেটার জন্য টাকা লাগবে, আপনাকে কাজ করতে হবে, সবচেয়ে বড় কথা কাজ করতে হবে।
এটা কি চ্যালেঞ্জ ছিল আপনাদের জন্য?
যেটা হয়েছে যে বেসিক্যালি সে যেভাবে যেটা বলেছে যে কাজগুলো সে করেন বা যেগুলোর সাথে উনি আছেন, উনি আসলে সেটার সাথে নাই, এবং উনি আমাকে প্রথমে বুঝালেন যে ওনার সব কাজ বাসা থেকেই করতে হয়, তো আমি তাই বুঝলাম, আমি ভাবলাম হতেও পারে এরকম, তো এরকম
বৈষয়িক অবস্থার যে বর্ণনা দেয়া হয়েছিল এক্স্যাক্টলি সে তা না,
একদমই না, বাট ব্যাপারটা হচ্ছে যে এটার পরও সে আমাকে যখন সরি বললো, আমরা আমার বাবার বাসায় চলে গেলাম, এবং আমার বাবার বাসায় আমি থাকতে শুরু করলাম, কারণ মেয়েদের
তাহলে খুব কষ্ট করে ইকোনমিক্যালি আপনাদেরকে সার্ভাইভ
করতে হচ্ছিল তখন, কারণ হচ্ছে আমার আফটার প্রেগনেন্সি বাচ্চা দেখা যায় যে মানে ডিউরিং প্রেগনেন্সি এবং আফটার ডেলিভারি যেটা হয় মেয়েরা বাবার বাসা থাকলে একটু ইজি ফিল করে, তো আমি চেষ্টা করেছি যে ওই সময়টা আমার মা যাতে আমাকে একটু সাপোর্ট দিতে পারে, তো তারা যথেষ্ট সাপোর্টও দিয়েছেন। সে তখন আমাদের সাথে আমাদের বাসায় ছিল, তারপর আস্তে আস্তে ব্যাপারটা এরকম না যে আমরা সলভ করার চেষ্টা করেছি, আমরা ঠিক করেছি, অনেক ঝামেলা হয়েছে, অনেক কিছু হয়েছে, সে চলে গেছে, আবার এসছে, আবার বোঝানো হয়েছে যে না তোমাকে কাজ করতে হবে, তুমি তোমাকে তোমার ওয়াইফকে সময় দিতে হবে, তোমাকে কেয়ার করতে হবে তাকে, তোমার বাচ্চাকে কেয়ার করতে হবে, তুমি তোমার দায়িত্ব নিতে হবে। তো এই জিনিসগুলো যত তাকে বলা হচ্ছে সে তখন বললো যে হ্যাঁ ওকে ফাইন আমি নিচ্ছি, এখনই নিচ্ছি। তারপরে আবার আবার সব ঠিক করার চেষ্টা হলো, ফাইনালি উনি 2014 মার্চের 20 তারিখে আমাদের বাসা ছেড়ে চলে যায়। চলে যায় হচ্ছে যে একটা সময়ের দরকার ছিল যে বোঝার জন্য যে আসলে আমাদের সমস্যাগুলো কোথায় হচ্ছে এবং সেগুলো আসলে আমরা সলভ করতে পারবো কিনা সেটা বোঝার জন্য। তারপর উনি আমাকে তার কিছুদিন পর আমাকে ডিভোর্স লেটারটা পাঠান, 2014 কথা আমি বলছি। তো ডিভোর্স লেটার যখন উনি পাঠান, ওই দিন আমার সাথে ওর বসার কথা ছিল যে আসলে কি নিয়ে সমস্যা হচ্ছে, কি হচ্ছে, আসলে সে কি চায়। যদি সে ডিভোর্সই চায় তাহলে সে ডিভোর্সের কথা বলবে সবার সামনে, কারণ তাকে একটু ফেস করতে হবে, সবার সাথে কথা বলতে হবে। তো সে যেটা করলেন সেটা হচ্ছে সে বিকেল পর্যন্ত আমার সাথে ফোনে কথা বলছিলেন যে আমি আসছি, আসবো, সবাইকে ওয়েট করতে বলো এরকম। তো ওয়েট করছি, তো আমার আমি সন্ধ্যার পর থেকে আমি তার ফোনটা অফ পাচ্ছি, বিকেল থেকে অফ পাচ্ছি, পাই না তাকে, আর পাই না কি ব্যাপার, কি হলো তাকে পাওয়া যাচ্ছে না, এবং আমি তার কারোর সাথে ওইভাবে কন্ট্যাক্টে নাই, আমি বুঝতে পারছি না তার কি হচ্ছে। পরে আমি এক জায়গা থেকে খবর পেলাম সে নাকি মারাত্মক অসুস্থ, সে সিএমএইচে অ্যাডমিট। তো আমি আরো কনসার্ন হলাম যে কি হয়েছে, আচ্ছা আমি খবর নেই কি হয়েছে। তার জাস্ট একদিন দুদিনের মধ্যেই আমি আমার ডাক যোগে আমার তালাক নামাটা আসে, তালাকের নোটিশ যেটা নামা, তো নোটিশ যেটা সেটা আসে। তো আমি খুব অবাক হলাম, আমি ডেট দেখলাম যেদিন সে হসপিটালাইজড হয়েছেন এবং যেদিন আমার সাথে আসলে তার মিটিংটা করার কথা ছিল সবার সাথে বসে, সেই দিন আসলে উনি দুপুরবেলা এই লেটারটা ইস্যু করেছেন, করে উনি সিএমএইচে ভর্তি হয়েছেন, ওই দিনই উনি অসুস্থ হয়েছেন, ব্যাপারটা এরকম ছিল। তো হলো, তারপর আমি বললাম যে এটা কিভাবে কি হলো, কেন হলো। তারপর সে যে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে আমি জানতাম না আসলে। তো আমি এরপরে সে 2 মাস আড়াই মাস কোনো যোগাযোগ করেনি, হঠাৎ করে একদিন আসলো এসে
ইকোনমিক ক্রাইসিসের কথা বলছিলেন বাধন, শুধু এটাই কি কারণ নাকি এটাকে ঘিরে অন্য কিছু সম্পর্ক?
কিন্তু প্রথমে বলেছি যে ভালোবাসাটা একেবারেই জানালা দিয়ে উড়ে গেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত এবং বিকেল থেকে রাত সারা রাত পর্যন্ত সে ল্যাপটপে কাজ করতেন, উনি বলতেন যে উনি কাজ করছেন, কিন্তু উনি যে আসলে কি কাজ করেন সেটা নিয়ে আমাদের একটা কনফিউশন ছিল, কারণ
এতটুকু শেয়ার করবার মতো কি অ্যাক্সেসিবিলিটি বউ হিসেবে আপনার ছিল না?
আমার কোনো অ্যাক্সেসিবিলিটি ছিল না,
নিজেকে আড়াল করে রাখতে পারতেন, আপনি চাইলে এটা কিছু জানবার
আমার কোনো
এখতিয়ার ছিল না।
কারণ আমি আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এখন কি করছেন, এখন আপনি কি বলবেন সেটা কিন্তু আপনার উপর নির্ভর করছে। তো আমি এখন চেক করতে পারি, হ্যাঁ এটা আমি করিনি,
চেক না করলেও আপনি তো তার বিবাহিত স্ত্রী, আপনি পাশে বসেই তো দেখতে পারেন কি করছে।
আমি সেটা দেখতে পারি না, সে কাজই করছে, সে কাজই করছে, সে রুম লক করে সারাক্ষণ কাজ করতো,
রুম লক করে,
হ্যাঁ সে কি কাজ করতো আমি জানতাম না। তো হয় না,
সন্দেহ করার মতো কোনো জিনিস কখনো দেখেননি?
আমি 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 সন্দেহপ্রবণ মানুষ না,
কখনো সামনে কিছু পড়েনি,
আমি কখনো সন্দেহপ্রবণ মানুষ না, আমি চাই না, কারণ আমার কাছে মনে হয়েছে যে
তার পরিচিত জন বা কোনো ভাবে কোনো ইনফরমেশন কখনো আপনার কাছে আসেনি?
যাই এসেছে আমি তাকে জিজ্ঞেস করেছি যে এটা কি সত্যি, তখন সে বলেছে না মিথ্যা, তো আমি বিশ্বাস করেছি সে যেটা বলছে সেটা।
বাট ইনফরমেশন এসেছিল,
অনেক ইনফরমেশনই এসেছিল,
অনেক মেয়ের সাথে কমিউনিকেশন বা কিছু
আগের কমিউনিকেশনের ইনফরমেশন এসেছিল,
বিয়ের পরবর্তীতে
বিয়ের পরবর্তীতে আমার সাথে আমি ওভাবে কোনো ইনফরমেশন পাইনি, বাট এটা ছাড়া ওনার আরো কিছু প্রবলেম ছিল, সেগুলোর ইনফরমেশন আসছিল। তার বাচ্চা নিয়ে একটা ইনফরমেশন ছিল, তার আগে একটা ছেলে ছিল, এগুলো নিয়ে একটা ইনফরমেশন ছিল,
আর আগেও তার বিয়ে হয়েছিল, তার ওই সংসারে একটা ছেলে ছিল।
হ্যাঁ, এটাও ইনফরমেশন আমি পেয়েছি, বাট আমি যখন ওনাকে জিজ্ঞেস করেছি তখন উনি বলেছেন যে আসলে আমি এগুলো সব মিথ্যে, এবং আমি সেটা বিশ্বাস করেছি, কারণ আমি যাকে বিয়ে করেছি সে তো আমার হাজবেন্ড, তাকে তো বিশ্বাস করতে হবে।
ফাইনালি এটা জানবার চেষ্টা করেননি যে আসলে পূর্ব থেকে বিয়ে সম্পর্ক ছিল
কিনা? এটা আমি জেনেই বিয়ে করেছি, ব্যাপারটা এরকম না যে বিয়ের ব্যাপারটা আমার কাছে হাইড করা হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে
পূর্বতন তার বিয়ে হয়েছিল এটা আপনি জানতেন?
আমি জানতাম,
এবং তার ঘরে যে বাচ্চা ছিল এটা জানতেন না?
আমি জানতাম না,
পরে শুনেছেন?
পরে শুনেছি, এবং আমি গতকাল কনফার্ম হয়েছি আমার একটা বোনের থ্রুতে
আসলেই বাচ্চা ছিল,
বাচ্চা ছিল
পূর্বতন সংসারে।
হ্যাঁ, কিন্তু সে বলছে যে তার বাচ্চা ছিল না। তো এটা কেন আমি বলছি, এই জন্য যে যারা বাচ্চার সাথে রিলেটেড বা যারা বাচ্চাকে দেখেছে তারা বুঝতে পারবেন যে সে আসলে কতটা সত্যি বলছেন কি বলছেন। আমি আসলে আমি আমার হাজবেন্ডকে বিশ্বাসই করতে চেয়েছি, এবং আমি বিশ্বাসটাই করেছি, আমি বিশ্বাসটাই করেছি।
প্রস্তুত ছিলাম এই ধরনের, এই ধরনের মানসিক কষ্ট, এরকম দীর্ঘ নিঃশ্বাস এত সুন্দর মুখ থেকে দেখতে হবে বা শুনতে হবে।
তাই আমরা নিজেরা খুব অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর একটি মিষ্টি মুখের মানুষ, এত ভালো একজন মানুষের মুখে একটি ওকে, আমার মনে হয় এখন আমাদের সবার একটা ছোট্ট ব্রেকে যাওয়া উচিত। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, এনজয় ফ্যামিলি, ভালোবাসার বাংলাদেশ ফিরছি ছোট্ট একটা বিরতি পরে। জয়
যমুনা রেফ্রিজারেটর, টাইম চেক, এখন সময় রাত 2টা।
রায়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা, আমার প্রয়োজন বোধে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা, আমার প্রয়োজন বোঝে।
কি ভাই, বাড়ির বাইরের দেয়ালে ধুলো ময়লা জমে একাকার, টেস্টিস পাঞ্চার, আবার রং করার টেনশন,
নো টেনশন, এসে গেল ন্যানো অ্যাডিটিভ সমৃদ্ধ বাচার ওয়েদার কোট অ্যান্টি ডট লং লাইফ, যা বাড়ির বাইরের দেয়ালে ধুলো ময়লা জমতে দেয় না, ফলে দেয়াল থাকে সুরক্ষিত বছরের পর বছর। হ্যাঁ, দশটা স্টেশনে এখন ঢাকা FM পুরো বাংলাদেশ জুড়ে, সারা দেশে সবার সাথে ঢাকা FM 90.4।
আপনাদের সাথে দেখতে পাচ্ছি কিন্তু ফেসবুকে অলরেডি অনেকগুলো বন্ধুরা আমাদেরকে কমেন্ট করে ফেলেছে। রাহা আছে সাথে, রাহা কি বলছে? ওকে বাঁধনাপুর গল্প শুনতে খুব ভালো লাগছে।
স্পেশালি কমিউনিকেট করতে চাইলে তোমরা তো জানোই ঢাকা স্পেস এফএম স্পেস 9.4 দিয়ে সার্চ করলেই কিন্তু আমাদের পোস্ট আছে। অলরেডি আমরা একটা লাইভ এসেছিলাম বাদনকে সাথে, সেটাও তোমরা এক্সপ্লোর করতে পারো। শুনছিলাম বাদনের কথা, কিছু কিছু ব্যাপার পরোক্ষভাবে বিচ্ছিন্নভাবে উঠে এসেছে, যেই রকমভাবে তার সম্বন্ধে বিয়ের আগে ধারণা দেওয়া হয়েছিল, তার বৈষয়িক অবস্থা এবং তার পারিপার্শ্বিক অবস্থা, ইভেন তার ম্যারিটাল কন্ডিশন ওই রকম না, এরকমই জানা গেল পরবর্তীতে। এবং তার যে অ্যাক্টিভিটিস, সে যেভাবে জীবনটা পার করছিল সেই সময়টাতেও তাকে দেখে কোনো তার বিবাহিত স্ত্রী হিসেবে কোনো মানুষের হয়তো ভালো লাগবার কথা না, যে অলস সময় সারাদিন পার করছে, রাতের বেলা দরজা বন্ধ করে নিজের মতো করে আছে। কে নিয়ে আছে, কিভাবে আছে, সেই ভিজিবিলিটিটা, সেই ট্রান্সপারেন্সিটা স্বামী স্ত্রীর মধ্যে না থাকলে তো সেখানে বিষ বাষ্প বাতাস ঢুকতে বাধ্য, যেখান থেকে কিন্তু এই ফ্রাস্ট্রেশনের বিষয়গুলো হয়তো আস্তে আস্তে বেড়ে চলেছে। তারপরে কি হলো বাদনের কাছ থেকে একটু শুনুন।
তারপর সে তখন চলে গেছে, চলে যাওয়ার পর সে একদিন রাতে আসলেন, রাত বারোটা পৌনে বারোটার দিকে আমাকে ফোন দিয়েছিলেন যে উপরে আসবেন। তো আমি বললাম, আমার আমি বললাম যে কেন, তো বলছে যে তখন আমি বুঝতে পারলাম যে উনি ড্রাঙ্ক। তো আমি বললাম যে, বলছে যে আমি এখন সারার সাথে দেখা করব, নিচে নিয়ে আসো সারাকে।
কি অ্যালকোহলিক ছিলেন নাকি?
উনি অ্যালকোহলিক ছিলেন।
ওকে, এটা কি প্রতি রাতের কাজ ছিল?
এটা উনি আগে একটা প্র্যাকটিসের মধ্যে ছিলেন, বাট উনি বলেছেন
বেপরোয়া হয়ে গেছিলেন পরবর্তীতে।
উনি
অ্যালকোহলিক বলতে যা বুঝায়?
হ্যাঁ, উনি ওনার ফ্রেন্ড ওনার বাসায় এটার একটা আড্ডা বসতো, বাট এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমি এগুলো নিয়ে আসলে কারণ কি, এটা আমার সাথে, হ্যাঁ আমার সাথে যা হয়েছে হয়েছে ভাইয়া, মানে আমি 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 বলছি, সে আমার বাসায় আসলো, এসে সে যেটা করলো, সে গাড়ি
দিয়ে
রাত বারোটা এবং সে ড্রাঙ্ক অবস্থায় সে তার একটা জিপ গাড়ি ছিল, সে সেই গাড়িটা দিয়ে আমার মেইন গেটটা ভেঙে ফেললো, ভেঙে ফেললো। এবং যখন সে ভেঙেছে তখন এত জোরে শব্দ হয়েছে মনে হয়েছে বোম ব্লাস্ট হয়েছে, খুব স্বাভাবিক ভাবে। মেইন গেট মানে কিন্তু মেইন গেট, তো এটা যখন ভেঙে একটা গাড়ি ভেতরে ঢুকবে তখন কিন্তু অনেক জোরে শব্দ হবে। এবং আমার শুধু আমার বাসা না, আমার এলাকায় আমার রোডে যত বাসা আছে প্রত্যেকটা বাসার মানুষ রাস্তায় ছিল ওই সময়, এবং পাশের রাস্তার মানুষও মানে বাইরে মানে বাসার মানুষও রাস্তায় ছিল। তো সে ঢুকলো, ঢুকে আমার ভাই আমার বাবার সাথে হাতাহাতি করলো, আমার সাথে চিৎকার চেঁচামেচি করলো, করে সে যখন বুঝতে পারলো যে জিনিসটা কি হচ্ছে, সে মানে হয় না যে সে তো আসলে তখন ড্রাঙ্ক ছিল, সে তার মতো করে যা করেছে, তারপরে সে এত স্পিডে গাড়ি নিয়ে বের হয়েছে, সে যখন বের হয়েছে তখন সে তার গাড়িও ভেঙেছে। তা আমার আমার চারতলা একজন ভদ্র লোক একটা আঙ্কেল ছিলেন, ওনার হাত ভেঙে গেছে ওর গাড়ির ধাক্কায়। তো এই সব করে উনি চলে গেছেন, চলে গেছেন পরে আমার এলাকার মুরব্বীরা থাকেন না, তো আমার বাবা আমার বাবা এবং আমরা সবাই হতভম্ব, তো আমরা আসলে কি করবো বুঝতে পারছিলাম না। তো ওনারা বললেন যে দেখেন, অবশ্যই এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ হচ্ছে যেহেতু তখনও সে তার সাথে আমার ডিভোর্সটা হয়নি, সে মাত্র আমাকে একটা নোটিশ পাঠিয়েছে। তো বলছে যে আপনি দেখেন, বাট এটা তো ক্রিমিনাল অফেন্স, তো আপনি জাস্ট একটা থানায় ইনফর্ম করে রাখেন ব্যাপারটা। তো যে জাস্ট ইনফর্ম করা হলো, আমরা কোনো কেস করিনি। তো রাত তিনটার সময় থানা থেকে আমাদেরকে ফোন করেছে যে আপনারা তো কেসটা করলেন না, তো মেজর সাহেব উনি আসছেন, উনি রিটায়ার করেছেন সেনাবাহিনী থেকে, উনি এসে উনি তাকে কেস সাজায় নিয়ে আসছেন, উনি বলতে চান যে আপনি তার কাছে মানে আপনার মেয়ে এবং আপনারা সবাই মিলে তার কাছে চাঁদা চেয়েছেন, সে আপনাদের নামে চাঁদা বাজির কেস করেছে। তো চাঁদা বাজির কেস কিভাবে, যে সে তার বাচ্চাকে দেখার বিনিময়ে আমরা তার কাছে টাকা চেয়েছি, তো যখন সে টাকাটা দিতে অস্বীকার করেছে সে আমরা তাকে মেরেছি। তো এই ধরনের একটা সে ঘটনা বলেছে। তো পুলিশ থানা থেকে বলছে যে আপনারা সকালে আসেন, এই জন্য যে আপনি এখন যে অবস্থায় আছেন সেটা একটা ব্যাপার, আর একটু হচ্ছে এটা একটা পারিবারিক সমস্যা, আপনি দেখেন যে এটা এভাবে তো না, আসলে ওনারাও তো আসলে চান না যে কোনো কিছু নিয়ে আসলে এত বাড়াবাড়ি কিছু হয়ে যায়, কারণ বুঝতে পারছেন ব্যাপারটা পুরো ফেক। হ্যাঁ, উনি ওনার বল প্রয়োগ করলেন, ক্ষমতা প্রয়োগ করলেন, করে কেসটাকে নেয়ালেন থানায়। তারপরে তো যা হ্যারাসমেন্ট করার উনি আমার করেছেন, আমি কোর্ট গেছি, আমি থানা ফেস করেছি, এবং তখন আমার সাথে আমার যারা কলিগ, আমার সাংবাদিক বন্ধু মানে ভাই যারা আছেন সবাই কিন্তু জানে ঘটনাটা। বাট ওই সময়টা আমার মেয়ে তখন 3 বছর কয়েক মাস, তখন হচ্ছে আমার মেয়ের স্কুলে ভর্তির সময় ছিল। তো আমি ভাবলাম যে আমার আর ওর এইসব ঝামেলার কারণে আমার বাচ্চাটা এই ইয়ারটা যদি মিস করে, আমার বাচ্চা ভালো একটা স্কুল মিস করবে, মানে মানে যেখানে আমি দেই মানে এখন না দিলে ও আসলে ভালো স্কুলটা মিস করবে, এবং ভালো স্কুলটা মিস করবে শুধুমাত্র এই দ্বন্দ্বের কারণে। কিন্তু আমি জাস্ট সবাইকে রিকোয়েস্ট করলাম যে ভাইয়া যা হয়েছে হয়েছে, প্লিজ কিছু লিখেন না, আপনারা কিছু লিখেন না, আমি জিনিসটা সর্ট আউট করার চেষ্টা করি, কারণ ওর আগের মাথায় করেছে কি হয়েছে আমরা ঠিক করি, আসলে কি হবে কি হবে না আমরা ঠিক করি, দেখি যে কি হতে পারে। তো এরকম করে চললো, এবং সে তারপর থেকে আমার সাথে আমার বাচ্চার সাথে কোনো রকম যোগাযোগ করলো না।
ঘটনার পর থেকে
সে আর কোন রকম যোগাযোগ করে না, যোগাযোগ করে না। তখন তোমার মেয়ে বেশ ছোট, তারপর আমার মেয়ে স্কুল শুরু হলো, আমি আমার নিজেই আমার মেয়েকে স্কুল ভর্তি করলাম। আল্লাহর রহমতে বাংলাদেশে অনেক ভালো একটা স্কুলে আমার মেয়ে পড়ে, এবং আমি খুব ব্লেসড যে আমি স্কুলে আমার মেয়েকে দিতে পেরেছি। তো আমার মেয়ে যায় স্কুলে, তো টিচার একদিন আমাকে বলছে যে দেখেন আপনি, আপনার সাথে আমার একটু কথা ছিল, মিশন, আমার মেয়ের ভালো নাম মিশাল, বলছে মিশাল তো বাবাকে খুব মিস করে, আপনি কিভাবে নিবেন ব্যাপারটা আমি জানি না, বাট ও সারাক্ষণ ক্লাসে ওর বাবার কথা বলতে থাকে। তো আমি হয় না যে টিচারের সাথে আমার তো আসলে ওইভাবে কখনো বলা হয়নি, সে জানে যে আমি মানে হয়তো সিঙ্গেল মাদের কারণ হচ্ছে আমি, ওর বাবা আমাদের সাথে কোনো কন্ট্যাক্টই নাই, সে স্কুলে ফার্স্ট যেতে আসে নাই, সে ভর্তির সময় আসে নাই, সে কিছুই করে নাই। তো ওইভাবে কখনো আমার তাদের সাথে কথা হয়নি, আর আমি কি বলবো আসলে কি বলবো না, এটা নিয়ে একটা কনফিউশন আমার সবসময় কাজ করেছে। কারণ আমার বাচ্চার জন্য মানে কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না আমি এটা বুঝতে পারছিলাম না। তো পরে আমি কাউন্সিলিংও করি আমার এই ব্যাপারটা নিয়ে যে আসলে আমার কি করা উচিত, কারণ যেহেতু সে আমাদের সাথে যোগাযোগ করছে না এবং আমার বাচ্চাটাকে মিস করছে। তো আমার আশেপাশের কিছু মানুষ যারা হয় না যে অত চিন্তা করে কিছু বলে না, বা ভালো চায় বা মন্দ চায়, যাই হোক তাদের বুদ্ধিটা একরকম, তারা বলছে যে বাহু তুমি এখন একটা নিজের কথা চিন্তা করো, বিয়ে করে ফেলো, কারণ ও এত ছোট, ওকে যদি তুমি যাকে বাবা বলবা ও কিন্তু এখন বুঝবে না। আমি বলছি যে ব্যাপারটা এরকম কখনোই না, যে মানুষটা তাকে জন্ম দিয়েছে সেই লোকটাই তার বাবাই থাকবে, সে কিন্তু এরকম না যে বাবাটাকে আমি চেঞ্জ করে ফেলতে পারবো। হ্যাঁ আমার হাজবেন্ড হবে সে নতুন করে, বাট সে তো আমার বাচ্চার বাবা হবে না। হ্যাঁ তো আমি এটা না আমি ওদের সাথে ওভাবে কনভারসেশনে যাইনি, কারণ হয় না যে আমার ফ্যামিলিতে এই ঘটনাটাই আর নাই। তো আমি কারোর সাথে যে কথা বলবো সেটা নিয়ে বলে আসলে কোনো লাভ হবে না, কারণ আমি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি এই সিচুয়েশনটা কিন্তু ডিফারেন্ট তাদের থেকে। তো আমি কাউন্সিলিং করলাম একদম প্রফেশনাল কাউন্সিলার যারা, আমি তাদের সাথে কথা বললাম রিগার্ডিং মাই ডটার, যে আমার আসলে এখন কি করা উচিত, যে আমি আমি কি ওর বাবার সাথে যোগাযোগ করবো, আমি কি ওর বাবার কাছে ওকে যেতে দিবো, নাকি আসলে আমি আমাকে সবাই বলছে যে তুমি আবার কারোর সাথে ইনভলভ হয়ে যাও, তাহলে ও হয়তো বুঝবে না, ও এত ছোট ও হয়তো বুঝবে না। আমি জিনিসটাকে মেনে নিতে পারছি না, যে বুঝবে না এটা তো কোনো কথা হতে পারে না, মানে একটা বাচ্চা তো বড় হয়ে বুঝবেই যে তার বাবাকে তার মানে মা কাকে আবার বিয়ে করেছে, সেই জিনিসগুলো ক্লিয়ার থাকাটা অনেক জরুরি, তাই না? আমার সাথে তার যাই হয়েছে, পরে আমি কাউন্সিলিং করলাম, আমি সবার সাথে একটু কথা বললাম, বলে আমি আবারও আমি নিজে বুদ্ধিতে আমি নিজে ডিসিশনে আমি ডিসিশন নিলাম যে ওকে ফাইন আমি তার সাথে যোগাযোগ করব, আমি আমার বাচ্চাকে ওখানে পাঠাবো, আমার বাচ্চা যাবে, কারণ আমার বাচ্চা অন্য বাচ্চাদের সাথে হয় না যে আমার বাচ্চা একমাত্র বাচ্চা ছিল যে বাচ্চাটা হচ্ছে যার বাবা আসলে স্কুলে যায় না, তো যখন তার বাচ্চা স্কুলে যায় না মানে বাবা স্কুলে যায় না, তো তখন এটা নিয়ে ও আসলে অনেক হীনমন্যতায় ভুগত, যেটা আমাকে অনেক পীড়া দিয়েছে। কারণ আমার মনে হয়েছে যে আমি মা হিসেবে আমি সবই করতে পারছি, আমি আমি বাবা মা দুজনের দায়িত্ব পালন করতে পারছি, আমি আমার ভালোবাসা যতটুকু আমি দিতে পারছি তার থেকে বেশি দিচ্ছি, কিন্তু আসলে বাবাটা তো আমি হতে পারবো না, এটা আসলে প্র্যাকটিক্যালি এটা পসিবল না। তো ঠিক আছে, আমি তার সাথে যোগাযোগ করলাম, বাচ্চাকে যেতে দিলাম, বাচ্চার সাথে সে বাচ্চার সাথে দেখা করে, সে কথা বলে, সে ঘুরতে যায়, এগুলো করছে। তারপর হয় না যে বাচ্চাকে নিয়ে সে দেশের বাইরেও ঘুরতে গেল, আমি বললাম যে একটা ভ্যাকেশনে তাহলে যাও তোমরা, তোমরা ঘুরো, ভালো লাগবে, বাচ্চাটাও খুশি হবে। গেল, ঘুরলো, আসলো। তারপর আমার মেয়ে সারাক্ষণ বলতে থাকে, থাকতো আর কি, মানে আমি আমার মেয়ের কথা মানে আমার জন্য আমার মেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট আসলে, মানে আমার জীবনে আমার জীবনে পুরো ফোকাস আমি আমার মেয়েকে করে ফেলেছি। তো আমার মেয়ে বারবার বলতো মা আমাদের একটা ফ্যামিলি নাই, আমাদের একটা ফ্যামিলি নাই। তো আমি বললাম কেন, আমি আছি, নানা আছে, নানা আছে, বললেন মা বাবা তো নাই, বাবা তো অন্য বাসায় থাকে, তোমরা এক বাসায় কেন থাকো না, তোমরা এক বাসায় কেন থাকো না। তো হয় না যে ঠিক আছে, আমি আমি আমার বাচ্চাকে বুঝাচ্ছিলাম, অনেক কিছু করেছি, ওকে ফাইন। আমি তারপরে আমি ভাবলাম যে আমি ওর সাথে কথা বলি, কথা বলে আমি তাকে বললাম যে দেখো যা হওয়ার তো হয়েছে, অনেক কিছু তুমি করেছো, অনেক কিছু বলেছো, ঠিক আছে, যা হওয়ার হয়েছে আমরা চিন্তা করতে পারি আবার, কারণ বাচ্চাটা সারাক্ষণ বলতে থাকে যে মা আমার একটা ফ্যামিলি নাই, আমার জন্য এটা আমার মাথায় সারাক্ষণ এই কথাটা খুব বাজত যে আমার একটা ফ্যামিলি নাই। তো আমি তাকে বোঝাতাম অনেক ভাবে, আমি তাকে বুঝতে দিতাম না যে আমি, হ্যাঁ এটা নিয়ে আমি কনসার্ন, আমি তাকে বলতাম যে মা আমরা তো একটা ফ্যামিলি, আমি আমার বাবা মা আমরা একটা ফ্যামিলি। তো আমি তাকে যখন বললাম, তো গত এক বছর 12 মাস আমি বলবো যে আমি তাকে বলেছিলাম যে আমরা এটা ঠিক করতে পারি কিনা, তো তখন সে এবং আমার নিউজটা আবার করতে সবাই আবার ই হলো যে বিয়ে মানে আমার ডিভোর্সটা হয়েছে কিনা, আমি তারপর আবার তাদেরকে রিকোয়েস্ট করলাম, সবাইকে রিকোয়েস্ট করলাম ভাইয়া লিখেন না, যদি যদি টিকে যায়, যদি আমার সাথে আবার তার সাথে সব ঠিক হয়ে যায় তাহলে তো এই এই লেখাগুলা এই সব কিছু আসলে একটা বাধা হয়ে দাঁড়াবে, আপনারা লিখেন না প্লিজ। এবং প্রত্যেকটা মানুষ আমাকে তখন কিন্তু কোঅপারেট করেছে, কেউ কিছু লিখেনি, একটা লাইন লিখেনি, আমি শুধু বলেছি ভাইয়া আমার হারানোর আর কিছু নাই, আমি কি হারাবো, ও আমাকে মানুষের কাছে যে পরিমাণে ছোট করেছে, আমাকে যেখানে নিয়ে নামিয়েছে, এরপরে আমার আর হারানোর তো কিছু নাই, কিন্তু আমার বাচ্চাটাকে সারা জীবন সবাই কথাগুলো শোনাবে।
প্রচুর প্রচুর ফিডব্যাক, প্রচুর কোয়েশ্চেন আছে, আমি সবগুলো কোয়েশ্চেন যদি অ্যাকুমুলেট করে জিজ্ঞেস করতে পারি তো হয়তো কোয়েশ্চেনের ধরনটা এরকম দাঁড়ায়। তার আগে একটু বলে রাখি যে আমরা অলরেডি লাইভে আসি, লাইভে আসি মাঝে মাঝে এই কারণে যে তোমরা অনেক সময় সরাসরি দেখতে চাও যে কি হচ্ছে এখন স্টুডিওতে, কেমন ভালোবাসা বাংলাদেশের স্টুডিওটা তো তোমাদেরই, কি হচ্ছে, তো এইটা শেয়ার করবার প্রয়োজন পড়ে, সেই কারণে মাঝে মাঝে লাইভে আসি, আমরা আসতে থাকি, এখন লাইভে আছি আমরা। তোমরা চাইলেই ঢাকায় স্পেস এফএম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই আমাদের পেজ পাচ্ছ, যেখানে আমরা অলরেডি লাইভে আছি আমাদের প্রিয় অভিনেত্রী এবং মডেল বাঁধনকে নিয়ে। এবং কোয়েশ্চেনটা অনেকটা এইরকমই যে সবাই বলছে যে একজন ঘরণী হিসাবে যে ধরনের মানুষ চিন্তা করি বা কল্পনা করি বা স্বপ্নে দেখি আমরা, একজন প্রফেশনাল হিসেবে ডক্টর যার এক স্টারডাম আছে, সবকিছুকে পেছনে ফেলে দেয় একদম পিকে থাকা অবস্থাতে, সবকিছুকে ছেড়ে দিয়ে শুধুমাত্র সংসারী হওয়ার জন্য, কারো ভালোবাসার মানুষ হওয়ার জন্য, কারো গর্বিত সন্তানের মা হওয়ার জন্য, এইভাবে সমস্ত কিছুকে পেছনে ফেলে দিয়ে যে আত্মনিয়োগ করে এবং তার অনেক রকমের অসম্পূর্ণতা থাকার পরেও শুধুমাত্র সংসারের প্রয়োজনে যে মানিয়ে নিয়ে চলে, তারপরও যখন সবকিছু বিনিময়ে যখন সুরে বাঁশি বাজলো না, তারপরও যখন অনেক রকমভাবে অপমান অপদস্ত হতে হলো, সেই বাবার কথা বারবার বলছিলেন বাঁধন যে বাবার কথা চিন্তা করলেই চোখ দিয়ে পানি নেমে আসে, সেই বাবাকে চোখের সামনে অপমান অপদস্ত হতে দেখেছেন, একদিন দুই দিন না, দিনের পর দিন মাসের পর মাস দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে যে বাবা আপনার জন্য গর্বে পাগল হয়ে থাকার কথা, যে বাবা আপনার জন্য অসম্ভব ভালো লাগায় বুক উঁচা করে দাঁড়িয়ে থাকার কথা, সে বাপ জীবনে যদি সবচেয়ে বেশি কষ্ট পেয়ে থাকে শুধুই আপনার জন্য, শুধুই আপনার জন্য, শুধুই আপনার জন্য, যদি দীর্ঘ নিঃশ্বাসের কোনো কারণ হয়ে থাকে তার এই পুরো জীবনে শুধুমাত্র আপনার জন্য, বিকজ কর্মজীবনে অনেক বর্ণাঢ্য একটা ক্যারিয়ারের মানুষ তিনি, তিনি তার সন্তানকে চমৎকারভাবে সেই পারিশ্রমিক দিয়েছেন, বিনিময় যেটি পেয়েছেন আপনার হাত ধরে শুধুই দীর্ঘ নিঃশ্বাস, এত কিছুর পরে সবকিছুকে মানিয়ে নিয়েছেন একটি মাত্র কারণে, আপনার মিশেল, আপনার কলিজার টুকরা, আপনার চোখের নয়নমণি, ওরে যেন আপনি ভালো রাখতে পারেন, সুখে রাখতে পারেন। তাই আমার কাছে মনে হচ্ছে যে আমি আমি বাংলাদেশের সেরা ঘরণীদের একজনের কথা শুনতেছি না, আমার মনে হচ্ছে প্রত্যন্ত কোনো অঞ্চলে যেখানে এখনো লাইটের আলো পৌঁছায়নি এরকম কোনো মেয়ের গল্প শুনতেছি, যার অনেক কিছু থাকার পরেও যেন কিছুই নাই, যে অনেক কিছু দিয়ে স্বয়ং সম্পন্ন হওয়ার পরেও যেন সবচেয়ে বেশি অসম্পন্ন, বেশি খালি, না হলে এত কিছু থাকার পরও তাকে কম্প্রোমাইজ করে কেন থাকতে হয়, এত কিছু থাকার পরও কীভাবে এত খারাপ অবস্থার সাথে তাকে সহাবস্থান করতে হয়, এগুলো মানুষ জানতে যাচ্ছে, মানুষ ভাবতেছে, মানুষ এগুলো নিয়ে কথা বলতেছে। বাধন কেন বাধন, শুধুই মিশেল, শুধুই কিছু সময়ে ভালো লাগাকে পাগলের মতো ফিরে পাওয়ার চেষ্টা,
আমার মেয়ে আমি চাই নাই যে আমার বাচ্চাটা একটা অসুস্থ পরিবেশে বড় হোক, আমি চেয়েছি যে হ্যাঁ এটা এটা যে একটা অসুস্থ পরিবেশ তাও আমি বলছি না, কিন্তু মানে আমাকে কেউ ভুল বুঝবেন না, মানে অনেকে হয়তো ভাবতে পারে যে এটাকে আমি হয়তো কোনো কারণে বুঝাতে চাচ্ছি যে মা আর একটা কারোর সাথে ইনভলভ হলে এটা খারাপ কিছু, এরকম না কিন্তু, হতেই পারি, আমি আমি এটাকে খারাপ বলছি না, কিন্তু আমাকে কেউ ভুল বুঝবেন না। বাট আমি চেয়েছি যে ওর বাবাই ওর বাবা থাকায় আমরা যদি এটা সলভ করতে পারি তো কেন না, আর একটু না হয় কম্প্রোমাইজ করলাম, আর একটু না হয় কাজ বেশি করলাম। আমি আমি আমার বাচ্চা যখন 8 মাস বয়স আমি তখন থেকে কাজ শুরু করেছি, আবার আমার বাচ্চাকে আমি 2.5 বছর বয়স পর্যন্ত কমপ্লিট ব্রেস্ট ফিডিং করিয়েছি। আমার বাচ্চা ব্রেস্ট ফিড করতো বলে আমার বাচ্চাকে আমি বাসায় রেখে শুটিং এ যেতে পারতাম না, আমি আমার বাচ্চাকে নিয়ে শুটিং করতাম শুধুমাত্র এই জন্য কারণ আমার বাচ্চা ব্রেস্ট ফিডিং করতো, আমাকে ছাড়া থাকতে পারতো না, অন্য কিছু খেতে চাইতো না, আমি নিয়ে নিয়ে শুটিং করেছি। আমি কি ওই সময়টা আমি কিভাবে পার করেছি, মানুষ বলে না মিডিয়া মিডিয়া এত খারাপ এত খারাপ, আমার মিডিয়ার কলিগ যে আমার জন্য যা করেছে এটা এটা কাউকে আমি বোঝাতে পারবো না, কারণ আমার মিডিয়ার আমার শুধু কলিগ না আমার আমার ডিরেক্টর ইভেন যারা প্রোডাকশনে কাজ করেছে ওরা বাচ্চাকে নিয়ে খেলতো, ওরা সবসময় সময় দিত, মানে আমাকে কখনো ওই কষ্টটা নিতে দেয়নি যে না আপু ঠিক আছে আপনি করছেন করেন আপনি আপনার মতো কাজ করেন আমরা দেখছি, কিন্তু আমি তো মা একটা চিৎকার শুনতাম আমি শর্ট ছেড়ে চলে যেতাম। আমার ডিরেক্টর আমার আমি যখন ফার্স্ট নাটক শুরু করি আমার কোয়ার্টার ছিলেন আমজাদ হোসেন, বাংলাদেশের উনি একজন লিজেন্ড, আমি জুয়েল মাহমুদের কাজ দিয়ে প্রথম কাজটা শুরু করি ধারাবাহিক, ওই ধারাবাহিক উনি আমার বাবা ছিলেন। আমার এমনও হয়েছে যে আমি ওনার সাথে শর্ট দিচ্ছি আমার বাচ্চা চিৎকার করেছে আমি শর্টের মাঝখান থেকে দৌড়ে চলে গেছি, এটা থেকে আমি আমার প্রফেশনকে কিন্তু অপমান করেছি, কিন্তু আমার কিছু করার নাই কারণ আমার আমার মনে হয়েছে যে সব আছে বাট আমার বাচ্চা সবার আগে, আমি করেছি এটা, আমি কোনো আমি আমি বলছি না যে এটা আমার আমি বেশি কিছু করেছি, আমার মা হিসেবে এটা আমার দায়িত্ব, কিন্তু আমি সেটা সেটাই করেছি। আমার মনে হচ্ছে যে আমার বাচ্চাকে আমি ফিডিং করাবো, আমি করেছি, আমি নিয়েছি নিয়ে গিয়েছি, আমাকে কাজ করতে হয়েছে, ওকে ফাইনাল কাজ করেছি, বাচ্চা সহ করেছি, এটা আমার চয়েস ছিল, আমি বাচ্চা রেখে দিতে পারতাম, চয়েস তো আমার, আমি কাউকে ব্লেম করছি না, আমি করেছি এবং আমাকে অসম্ভব কোঅপারেট করেছে আমার আমার মিডিয়ার সমস্ত বন্ধু সমস্ত মানুষ মানুষ শুধু মিডিয়াকে মিডিয়াকে খারাপ বলতে বলতে আমার যেটা একটা সময় মনে হয় যে আমি আমি কাউকে বোঝাতে পারবো না যে ওরা আমার সঙ্গে কি করেছে। সব ঠিক আছে, আমার আমার বাচ্চা আমাকে একদিন বললো মা আমরা ফ্যামিলি একটা ট্রিপে যাই, মা আমরা একটু ঘুরতে যাই কোথাও, একটা ফ্যামিলি ট্রিপ। আমি বললাম মা তুমি ফ্যামিলি ট্রিপ বুঝো, আমার সব ফ্রেন্ডরা যায় মা, সবাই ফ্যামিলিকে ফ্যামিলি নিয়ে যায়, চলো না মা আমরা যাই। তো আমি ভাবলাম যেহেতু আমরা ঠিক করার চিন্তা করছি তাহলে ঠিক আছে মালয়েশিয়া আমরা ট্রিপ প্ল্যান করি, আমরা তখন 3 জন একসাথে মালয়েশিয়া গেলাম ঘুরে আসলাম সব ঠিক আছে। এসে আমি শুনলাম যে সে বিয়ে করেছেন, তো সে যখন বিয়ে করেছেন আমি শুনলাম একজনের মাধ্যমে, হ্যাঁ আমার কষ্ট হয়েছে কারণ সে আমার সাথে দীর্ঘ 1 থেকে 1.5 বছর মানে সে যেটা সবসময় করে সে আমার সাথে কিন্তু প্রতারণাই করে গেছে, সে আমাকে বলে দিলেই পারত যে সে কারোর সাথে ইনভলভ বা সে বিয়ে করেছেন, ইটস ওকে আমিও বিয়ে করতে পারতাম সেও বিয়ে করতে পারে, এটা কিন্তু কোনো অপরাধ না, মানে কারো বিয়ে করাটা কোনো অপরাধ না। সে আমার সাথে সে তো ছিল না কিন্তু সে আমরা ঠিক করবো এরকম একটা প্ল্যানিং, কিন্তু আমরা মালয়েশিয়াতেও গিয়েছি আমরা একসাথে ছিলাম ওখানে আমার বাচ্চা আমি এবং সে, আমরা একসাথে ঘুরেছি
চলছে,
আমি সেটাই বললাম যে সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের একসাথে যাওয়াটা, যে হয় না যে একসাথে কিছুদিন থাকলে হয়তো
এরই মাঝে কি নিউজ পেলেন আপনি,
এরই মাঝে না আমি ওখান থেকে ঘুরে এসেছি ভালো মতো ঘুরে এসেছি এবং এসে আমি শুনলাম একজনের মারফতে যে সে বিয়ে করেছেন,
পরবর্তীতে জানলেন যে সেই ঘরে একটা বাচ্চাও আছে, দেন আপনার সাথে ফ্রাস্ট্রেশন শুরু হলো, ফ্রাস্ট্রেশন শুরু হওয়ার এই 1-1.5 বছরের মধ্যে আবার রিসেটেলমেন্টের চেষ্টা চলছে, সেই কারণে একসাথে আপনারা মালয়েশিয়াতেও গেছেন, ফিরে এসে শুনতে পাচ্ছেন যে অলরেডি এর মধ্যে আরেকজনের সাথে বিয়ে হয়েছে।
হ্যাঁ বিয়ে করেছে। আমি একটা জিনিস খুব ক্লিয়ার করি, কারো হয়তো মনে হতে পারে যে যার সাথে আমার কোনো কিছু নাই তার বিয়ে হয়েছে না কি হয়েছে এটা নিয়ে আমি কেন কনসার্ন হব? আমি মোটেই কনসার্ন না, যেহেতু তার সাথে আমার একটা প্যাচেক হওয়ার কথা ছিল, সেহেতু আমি আমি বলেছি যে সে আমাকে এটা হাইড না করলেও পারত, ঠিক আছে? এরপরে আরো আছে, এখানেই তো শেষ না। আমাকে বৃহস্পতিবার দিন এক বৃহস্পতিবার আমাকে ফোন দিয়ে বলল যে আমি মিশেলকে মানে সায়রাকে বাসায় নিয়ে যাব। ওর বাসায় সে যায় যে থাকতো আমার মেয়ে। তো আমি বললাম ঠিক আছে, আমি কিন্তু জানি যে তার ওয়াইফ ওখানে আছে, আমি জেনেই তাকে পাঠিয়েছি। আমি কখনো চাইনি আমার বাচ্চা আসলে হয় না যে সিন্ড্রেলা, স্নো হোয়াইট, যখন ডিজনি প্রিন্সেস দের এই গল্পগুলো দেখে তখন তাদের মাথায় স্টেপ মম নিয়ে যেই ধারণাটা হয় সেটা যাতে আমার মেয়েকে কখনো তাড়না না করে, কখনো যাতে আমার মেয়েকে সেটা ভয় না দেয়। আমি এটা জেনেও আমি যেতে দিলাম। আমার মনে হলো যে যেহেতু তার বাবা তাকে বিয়ে করেছেন সেই ভদ্র মহিলাকে, ডেফিনেটলি সে তার বাবার ওয়াইফ, তো তার সাথে তার একটা কথা হলে, আন্ডারস্ট্যান্ডিং হলে এটা কোনো খারাপ কিছু হবে না। এটা জেনে কিন্তু আমি যেতে দিয়েছি। সে স্কুল থেকে চলে গেছে। আমাকে দুদিন পরে ওর বাবা ফোন নিয়ে বলছে যে তোমার সাথে আমার ওয়াইফ কথা বলবে। তো আমি বললাম যে আমি মানে আমি আসলে এটার জন্য প্রস্তুত ছিলাম না, তার কোনো রিপ্লাই দিতে পারিনি। বললাম সে ফোন ধরে কথা বলছে, আমাকে বলছে যে আমি মাসরুরের ওয়াইফ, মাসরুর তো কানাডা চলে যাচ্ছে আমার সাথে, আমি আর মাসরুর সিদ্ধান্ত নিয়েছি আমরা সায়রাকে নিয়ে যাব ক্যানাডাতে। কথাগুলো শুনে যে আসলে আমি কি রিয়াকশন দিব বা আমি যে আসলে কি উত্তর দেবো আমি জানি না। তো আমি বুঝতে পারছিলাম না যে এগুলো কথা আমি শুনছিও কিনা, এটাও আমার কাছে মনে হচ্ছিল যে আমি হয়তো শুনতে পাচ্ছি না কথাগুলো, মানে আমি মনে হয় ভুল শুনছি। তো বলছে যে আমরা সায়রাকে নিয়ে যাব, সায়রাকে নিয়ে যাব এই জন্য। তো আমি বললাম যে সায়রাকে নিয়ে যাব মানে কি? তো বলছে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমি আর আমার হাজবেন্ড সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওকে নিয়ে যাব। তো আপনি যদি তার ভালো চান আপনার সন্তানে, আপনি তাহলে তাকে যেতে দিবেন, এখন আপনার উপর নির্ভর করে আপনি কি চান। আর আমি দুই দিনে বুঝে গেছি এই ছয় বছরে আপনি এই বাচ্চাটাকে কোনো ভালোবাসা দেন নাই।
এটা কয় মুহূর্তে বুঝলো? উনি
উনি দুদিনে বুঝেছেন। তো আমার যে আসলে এই কথা শোনার পরে একটা মানুষকে কি বলা উচিত আমি জানি না। আসলে আমি ওই ভদ্র মহিলাকে বা ওই ভদ্র মহিলার কথাকে আমি আমি ওনাকে কোনো কিছু ব্লেম করবো না এই জন্য, কারণ উনি তো জিনিসটা জানেন না। আসলে ওনার জানাটা তো আসলে শুধু ওনার হাজবেন্ডের কাছ থেকে, উনি যদি, কিন্তু উনি তো একজন মা, মানে আমিও তো একজন মা, মানে আমি জানি না উনি এগুলো কিভাবে বলেছেন আর কেন বলেছেন, আমার আমার কোনো ধারণা নেই, কোনো জাজমেন্টে যেতে চাচ্ছি না। তো ওরা যেটা করলো সেটা হচ্ছে যে জাস্ট ওর বাসায় গেল আমার সাথে, ও ফোন দিই আমি বলে যে এখন আমি বাইরে, এখন আমি এটা, এখন আমি সেটা, এরকম করছে, এবং আমি আমার বাচ্চার সাথে যত কন্ট্যাক্ট করতে চাচ্ছি সে তত এটাকে ইগনোর করছে। আমি আমি অনেক ভয় পেয়ে গেলাম, কারণ আমার কেন যেন মনে হলো যে কি আমার বাচ্চাটাকে কি ওনার নিয়ে নেবে সত্যি সত্যি, কি করতে চাচ্ছে, মানে কি বলছে, মানে কি চাচ্ছে আমি বুঝতে পারছি না। মানে জিনিসটা ইজি না, বাট আমি একটা অশিক্ষিত গ্রামের মহিলাও না, যে জানি না, কিচ্ছু জানি না, কিন্তু আমি সবার আগে একজন মা, আমার আমার শিক্ষা, আমার আমার মানে স্ট্যাটাস, আমার কোনো কিছু না তখন কোনো কাজ করে না। আমার মনে হচ্ছে যে আমার বাচ্চাকে কি ওরা নিয়ে চলে যাবে, ওরা তো কি বলছে, কারণ আমি এই ছয় বছর ভাইয়া আমার জীবনের এই ছয়টা বছর আমার কোনো প্রেজেন্ট ছিল না, আমার কোনো প্রেজেন্ট ছিল না। আমি যে প্রেজেন্ট এখানে আমি যে আছি, আমার যে অস্তিত্ব আছে আমি জানি না। আমি ছয় বছর শুধু শুধু যে আমার বাচ্চাকে ফোকাস করে আমার লাইফ, আমি আমার লাইফের প্রতিটা মুহূর্ত আমার বাচ্চার জন্য ডেডিকেট করেছি, এবং এটার জন্য আমি কোনো আমার আফসোস নাই, কারো উপরে কোনো ক্লেম করার কিছু নাই, আমি নিজের ইচ্ছায় করেছি। আমি একজন মা হিসেবে আমার যতটুকু মনে হয় আমি করেছি, আমার এটার জন্য কারোর সাথে কোনো কিছু নাই। বাট একজন বাবা হিসেবে সে তার জায়গা থেকে তার বাচ্চা যার বয়স এখনো 6 হয় নাই, সেই বাচ্চাটাকে সে তার মার কাছ থেকে ক্যানাডা নিয়ে চলে যাবে, মানে এই চিন্তাটা একজন সুস্থ মানুষ কিভাবে করেন আমার ধারণা নাই। এবং এটা করার পর সে আমার বাচ্চাকে নানান ধরনের কথা শিখিয়েছে। আমার বাচ্চা তার বাবাকে অনেক মহান জানে, আমার বাচ্চা কিন্তু জানে না তার বাবা আমার সাথে কি কি করেছে। আমি এটাতেও আমি আমার নিজেকে কোনো ক্রেডিট দিচ্ছি না যে আমি খুব ভালো, তার জন্য না, কারণ আমি চাই নাই আমার বাচ্চা একটা অসুস্থ মেন্টালিটি নিয়ে ভর্তি মানে বড় হোক, মানে আমার বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্টটা এরকম একটা অসুস্থ জিনিস নিয়ে হোক যে আমার বাবা একটা শয়তান, আমার বাবা এটা করছে, আমার বাবা আমার মাসে এটা করছে, সারাক্ষণ এগুলো বলতে থাকে, আমার বাচ্চাটা একটা সুস্থ পরিবেশ পাবে না। আমি শুধু এইটা চাইছি, আমি যাতে একটা সুস্থ পরিবেশ চাইছি, এইটা মনে করছি যে ঠিক আছে সে ক্যানাডা চলে যাচ্ছে, যাক না আমি ক্যানাডা ও ঘুরতে যাবে, অসুবিধা তো নাই। সে আমার কাছ থেকে আমার বাচ্চা থেকে নিয়ে যেতে চাইছে, মানে একটা বাবা হিসেবে সেই কাজটা কিভাবে করছেন আমি জানি না। এবং মানে আমার কাছে আমার বাবা তো আমার আইডল, আমার রোল মডেল, আমার আমি তো জানি বাবারা কি করতে পারে, আমি তো দেখেছি দিনের পর দিন ওর বাচ্চার সাথে কোনো যোগাযোগ করে নাই, আমি তো দেখেছি যে ওর বাবা মানে বাবার মেয়ের আমি আমার আমার চোখের সামনে জিনিসগুলো আমি জানি যে কি করেছে সে আমাদের জন্য, কি করে নাই সে আমাদের জন্য। তো বাইরের একটা মানুষ এইভাবে জাজ করতে পারেন না, তারা এইভাবে জাজ করতে পারেন না, এত সহজ না। ও মানুষের কাছে ওর কলিগদের কাছে ও যা ইচ্ছা তাই বলেছে, যা ইচ্ছা তাই বলেছে, আমি কিচ্ছু বলি না, আমি সবকিছু জাস্ট চুপ করে সহ্য করেছি, কারণ আমি ভেবেছি যে আলটিমেটলি আমি যদি এই লোকটাকে অপমান করি, এই লোকটাকে অসম্মান করি, আলটিমেটলি আমি আমার বাচ্চার বাবাকে অসম্মান করবো, যে অসম্মানের জন্য আমার বাচ্চা সাফার করবে। আমি শুধু এটা মনে করেছি ভাইয়া,
এই মূল্যবোধ জিয়ে রাখতে গিয়ে, এই মূল্যবোধ বাঁচিয়ে রাখতে গিয়ে নিজে বিচ্ছিন্ন দিকের দিকে নিয়ে যাচ্ছেন না, বাচ্চার কাছ থেকে, পুরো সমাজের কাছ থেকে। আর এক পক্ষ তো বন্ধ করেনি তার এসব নিয়ে কথা বলা আপনার বাচ্চার কাছে অথবা আপনার পরিচিত মানুষজনের কাছে। আর
কাকে কি বলেছে ভাইয়া, আমি সেটা নিয়ে বদার না।
আপনার বাচ্চাকে তো বলেছে,
আমার বাচ্চাকে সে বলেছে যে তোমার মা তো অ্যাক্ট্রেস, তোমার মা যেহেতু অন্যদের সাথে অ্যাক্টিং করে ভালোবাসা দেখায়, তোমার মা তোমার সাথে অ্যাক্টিং করে, সে তোমাকে লাভ করে না। এই কথা আমার বাচ্চাকে যারা বলেছেন, আমি আমি শুধু একটা কথা বলবো যে দেখেন এখন আমি কাস্টডি কেস করেছি, আমার বাচ্চা কি হবে আমার আমি জানি না, মাননীয় আদালত কি করবেন, যাচ্ছে কি করবেন, আমি সেটা হবে। মানে যখন একটা মানুষকে মানে আমি অ্যাক্টিং করি, আমার অ্যাক্টিং করাটা আমি আমার যে কামব্যাক আমার যে আবার কাজ করাটা আমার আমার কত আমি এই জায়গাটাকে ছেড়ে চলে গেছি ভাই, আমি আমার কাজ আমার সব কিছু আমি ছেড়ে চলে গেছি, আমি সেই জায়গায় আবার কাজ করছি শুধুমাত্র আমার বাচ্চা এবং আমার সার্ভাইভ করার জন্য। আমার বাচ্চার রক্ত মাংস হচ্ছে এই মিডিয়ার টাকা দিয়ে, মিডিয়ার মানুষ, মিডিয়া এত খারাপ, মানুষের কাছে এত খারাপ, আমরা কিচ্ছু আমরা আমরা কিচ্ছু করতে পারি না। আমরা আমরা শুধু চাই যে আমাদের মানে আমাদের কোনো সংসার থাকবে না, আমরা শুধু অ্যাক্টিং করতে চাই, আমাদের এত শখ শুধু অ্যাক্টিং করার। আমি অ্যাক্টিংকে ভালোবাসি, আমি অভিনয়কে ভালোবাসি, কিন্তু আমারও তো একটা লাইফ আছে। আমরা যখন বাইরে বসে মজার মজার গল্প করি একটা মানুষকে নিয়ে, আমরা কিন্তু একবারও ভাবি না যে ওই মানুষটারও কিন্তু একটা লাইফ আছে, তারও একটা বাচ্চা আছে বাসায়, তারও একটা বাসার বাবা মা আছে। সেই বাবা মাটার কেমন লাগে যখন তার বাচ্চাকে নিয়ে কেউ এই ধরনের কথা বলে, আমরা এত খারাপ, আমাদেরকে এত খারাপ বলে সবাই,
এই মিডিয়ার মানুষগুলো যদি আজকে না থাকতো, আজকে আমি আর আমার মেয়ে থাকতাম না। কারণ এই মিডিয়ার মানুষগুলো আমাকে, আমার বাচ্চাকে যেইভাবে সাপোর্ট করেছেন, এটা এটা বলে বোঝানো যাবে না। কারণ আমাকে ওরা কি দিবে? আমি যেটা বলছি তাতে ওরা আমাকে কি দিবে? আমার কিন্তু আমার কিছু নাই, কিন্তু প্রতিটা মানুষ প্রতিটা সময় আমাকে এত সাপোর্ট করেছেন। ওর স্কুলের টিচার যারা আছেন ওনারা, মানে আমি চিন্তাও করি নাই যে ওনারা আমাকে এভাবে সাপোর্ট করতে পারবেন কোনোভাবে। আমার বাচ্চা আমি যখন প্রথম স্কুলে দিয়েছি তখন সবার মা যে বসে থাকে, বাচ্চা কান্না করছে, করছে, সে করছে। আমার বাচ্চা প্রথমে কান্না করতো না, পরে হঠাৎ করে কান্না শুরু করছে। আমাকে বলে কি পাথন, সানজনসে যদি বাচ্চা কান্না করে দেখো আমার বাচ্চাকে কিন্তু বাসায় দিয়ে দিতে পারে, এই বাচ্চাকে আপনি ঠিক করেন তারপর আনেন, প্রতিদিন কান্না করে। আমার তো খুব ভয় লেগে গেল যে আমি কি করবো, আমার এখন সত্যি সত্যি কান্না করছে। আমি কাজ বাদ দিয়ে আমি শুটিং বন্ধ করে দিলাম, দিয়ে আমি প্রতিদিন বসে থাকি। হচ্ছে ক্লাস টিচার প্লে গ্রুপের রিপা তাপা, উনি আমাকে বলছেন যে আপনি কি প্রতিদিন বসে থাকেন না? কে বলছে হ্যাঁ আমার বাচ্চা কান্না করে আপা আমার ভালো লাগে না। বলছে আপনার কাজ? আমি বলছি আপা আমি কদিন অফ করেছি। তো বলছে যে দেখেন আপনি একজন বাবা এবং মা দুজনের ভূমিকা পালন করছেন, আপনার বাচ্চা এটা বুঝেই বড় হবে, আপনার বাচ্চা বুঝবে, আপনি ওকে বোঝান ঠিক মতো ও বুঝবে, আপনি কাজ করেন এটাই ওর ওর জন্য সত্যি, ওর বাস্তবতা ওর জীবনের, আপনি ওকে বোঝান ও বুঝবে। আপনি যদি ওর জন্য কাজকে বন্ধ করে বাসায় বসে থাকেন ও তো বুঝবে না, ও ভাববে মা এটা করতে পারে, কিন্তু আপনি এটা করলে যে আপনি সার্ভাইভ করতে পারবেন না এটা কিন্তু ওর বুঝতে হবে। তো এই কথাটা হয়তো অনেকের কাছে অনেক সাধারণ মনে হচ্ছে, কিন্তু ওই কথাটা ওই সময় আমাকে কত সাহস দিয়েছে, আমাকে আমাকে আমার চলার পথটাকে কত মসৃণ করেছে সেটা শুধু আমি জানি। হয়তো ওই আপার কাছে ওই কথাগুলো অন্য মানুষকেও হয়তো উনি বলেন, আমি জানি না, আমি মানে অন্যদের সাথেও খুবই নাই শুনি তো, কিন্তু আমার জন্য ওই কথা কিন্তু আমার আমার আমাকে যে আমার চলার পথটাকে আরো মসৃণ করেছে। বরং উল্টা হতে পারতো, উনি বলতে পারতো যে দেখেন আপনি সারাক্ষণ শুটিং করেন এই জন্য মনে হয় আপনার বাচ্চা এরকম করে। উনি কিন্তু এটা বলেননি, উনি বলেছেন যে আপনি আপনার বাচ্চাকে এত সুন্দর করে মানুষ করেছেন, আমি আমি খুব মানে অবাক হয়েছি যে আপনি ওয়ার্কিং মাদার, আপনি আপনার বাচ্চাকে এত সুন্দর করে মানুষ করেছেন, এত ওয়েল বিহেভড ওয়েল ম্যানার্ড একটা বাচ্চা। আমার সেই বাচ্চা যখন ওই বাসা থেকে আসলো, আমার বাচ্চা আড়াই বছর হয়েছে স্কুলে পড়ে, কোনোদিন কোনো কমপ্লেইন আসে নাই ওর নামে। সেই বাচ্চা এসে আমি ওর ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, ও ওর ফ্রেন্ডদেরকে মারছে, চিৎকার করছে, আমাকে বলছে তুমি আমার ফিউচার নষ্ট করে দিচ্ছ, তুমি অ্যাক্টিং করেছো আমার সাথে।
কত বছর বয়স এইসব কথা বলছে? যে
6 বছরও হয়নি। আমার বাচ্চা আমাকে কথা বলেছে, এটার জন্য আমার কোনো কষ্ট নাই, কারণ আমি জানি এগুলো না বুঝে বলেছে। কিন্তু আমার বাচ্চাকে দিয়ে যারা এই কথাগুলো বলিয়েছে আমার এটা অনেক কষ্ট, কারণ আমার বাচ্চা ওই সময় কতটা ট্রমার মধ্যে দিয়ে গেছে আপনি একবার চিন্তা করেন। ওর ওর মনস্তাত্ত্বিক অবস্থাটা একবার চিন্তা করেন, যে একটা বাচ্চাকে কত কনফিডেন্স করে দেওয়া হয়েছে যে তোমার মা এইটা করে এইটা করে এইভাবে করে, তুমি সে বলেছে আমাকে, আমার বাচ্চা বলে গাড়ি দিয়ে যাচ্ছে মা দেখো বাংলাদেশে কত নোংরা। আমি বললাম মা এই যে তুমি এখন শিখছ, এখন বাংলাদেশ পরিষ্কার হয়ে যাবে, তুমি ময়লা ফেলবে না, বাংলাদেশকে পরিষ্কার করে ফেলবে। বলে না মা আমি নোংরা দেশে থাকবো না, আমি ক্যানাডা চলে যাব। একটা বাচ্চা
মামলাতে উইন করার জন্য প্রস্তুত দেওয়া হচ্ছে,
একটা বাচ্চা ছোটবেলা থেকে কি শিক্ষা নিয়ে বড় হচ্ছে এটা তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার বাবা খুব স্কলার একজন মানুষ, খুব স্কলার, উনি খুব ভালো রেজাল্ট করেছেন বোর্ড থেকে, ওনাদের সরাসরি পানিম্যান বোর্ডে চাকরি হয়েছে রেজাল্টের আগে। আমার বাবা স্কলারশিপ নিয়ে নেদারল্যান্ডে গিয়েছিলেন পড়তে কিছুদিনের জন্য, ওখান থেকে ওনার অস্ট্রেলিয়াতে একটা চাকরি হয়, অনেক স্যালারি অনেক কিছু। তখন আমার বয়স 4.5, আমার মা খুব ফোর্স করছিলেন আমার বাবাকে যে চলো আমরা খুব ভালো একটা লাইফ হবে। আমার বাবার ওই কথাটা আমার এখনো কানে বাজে। আমার বাবা বলছিল যে আমার দেশে যদি আমি ডাল ভাত খাই আমি আমার দেশেই থাকবো, আমার দেশে আমি রাজা, আমি অন্য কোথাও গিয়ে থাকবো না। সে যত টাকা আমাকে দে আমি দেশে জন্মাইছি, এই দেশের জন্য আমি কাজ করব। আমার কানে কিন্তু কথাটা বাজে। আমি আমি আমার আমার হয় না যে মানুষের ভিতরে কিন্তু ভালোবাসা, ভালো লাগা, দেশপ্রেম, আপনারা যখন শুরু করছিলেন না আপনি তখন দেশপ্রেমের কথা বলছিলেন, আমার খুব কান্না পাচ্ছিল যে আসলে নিজের মাকে নিজের দেশকে ভালোবাসতে শিখবে না ছোটবেলা থেকে, সেই মানুষটা কিভাবে তার মানসিক বিকাশ হবে আমি জানি না। তারপরও যা হওয়ার হয়েছে, যা বলার তারা বলেছে, আমি আমি আমার বাচ্চার মা, আমার মা হিসেবে আমার যতটুকু দায়িত্ব, যতদিন পর্যন্ত সে দায়িত্ব পালন করার অধিকার আমার
আছে। কোশ্চেন আমি আপনার কাছে করতে চাই, কিছু কোশ্চেন আমি আমার লিসেনারদের কাছে রাখতে চাই। আমরা জানি যে এখানে বহু এক্সাম্পল কিন্তু ক্লেমন ভালোবাসার বাংলাদেশের এই প্রোগ্রামের থ্রু দিয়ে আমরা বহু এক্সাম্পল সেট করতে দেখেছি। আমার কিছু কোয়েশ্চেন করবার আছে, স্পেশালি আমার যারা এই অনুষ্ঠানটি শোনে সেই লিসনার্স কমিউনিটির কাছে। কোয়েশ্চেনটা হচ্ছে যে দেশের কথা বলা হচ্ছিল এবং যে বাংলাদেশের কথা বলছিলেন বাথন, যে বাংলাদেশের প্রসঙ্গ আসলেই বাংলাদেশের কথা বললেই ওনার চোখ দিয়ে পানি চলে আসে এবং সেই কথার প্রেক্ষিতেই বলছি, সেই কথার প্রেক্ষিতে বলছি। এবং কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি আমার লিসনার যারা তাদেরকে উদ্দেশ্য করে, যে যে তথ্যটা দিই তোমাদেরকে, চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে হাজারি করি। এই দেশের আজ পর্যন্ত যে ইকোনমিক স্টেবিলিটি, আজকেও দেখলাম যে বেশ কয়েক ধাপ উন্নতি করেছে আমাদের এই দেশ ইকোনমিতে, সবকিছুর পেছনে কিন্তু সেই 1 কোটি মানুষ যারা দেশের বাইরে থেকে আমাদের জন্য রেমিটেন্সের মাধ্যমে, অক্সিজেন প্রদানের মাধ্যমে আমাদের ইকোনমিকে জিগিয়ে রেখেছে, এবং যারা প্রফেশনাল হিসেবে দেশের বাইরে গেছেন, শ্রমিক হিসাবে না প্রফেশনাল হিসেবে, তারা কিন্তু দেশে আর ফেরত আসেননি। শুধু তাই না, দেশ থেকে তারা বাবা মার মৃত্যুর জন্য ওয়েট করেছেন, মৃত্যুর পরে তাদের বাড়ি ঘর বিক্রি করে সেই টাকাটা নিয়ে গেছেন তাদের বিদেশে। এই কিন্তু অ্যাকচুয়ালি পিকচার, যারা প্রফেশনাল হিসেবে বেশিরভাগ দেশের বাইরে আছেন আর যারা শ্রমিক হিসেবে দেশের বাইরে আছেন, তার মধ্যে স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো কিছু মানুষ আছেন যাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল জেনেও প্রফেশনাল হিসেবে দারুণ ক্যারিয়ার শুরু করতে পারতেন দেশের বাইরে, কিন্তু দেশে এসে দেশের প্রয়োজনে দেশের জন্য নিজেকে আত্মনিয়োগ করেছেন। এদের ভালো থাকার কথা না, এরা ভালো নাই, এরা ভালো কিন্তু থাকছে না। মিডিয়া সার্কিটের অবস্থা ডিজাস্টার, এদের সমস্ত অভিনয়ে, এদের গানে, এদের নাচে, এদের ভালো লাগা মন্দ লাগায়, এদের এন্টারটেনমেন্টে প্রতি মুহূর্তে আমরা এন্টারটেইনড হই, কিন্তু দিন শেষে এদেরকে আমরা আসলেই কিন্তু একেবারে ঘৃণা ভরে আস্থা করে ছেড়ে দিই। এদের ইমোশনের, এদের ভালো লাগা মন্দ লাগা কোনোভাবেই কোনো কিছু আমাদের কাছে ম্যাটার করে না। এটা কিন্তু একদম ধ্রুবলোকের মতোই সত্য। অসম্ভব আক্ষেপ থেকে, দারুণ কষ্ট থেকে বারংবার এই প্রসঙ্গটা তুলছিল বাঁধন এবং বারংবার বলছিল যে আমাদের কি ভালোবাসতে নেই, আমাদের কি সন্তান থাকতে নেই, আমাদের কি তাদের প্রতি ভালোবাসা থাকতে নেই, আমাদের কি মহব্বত থাকতে নেই, আমরা কি আমাদের কি দারুণ একটা সংসার হতে নেই। তো এটা কেমন ভালোবাসা যেখানে আমি আমার যার ফ্যান ফলোয়িং তাকে আমরা পছন্দ করছি তার কাজের জন্য, কিন্তু তার জীবনটাকে আমরা ওন করতে পারছি না। একটা মানুষ আর কত বড় হলে যোগ্যতা লাভ করতে পারে ডক্টর হিসেবে, প্রফেশনাল হিসেবে নিজেকে এস্টাবলিশ করা, একজন ওয়েল বিহেভ কিভাবে একটা সংসারী মানুষ হিসেবে সমস্ত কিছুর উপর মানিয়ে নিতে পারে সেভাবে প্রচেষ্টা করা, তারপরেও কিন্তু তাকে দারুণ এক নিদারুণ এক কষ্টের ভিতর দিয়ে যেতে হয়েছে। এগুলো মেনে নেওয়া যায়, কিন্তু যখন সে মানুষটির একমাত্র উপলক্ষ তার ডেস্টিনি, যাকে পুঁজি করে সে জীবনটা পার করার চেষ্টা করছিল তাকেও যদি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, এই কষ্টের মাত্রাটা কতখানি সুতীব্র হতে পারে, এই বিষয়গুলোও কি একটা সাধারণ মানুষকে নাড়া দিতে পারে না? বাঁধন যে অবস্থা থেকে তার সমস্ত রকমের কাজ সমস্ত কিছুকে কুইট করেছিলেন তখন কিন্তু তার ক্যারিয়ার একদম পিকে, কিন্তু সেই অবস্থা থেকেও সবকিছুকে পেছনে ফেলে দিয়ে তিনি শুধুমাত্র সংসারের জন্য, তার ভালো লাগা ভালোবাসার জন্য সবকিছু ছেড়ে আত্মনিয়োগ করেছিলেন, কিন্তু তিনি সার্ভাইভ করতে পারেননি, সংসারটা ফাইনালি ওয়ার্ক আউট করেনি, কিন্তু সবকিছুর বিনিময়ে চেয়েছিলেন তার সন্তানটাকে নিয়ে ভালো থাকতে, ভালোভাবে বাঁচতে, সেটিও কিন্তু তিনি কোনোভাবেই পেরে উঠছেন না। এই কষ্টের প্রেক্ষিতে, অন্য কথাগুলো নাই বা শুনলাম, এই কষ্টের প্রেক্ষিতে তাকে কোন রকমের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা বা কোনো যোগ্যতা আমার জানা নাই। যখন কোনো মায়ের বিরুদ্ধে তার সন্তানকে ভাবে শেখানো হয় তোমার মাত্র অ্যাক্টিং করে, ভালোবাসার লেশ মাত্র তোমার প্রশ্নে নাই, তাহলে স্রষ্টা যে শিখিয়ে দেন যে শিশুটি জন্ম নিবে তাকে কানে কানে বলে দেন যে পৃথিবীতে যাবা, এত কষ্টের মধ্যে একজন অ্যাঞ্জেল আছেন যিনি তোমাকে সাহায্য করবে। শিশুটা বারবার জানতে চায় স্রষ্টা কে সে অ্যাঞ্জেল, কি নামে ডাকবো তাকে, স্রষ্টা কানে কানে যে বলে দেন তাকে তুমি মা বলে ডাকবে, মা বলে চিনবে, এ পৃথিবীতে যত কষ্টই হোক হাত ধরে সেই মা তোমাকে পরিত্রাণ দিবে। বাঁধন, এই কোয়েশ্চেনগুলো অন ইউর বিহাফ, নট অনলি অন ইউর বিহাফ, সবার পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে, বাকি বিষয়গুলো নিয়ে কথা বলার ইখতিয়ার আমাদের নাই। অলরেডি এটা নিয়ে আমি যতদূর শুনলাম যে মামলা হয়েছে, কেস চলছে, সেগুলো নিয়ে বিজ্ঞ আদালত বুঝবেন যে কোনটার পক্ষে বা বিপক্ষে যাওয়া উচিত। বাট একটা প্রত্যন্ত অঞ্চলে, যেখানে যে বলছিলাম যে যেখানে কারেন্টের আলো পর্যন্ত পৌঁছায়নি, সেখানে একটা মানুষ যেভাবে ডিপ্রাইভ হয়, যেভাবে একদম কোণঠাসা হয়ে পড়ে থাকে, এত শিক্ষা দীক্ষা, এরকম ফ্যামিলি বিলঙ্গিং, সে নিজে অনেক বেশি স্মার্ট, তারপরেও যখন এ ধরনের সিচুয়েশন আসে তখন সেই মেয়ের সাথে আমাদের বাঁধনের কিন্তু কোনো পার্থক্য আর থাকে না, অসহায় মতো নিজেকে আত্মসমর্পণ করে, আর তার মধ্যে যদি তার অক্সিজেনটা তাকে কাছ থেকে কেড়ে নেওয়া হয়, এ তো জীবন মৃতের মতো, এ তো লাশের মতো, মেয়েটিকে আদৌ তখন সার্ভাইভ করতে পারবে, ইন শর্ট বাঁচতে কি পারবে যদি মিশেলকে কেড়ে নেওয়া হয় তার ভেতরে থেকে? বিজ্ঞাদলত ভালো বুঝবেন যে কি করা উচিত আর কি করা উচিত না, বাট শুধু আমরা এতটুকুই বুঝি, যদি সত্যি এমন কিছু তাকে শিখিয়ে দেওয়া হয়, সত্যি যদি মিশেলকে এমন কিছু শিখিয়ে পড়িয়ে তৈরি করা হয় যে তোমার মা শুধুই অভিনয় করে সবার সাথে, আমাদের সাথে অভিনয় করে, তুমি তোমার মায়ের কথা শুনো না, তোমার মায়ের ভালোবাসা বুঝো না, তাহলে গত ছ বছর নিজের রক্তকে পানি করে দিয়ে, গত ছ বছর নিজের কলিজার টুকরাকে যেভাবে নিজের শরীরের সাথে আগলে রেখেছিলেন, সবগুলোই কি অভিনয় ছিল? অবশ্যই স্রষ্টা বিরাজমান, সমস্ত শক্তির আধার তিনি, পৃথিবীর কোন কর্নারে কোনো কিছু থাকুক আর না থাকুক, জাস্টিফিকেশন অবশ্যই সবকিছু ঠিক হতে বাধ্য। আমরা কোনো কিছু নিয়েই কোনো কিছুর উপরে কমেন্টস হতে করতে পারি না, কোনো কাউন্টার কমেন্ট করার এখতিয়ার আমাদের নাই, বাট এই কথা অবলীলায় বলতে পারি যে মানুষটি তার জীবনের সবকিছু দিয়ে মিশেলকে মানুষ করবার জন্য চেষ্টা করেছে। আমি বাঁধনের এবং স্পেশালি এই 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 বিষয়ন্ত এক্সপেক্ট করতে পারি সেই মিশেল ভালো থাকুক এবং তার মায়ের তাকে ভালোবাসার অধিকার বলবৎ থাকুক। বিজ্ঞ আদালত তার মতো করে পুরো ব্যাপারটাকে অবশ্যই দেখবে, কিন্তু কোনো বাবার কাছ থেকে তো না, যেমন বাঁধন বলছে, কোনো মায়ের কাছ থেকেও তার নিঃশ্বাস দূরে থাক এবং সে মা তখন জীবন মৃতের মতো বেঁচে থাক, সেটিও কারো কাছে কাম্য না। এবং তারপরেও একদম শেষ মুহূর্তে বাঁধন, বারবার আপনি বলছিলেন, আমিও বারবার চিন্তা করছিলাম, আমার আজকে না আপনার ইন্টারভিউ নেওয়ার পর একটা একটা আমার লাভ হয়েছে, আমিও এরকম ভাবি টুকটাক, জানেন আমি তো মিডিয়ার কিছুই না, একেবারেই মিডিয়ার অপরিচিত অখ্যাত একজন ক্যারেক্টার, তারপরেও আমি আজকের পর থেকে আমার কোনো রিগ্রেট হবে না বাঁধন, আমি এইভাবে আমার কাছে কেউ ডেমনস্ট্রেশন কোনোদিন দেয়নি, জানেন কোনোদিন আমি ভাবিনি, আমিও প্রোগ্রামের মধ্যে টুকটাক প্রোগ্রাম করি, আমিও টুকটাক মানুষকে প্রোগ্রাম করতে দেখি, দিন শেষ আমিও অন করি না, জানেন আমিও ভাবি যে মিডিয়া মানেই তো এরকম, আই জাস্ট মিন ইট না, মিডিয়া মানে এরকম, কাউকে এভাবে বলতে শুনিনি, কাউকে এইভাবে কাঁদতে কাঁদতে বলতে শুনিনি যে কেউ আমাকে যখন জীবনটা আমার ধ্বংস করে দিয়েছিল, আমার পুনর্জন্ম হয়েছে মিডিয়ার মাধ্যমে, আমি যখন একদম ধ্বংসের আবার দ্বিতীয় দফায় ধ্বংসের দ্বার প্রান্তে এসেছি, আমাকে যদি কেউ ভালোবেসে থাকে এই মিডিয়ায়, এই মিডিয়া সামান্য দু টাকার ইনফরমেশন নিয়ে, তিন টাকার তথ্য নিয়ে আমাকে নিয়ে কেউ ব্যবসা করেনি, এই বিনোদনের পরিচালকদেরকে যখন বলেছি যে তোমরা আমার এই জিনিস নিয়ে ব্যবসা করো না, আমার মেয়ে বাঁচবে না, আমি বাঁচবো না, ওরা তখন সেটা নিয়ে ব্যবসা করেনি। আমি যখন ইউনিটের সাথে থেকেছি, আমার ডিরেক্টরের সাথে, আমার কোয়ার্টিস্টের সাথে, তারাই তখন আমার বাচ্চার দেখভাল করেছে। এটা একটা পরিবারের মতো, এটা দারুণ একটা সম্পর্কের জায়গা। এখানেও মানুষ মানুষকে শ্রদ্ধা করে, এখানেও সংসার বাঁচাতে এরাও ভূমিকা রাখে, এরাও পরস্পরকে ভালোবাসতে জানে। এরকম ফিল, এরকমের কলিজার মধ্যে ধারণ করা ভালো লাগা, ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ কখনো কাউকে দেখিনি। এখানে কাক কাকের মাংস খায় না, বাট মিডিয়া মিডিয়া মানুষের মাংস খাইতে আমি দেখেছি, বিধায় এই শ্রদ্ধাবোধটা কখনো আসেনি। আজ খুব দারুণভাবে এসেছে, খুব দারুণভাবে এসেছে। মিডিয়ার লোকজন অনেক শ্রদ্ধার সাথে আপনাকে স্মরণ করবে আজকের এপিসোডের জন্য বাঁধন। আমি জানি না যে আর বাকিগুলো সমাধান হবে কি হবে না, বাট মিডিয়ার লোকজন যদি এই অনুষ্ঠানটি শোনে, যারা যতটুকু শুনতেছে, ওরা অন্তত অন করবে যে এক্স্যাক্টলি এই এমনটাই হওয়া উচিত, এটাই আমাদের আইডেন্টিটি হওয়া উচিত, এইভাবে আমাদের থাকা উচিত। আমরা যদি সত্যি আমাদের ভালো লাগা ভালোবাসার এই আবহ চারিদিকে ছড়িয়ে ফেলতে পারি, তাহলে সো কল্ড সেলিব্রিটি বলতে যাদের যারা দেখাচ্ছে এখন মার্কেটে, যারা রোজ নিত্য নতুন ঘটনা পয়দা করতেছে, এদের কারণে আমাদের এই ইমেজটা, আমাদের এই পরিবারটা, আমাদের মিশেলরা কখনোই বিতর্কিত হবে না। আমাদের মিশেলদেরকে নিয়ে মানুষ গর্বের সামনে, যেমন পাশের দেশ ইন্ডিয়াতে হচ্ছে। অভিষেক বচ্চন কোনোভাবে নিজেকে দাঁড় করাতে পারছে না, কিন্তু অমিতাভ বচ্চনের ছেলে, সেই কারণে অভিষেক বচ্চনের কয়েক পিঁড়ি পার হয়ে যাবে। স্টার কিডসরা কি পরিমাণ শ্রদ্ধার সাথে, কি পরিমাণ ভালোবাসার সাথে সবার 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 নবানয়নের মনি হয়ে থাকি, আর পাশের দেশ আমাদের দেশে কোন জায়গায় আছি আমরা? ইন্ডিয়াতে স্টার কিডগুলোকে মাথায় তুলে রাখে মানুষ, আর আমরা কোথায় আছি? শুধু আমাদেরই দোষে, যে বললাম যে যেভাবে আমরা একজন আরেকজনের পেছনে লেগে থাকি, সো কল্ড সেলিব্রিটির নাম ভাঙিয়ে নিয়ে প্রতিদিন যেভাবে নিউজ তৈরি করতেছে, যে নিউজের কারণে মানুষের মুখে মুখে সব গল্পগুলো ফেরে, তখন আপনাদের মতো এই ধরনের কলিজা ঠান্ডা করা গল্পগুলো মানুষের কাছে হাস্যকর হয়ে যায়, মানুষের মন অবধি এই জিনিসগুলো পৌঁছায় না। শেষ মুহূর্তে, শেষের দিকে চলে এসেছি বাদন, সব ঠিক আছে, ভালো স্রষ্টা তো তাই বলেছেন, ভালোবেসে একসাথে থাকো, যদি ওয়ার্কআউট না করে একদম ভালোবেসে পরস্পরের কাছ থেকে ভালোভাবে আলাদা হয়ে যাও, এই আলাদা হওয়াতে কোন রকমের দোষের কিছু নাই, বাট আপনার নিঃশ্বাস যদি কেড়ে নেওয়া হয় ফাইনালি, কি করবেন, কিভাবে বাঁচবেন?
এটা তো আমি ভাবতে চাই না, এটা আমি ভেবে ভেবে আমি অনেক,
আপনার ভালোবাসার প্রচুর মানুষ আছে কিন্তু সমগ্র বাংলাদেশে, দেশের বাইরে, সবাইকে উদ্দেশ্য করে একটু বলেন আপনার মিশেলকে।
আমি এটা বলছিলাম যে আমি শুধু বারবার আমার কলিগ, আমার সহকর্মী যারা আছেন আমি তাদের কথা বলছি, সাংবাদিক যারা ভাইরা আছেন তাদের কথা বলছি, স্কুলের টিচার, স্কুলের ফ্রেন্ডদের কথা বলছি, আমার বাচ্চার ফ্রেন্ডের মাদের কথা বলছি, আমার যারা ভক্ত আছেন, যারা আমার দর্শক, আজকে তো আমি তাদের জন্য এখানে এসেছি। আপনি জানেন আমার সাথে যখন কারো দেখা হয়, আমার একটা ভক্ত সে আমার সাথে ছবি তুলবে, সে আমাকে প্রথম বলে, আপু আপনার মেয়েটা কেমন আছে? মানে আমার আমার যারা দর্শক আছেন তারাও কিন্তু সবসময় আমাকে অনেক সাপোর্ট করেছেন, আমি যখন কামব্যাক করেছি তারা যদি আমাকে সাদরে গ্রহণ না করতেন, আমার মিডিয়ার সহকর্মীরা যতই আমাকে সাপোর্ট দিত, আমাকে আমি কিন্তু আর আমার জায়গাটা তৈরি করতে পারতাম না, কারণ জায়গাটা এত সহজও না, যে কোনো কিছুই আপনি যেখানে কাজ করছেন আপনার জায়গাও ক্রিয়েট করা এত সহজ না, মানে কোনো কাজই সহজ না। দর্শক তো আমাকে সাদরে গ্রহণ করেছে, সেই সাপোর্টটা করেছে করেছে বলেই কিন্তু আজকে আমি আবার আমার জায়গাটা তৈরি করতে পেরেছি এবং আমি কাজ করতে পারছি। আমি দর্শককে বলবো যে আপনারা আমাকে যে ভালোবাসাটা দিয়েছেন, যে শ্রদ্ধাটা দিয়েছেন, আমার জন্য দোয়া করবেন। আমি আমি কারোর প্রতি কোনো অশ্রদ্ধা, কোনো রাগ, কোনো অভিমান, কোনো কিছু নিয়ে কিছু বলতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমি একটা সন্তানের মা যাকে আমি জন্ম দিয়েছি, মা হিসেবে আমার সন্তানের প্রতি আমার যে দায়িত্ব, আমাকে বিজ্ঞ আদালত যতদিন নির্ধারণ করে দিবেন, আমি সেই দায়িত্ব ততদিন পালন করব, গত 6 বছর আমি করেছি, আগামী যতদিন নির্ধারণ করা হবে আমি ততদিন করব। আমি আমার বাচ্চাকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করব, তাকে চেষ্টা করব সে যাতে দেশকে ভালোবাসে, সে যেন মানুষকে ভালোবাসে, তার মধ্যে যাতে হিংস্রতা বিদ্বেষ এগুলো তৈরি না হয় আমি চেষ্টা করব। আমি জানি না কতটুকু পারব। আর তারপরে যখন তার সিদ্ধান্ত নেওয়ার বয়স হবে, যখন সে সিদ্ধান্ত নিতে পারবে, সে যেখানে চায় সে থাকতে পারবে, আমি তখন তার সিদ্ধান্তকে মানে আমি মেনে নিব না বা আমি তাকে তখন কোনোভাবে প্রভাবিত করব এরকম না। কিন্তু আমি চাই আমার মা হিসেবে যে দায়িত্বটা আমি পালন করেছি, আমি সেটা আমার বাচ্চার জন্য সে দায়িত্বটা আমি পালন করব। এবং তারপরে আমার সন্তান যেখানে থাকার ডিসিশন নিবে সেটা তার ব্যাপার, সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, কোনো অভিযোগ নেই। এবং আমি একজন মা হিসেবে আমি এটা ভাবি না যে আমি যে ভদ্রলোককে যদি কখনো আবার বিয়ে করি সে আমার বাচ্চার বাবা হয়ে যাবে এবং ওর যে বায়োলজিক্যাল ফাদার সে আসলে এক্সিস্ট করবে না পৃথিবীতে। এই ধরনের চিন্তা করার মতো মন মানসিকতা আমার নাই। আমার মেয়ের যে বাবা, আমার মেয়ের বাবা সেই থাকবেন এবং আমি আমার নিজের ইচ্ছায় কারো কোনো রকমের জোর, কোনো রকমের প্রভাব, কোনো কিছু ছাড়া আমি নিজের ইচ্ছা আমার সন্তানকে তার বাবার সাথে দেখা করতে দিয়েছি, কথা বলতে দিয়েছি, তাকে আমার সন্তানের কাছে একজন ভালো মানুষ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছি। এটা আমার দায়িত্ব ছিল, এটা আমি কারোর জন্য করিনি। আমার যতটুকু দায়িত্ব আমি সেটা পালন করার চেষ্টা করেছি। আর সে এখন কানাডা চলে যাক, না হয় যেখানে ইচ্ছা চলে যাক, সে তার লাইফে হ্যাপি থাকবে, এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। সে বিয়েই করেছে আমাকে প্রতারণা করে, প্রতিটা পদক্ষেপে প্রতারণা করেছে, মিথ্যা বলেছে, সেটা নিয়েও আমার আর কোনো আক্ষেপ নেই। কারণ আক্ষেপ করে আসলে সময় নষ্ট করার সময়টাও আমার এখন আর নেই, কারণ আমাকে এত কাজ করতে হয়, এত কিছু মেনটেন করতে হয়, আমি পারি না এত কিছু সময় দিতে। আমার মেয়ে তার বাবার সাথে যাবে, দেখা করবে, কথা বলবে, যেভাবে বিজ্ঞ আদালত ঠিক করে নিবে, নির্ধারণ করে দিবে সেভাবে হবে। আপনারা যারা আমাকে অনেক ভালোবেসেছেন, অনেক দোয়া দিয়েছেন, প্লিজ এই ভালোবাসাটা সবসময় রাখবেন আর অনেক দোয়া করবেন যাতে আমি আমার সন্তানকে নিয়ে ভালো থাকতে পারি, আমি যাতে আমার দেশের জন্য কিছু করতে পারি, আমি যাতে আপনাদের জন্য কিছু করতে পারি এবং আমার সন্তানকে আমি সুশিক্ষা দিতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
বিদায় নিচ্ছি। আসলে যত দিন যাচ্ছে যত তেমন ভালোবাসার বাংলাদেশের সাথে গ্রো করছি, বড় হচ্ছি, জীবনটাকে আরো আসলে কাছ থেকে দেখতে এবং বুঝতে পারছি। স্পেশালি বাঁধন এবং বাঁধনের যার সাথে সম্পর্ক ছিল সেই তাদের সম্বন্ধে আমার ওপিনিয়ন দেবার কিছু নাই, শুধু আমি এই জায়গা থেকে একটি বিষয় খুব পরিষ্কার ভাবে আমার কাছে উপস্থাপিত হয়েছে, সেটাই হচ্ছে যে যে মা তার সমস্ত কিছুর বিনিময়ে চেষ্টা করেছিলেন যে সম্পর্কটাকে কিভাবে টিকিয়ে রাখা যায়, শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে, তার প্রাণাধিক প্রিয় মিশেলের কথা চিন্তা করে, কিন্তু কোনোভাবেই সম্পর্কটাকে দাঁড় করিয়ে রাখা, সম্পর্কটাকে আবার নতুন করে সুরে বাঁশি বাজে সেই ব্যবস্থা তিনি কোনোভাবেই করতে পারেননি। এবং আমি অভিনেত্রী হিসেবে কোনো কমপ্লেন আছে কি নাই বা বিশ্বাসের জায়গাতে কোনো প্রবলেম ছিল কি না সেসব কোয়েশ্চেন আমি করিনি বাঁধনকে, এই কারণে যে আমি যত দূর শুনেছি সে এসব জেনে শুনে মেনে নিয়ে কিন্তু তার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিল। এবং তাই যদি হয়ে থাকে তাহলে এগুলো তো অবশ্যই সেক্ষেত্রে কোনো প্রবলেম হবার কথা না। তো এসব কোয়েশ্চেন বা এসব প্রসঙ্গগুলো এখন অবান্তর, যদি এসব প্রসঙ্গ তুলে এই বৈবাহিক সম্পর্কটাকে বিতর্কিত করা হয় এবং সেই সাথে মেয়ের সাথে সম্পর্কটাও বিতর্কিত করার চেষ্টা করা হয়। আমরা অবশ্যই বিজ্ঞ আদালতের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত আসবে সে প্রতীক্ষায় তো অবশ্যই থাকলাম, শুধু আজকের ফাইন্ডিংস কিছু নিয়ে গেলাম যে গড়পড়তায় যে মানুষগুলো আমাদের ভালো লাগা মন্দ লাগার কারণ হয় সে মানুষগুলোকে যেন আমরা কোনোভাবেই গড়পড়তায় আমাদের ইমোশনের বাইরে ঠেলে না দিই, সে মানুষগুলোর মধ্যেও দারুণ এক ভালোবাসা প্রবণ মা বাস করে, সে মানুষগুলোর মধ্যে চমৎকার এক মানুষের বসবাস থাকে, সেটাও যেন আমরা মন থেকে বুঝবার চেষ্টা করি। তাদেরও একজন সন্তান আছে যার নাম মিশেল, তাকে সবকিছুর বিনিময়ে সে ভালো থাকতে চায়, ভালো রাখতে চায়, সেটাও যেন আমরা অনুভব করার ফিল করার চেষ্টা করি। মিশেলের জন্য অনেক অনেক দোয়া, মিশেল ভালো থাকুক, যে কোনো ফরম্যাটে ভালো থাকুক, মিশেলরা যেন সবসময় ভালো থাকে। কারণ সে কোনোভাবেই এই পরিস্থিতির জন্য তো রেসপন্সিবল হতে পারে না, তাহলে কেন এই ধরনের সিচুয়েশন তাকে ফেস করতে হবে? তার স্বপ্নের যে পরিবারের কথা সে বলে, পারিবারিক ফ্যামিলি ট্রিপের কথা বলে, সেই জিনিসটা তার কপালে জুটল না, যেটার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল বাঁধন। অ্যাটলিস্ট সে তার মতো করে ভালো থাকুক। আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে সবার জন্য অনেক অনেক দোয়া করি, অনেক অনেক প্রার্থনা, প্রত্যেককে প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
Exclusively on FusionBT.com.